বিসমিল্লাহির রহমানির রহিম। বইয়ের নাম ইসলামী আন্দোলনের কর্মীদের পারস্পরিক সম্পর্ক। রচনায় খুররম জাহ মুরাদ, অনুবাদ মোহাম্মদ হাবিবুর রহমান। সূচিপত্র, বিষয় এক, পারস্পরিক সম্পর্কের ভিত্তি, তার গুরুত্ব ও প্রয়োজনীয়তা, সম্পর্কের ভিত্তি ও মর্যাদা, ভ্রাতৃত্ব ইমানের অনিবার্য দাবি, বিশ্বব্যাপী ইসলামী বিপ্লবের জন্য ভ্রাতৃত্ব অপরিহার্য, ভ্রাতৃত্বের দাবি, তার গুরুত্ব ও ফলাফল, আখিরাতে ভ্রাতৃত্বের সুফল, পারস্পরিক সম্পর্কের গুরুত্ব। দুই, চরিত্রের প্রয়োজনীয়তা ও তার মৌলিক বৈশিষ্ট্য, কল্যাণ কামনা, আত্মত্যাগ, আদল বা সুবিচার, ইহসান বা সদাচরণ, রহমত, মার্জনা, নির্ভরতা, মূল্যোপলব্ধি। তিন, সম্পর্ককে বিকৃতি থেকে রক্ষা করার উপায়, অধিকারে হস্তক্ষেপ, দেহ ও প্রাণের নিরাপত্তা, কটু ভাষণ ও গালাগাল, গিবত, চগুলখুরি, শর্মিন্দা করা, ছিদ্রান্বেষণ, উপহাস করা, তুচ্ছ জ্ঞান করা, নিকৃষ্ট অনুমান, অপবাদ, ক্ষতি সাধন, মনোকষ্ট, ধোঁকা দেয়া, হিংসা। চার, সম্পর্ককে দৃঢ়তর করার পন্থা, মান ইজ্জতের নিরাপত্তা, দুঃখ কষ্টে অংশগ্রহণ, সমালোচনা ও নসিহত, মুলাকাত, রুগ্ন ভাইয়ের পরিচর্যা, আবেগের বহিঃপ্রকাশ, প্রীতি ও খোশ মেজাজের সাথে মুলাকাত, সালাম, মুসাফাহা, উৎকৃষ্ট নামে ডাকা, ব্যক্তিগত ব্যাপারে উৎসুক্য, হাদিয়া, শোকর গুজারি, একত্রে বসে আহার, দোয়া, সুন্দরভাবে জবাব দেয়া, আপোষ রফা এবং অভিযোগ খণ্ডন, খোদার কাছে তৌফিক কামনা। ভূমিকা, ইতিহাস পর্যালোচনা করলে একথা দিবালোকের মতো স্পষ্ট হয়ে ওঠে যে আম্বিয়ায়ে কিরাম সর্বদাই মানব সমাজের পুনর্বিন্যাস করেছেন। তারা মানব জাতিকে এক বুনিয়াদী আদর্শের দিকে আহ্বান জানিয়েছেন এবং সে আহ্বানে যারা সাড়া দিয়েছে তাদেরকে এক নতুন ঐক্যসূত্রে গেঁথে দিয়েছেন। যে মানব গোষ্ঠী বিভিন্ন দল, গোত্র, খানদানে দ্বিধা বিভক্ত হয়েছিল, ছিল পরস্পরের রক্ত পিপাসু ও ইজ্জতের দুশ্মন, এ আহ্বানের ফলে তারা পরস্পর পরস্পরের ভাই এবং একে অপরের ইজ্জতের সংরক্ষক বনে গেল। এই ঐক্যের ফলে এক নতুন শক্তির উদ্বোধন হল এবং এই আহ্বান দুনিয়ার সবচাইতে গুরুত্বপূর্ণ ইতিহাসের সৃষ্টি করল এবং শ্রেষ্ঠতম সংস্কৃতি রূপায়ণের নিয়ামকে পরিণত হল। এই গূঢ় সত্যের দিকেই আল কুরআন ইঙ্গিত করেছে তার নিজস্ব অনুপম ভঙ্গিতে।
وَاذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ كُنْتُمْ أَعْدَاءً فَأَلَّفَ بَيْنَ قُلُوبِكُمْ فَأَصْبَحْتُمْ بِنِعْمَتِهِ إِخْوَانًا فَأَصْبَحْتُمْ بِنِعْمَتِهِ إِخْوَانًا وَكُنْتُمْ عَلَى شَفَا حُفْرَةٍ مِنَ النَّارِ فَأَنْقَذَكُمْ مِنْهَا।
অর্থাৎ আল্লাহর সেই নিয়ামতের কথা স্মরণ করো, যখন তোমরা ছিলে পরস্পরের ঘোরতর দুশ্মন, তখন তিনি তোমাদের হৃদয়কে জুড়ে দিলেন এবং তোমরা তাঁর অনুগ্রহ ও মেহেরবাণীর ফলে ভাই ভাই হয়ে গেলে। নিঃসন্দেহে তোমরা ছিলে আগুনের গর্তের তীরে দাঁড়িয়ে, অতঃপর তিনি তোমাদেরকে সেখান থেকে নাজাত দিলেন এবং ধ্বংসের হাত থেকে রক্ষা করলেন। সূরা আল ইমরান, আয়াত 103। আম্বিয়ায়ে কিরাম মানব জাতিকে আহ্বান জানিয়েছেন এ বলে,
واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا।
আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো, ঐক্যবদ্ধ হও এবং পরস্পর বিচ্ছিন্ন হও না। সূরা আল ইমরান, আয়াত 103। ইসলামের এই একতা শুধু কানুনি বাহ্যিক একতা নয়, বরং এ হচ্ছে হৃদয়ের একত্ব। ইসলাম শুধু কানুনি ঐক্যকেই ঐক্য মনে করে না, বরং এই বাহ্যিক ঐক্যের বুনিয়াদকে সে মানুষের হৃদয়ে স্থাপন করতে চায়। এর প্রকৃত উৎস হচ্ছে বিশ্বাস ও মতবাদের ঐক্য, আশা ও আকাঙ্ক্ষার ঐক্য, সংকল্প ও হৃদয় আবেগের ঐক্য। সে বাইরে যেমন সবাইকে এক ঐক্যসূত্রে গেঁথে দেয়, তেমনি ভেতর দিক দিয়েও তাদেরকে এক উখওয়াত বা ভ্রাতৃত্বের সম্পর্কে জুড়ে দেয়। আর এটাই সত্য যে এই উভয় লক্ষণ যখন পূর্ণভাবে প্রকাশ পায়, প্রকৃত ঐক্য ঠিক তখনই গড়ে ওঠে, কারণ কৃত্রিম ঐক্য কখনো স্থায়ী হয় না। ঘৃণা ও বিদ্বেষপূর্ণ হৃদয় কখনো যুক্ত হতে পারে না, মিথ্যা কখনো কোনো ঐক্য গড়ে তুলতে পারে না। স্বার্থপরতামূলক ঐক্য শুধু বিভেদ ও অনৈক্যের উৎস হয়ে থাকে, আর শুধু আইনগত বন্ধনও কোনো যথার্থ মিলন বা বন্ধুত্বের ভিত্তি রচনা করতে পারে না। এ কারণেই ইসলাম একতার ভিত্তিকে ইমান, ভালোবাসা ও আত্মত্যাগের ওপর স্থাপন করেছে। এই ভিত্তিভূমির ওপর গড়ে ওঠা সম্পর্ক এমনই সুদৃঢ় প্রাচীরে পরিণত হয় যে তার সাথে সংঘর্ষ লাগিয়ে বড় বড় তুফানও শুধু নিজের মস্তকই চূর্ণ করতে পারে, কিন্তু তার কোনো ক্ষতি সাধন করতে পারে না। উপরন্তু এই ভিত্তির ওপর যে সমাজ সংস্থা গঠিত হয়, সেখানে বিরোধ ও সংঘর্ষের বদলে সহযোগিতা ও পোষকতার ভাবধারা গড়ে ওঠে। সেখানে একজন অপরজনের সহায়ক, পৃষ্ঠপোষক ও সাহায্যকারী হয়ে থাকে। সেখানে পরন্ত ব্যক্তিকে পড়ে যেতে দেওয়া হয় না, বরং তার সাহায্যের জন্য অসংখ্য হাত প্রসারিত হয়। সেখানে পিছে পড়া থাকা ব্যক্তিকে ফেলে যাওয়া হয় না, বরং তাকে সর্বতোভাবে সাহায্য করে সামনে এগিয়ে নেওয়া হয়। এ সমাজ ব্যক্তিকে তার সমস্যাদির মোকাবেলা করার যোগ্য করে তোলে এবং পতনশীল ব্যক্তিকে আঁকড়ে ধরে রাখার কাজ আঞ্জাম দেয়। ইসলাম যে ভিত্তিগুলোর উপর তার সামাজিক সম্পর্ক গড়ে তোলে, সেগুলোকে খুব ভালোমতো অনুধাবন করা এবং সে লক্ষ্য অর্জনের জন্য নিজের শক্তি ও সামর্থ্যকে নিয়োজিত করা ইসলামী আন্দোলনের কর্মীদের পক্ষে অবশ্য কর্তব্য। আমাদের শ্রদ্ধেয় বন্ধু ও প্রিয় ভাই খুররম জাহ মুরাদ ইসলামী আন্দোলনের কর্মীদের এ বুনিয়াদি প্রয়োজনটি পূর্ণ করার জন্য এই পুস্তকটি রচনা করেছেন। এদেশের যে কজন নগণ্য সংখ্যক যুবক পাশ্চাত্য শিক্ষা লাভ করা সত্ত্বেও ধর্মীয় জ্ঞান অর্জনে বিশেষ প্রচেষ্টা চালিয়েছেন এবং এ ব্যাপারে যথেষ্ট কৃতিত্ব অর্জন করেছেন, খুররম সাহেব তাঁদের অন্যতম। বস্তুত খুশবু থেকে যদি ফুলের পরিচয় পাওয়া যায়, তবে তার এ রচনাটিও তার চিন্তাধারা ও দৃষ্টিভঙ্গি উপলব্ধি করার পক্ষে সহায়ক হবে। প্রকৃতপক্ষে আলোচ্য বিষয়টির তিনটি দিক রয়েছে: এক, সামাজিক ও সামগ্রিক জীবনধারা গড়ে তোলা এবং একে স্থিতিশীল রাখার জন্য ইসলাম ব্যক্তি চরিত্রে কোন কোন মৌলিক বৈশিষ্ট্যের প্রকাশ দেখতে চায়। দুই, কি কি বস্তু এ ভিত্তিগুলোকে ধ্বংস ও দুর্বল করে দেয় যাতে করে সেগুলো থেকে বেঁচে থাকা যায়। তিন, কি কি গুণাবলী এ ভিত্তিগুলোকে মজবুত এবং উন্নত করে তোলে যাতে করে সেগুলোকে গ্রহণ করা যেতে পারে। শ্রদ্ধেয় লেখক অত্যন্ত বিস্তৃতভাবে এ তিনটি প্রশ্নের জবাব দিয়েছেন। আমি বিশ্বাস করি ইসলামী আন্দোলনের কর্মীগণ যদি এই জবাবগুলো অভিনিবেশ সহকারে পড়েন এবং এগুলো অবলম্বন করার প্রয়াস পান, তবে নিজেদের সামগ্রিক জীবনকেই তারা ইমান, ভালোবাসা ও আত্মত্যাগের পুষ্পে, যা জীবনের ফুল বাগিচাকে কুশমিত করে তোলে, পুষ্পিত করতে পারবেন। এ পুস্তিকা থেকে উপকারিতা লাভের ব্যাপারে কর্মীদের আরও একটি বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে। সমস্ত জিনিস মানুষ রাতারাতি অর্জন করতে পারে না, তাই আমাদের কর্তব্য হচ্ছে চরিত্র গঠনের গোটা পরিকল্পনাটিকে বুঝে নিয়ে এক একটি জিনিসকে মনের মধ্যে খুব ভালোমতো বদ্ধমূল করে নেয়া, তারপর তাকে গ্রহণ ও অনুসরণ করার চেষ্টা করা এবং এভাবে প্রথমটির পর দ্বিতীয়টি ও দ্বিতীয়টির পর তৃতীয়টিকে গ্রহণ করা। হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বর্ণিত আছে যে তিনি 7-8 বছরে সূরা বাকারা পড়েছিলেন। এ সম্পর্কে তার কাছে ব্যাখ্যা চাওয়া হলে তিনি বলেন যে, আমি একটি জিনিস পড়ি, তাকে গ্রহণ করি এবং তারপর সামনে অগ্রসর হই। বস্তুত চরিত্র গঠনের জন্য এমনই ক্রমিক, ধারাবাহিক ও অবিশ্রান্ত প্রচেষ্টারই প্রয়োজন। নিছক অধ্যয়নই এর জন্য যথেষ্ট নয়। এ উদ্দেশ্য কেবল ক্রমাগত প্রয়াস প্রচেষ্টার দ্বারাই হাসিল হতে পারে। এ কথাও খুব ভালোভাবে মনে রাখতে হবে যে এটা চড়াই উতরাইয়ের পথ। সাহস ও আস্থার সাথে অবিরাম প্রচেষ্টার ভেতরেই এ পথের সাফল্য নিহিত। এ পথে ব্যর্থতা আসবে, কিন্তু দৃঢ়ভাবে তার মোকাবেলা করতে হবে। সমস্যা যুদ্ধের আহ্বান জানাবে, কিন্তু তাকে জয় করতে হবে। সংকট বাধার সৃষ্টি করবে, কিন্তু তাকে পরাভূত করতে হবে। এগুলো হচ্ছে এ পথের অনিবার্য পর্যায়। এসব দেখে কি আমরা ভীত কিংবা লক্ষ্য পথ থেকে পিছিয়ে যাব? অধ্যাপক খুরশিদ আহমদ। পৃষ্ঠা ৯। ১. পারস্পরিক সম্পর্কের ভিত্তি, তার গুরুত্ব ও প্রয়োজনীয়তা। ১. সম্পর্কের ভিত্তি ও মর্যাদা। ইসলামী আন্দোলন এক সামগ্রিক ও সর্বাত্মক বিপ্লবের আহ্বায়ক। এজন্যই এই বিপ্লবী আন্দোলনের কর্মীদেরকে সাধারণভাবে সমস্ত মানুষের সঙ্গে এবং বিশেষভাবে পরস্পরের সাথে এর সঠিক ভিত্তির ওপর সম্পৃক্ত করে দেয়া এর প্রধানতম বুনিয়াদী কর্তব্যের অন্তর্ভুক্ত। এ কর্তব্য সম্পাদনের জন্য ইসলাম এই সম্পর্কের প্রতিটি দিকের ওপরই আলোকপাত করেছে এবং ভিত্তি থেকে খুঁটিনাটি বিষয় পর্যন্ত প্রতিটি জিনিসকেই নির্ধারিত করে দিয়েছে। পারস্পরিক সম্পর্ককে বিবৃত করার জন্য আল কোরআনে অত্যন্ত সংক্ষিপ্ত অথচ মনোজ্ঞ বর্ণনা ভঙ্গি ব্যবহার করা হয়েছে। বলা হয়েছে,
ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম।
মুমিনরা তো পরস্পরের ভাই। সূরা হুজরাত আয়াত ১০। দৃশ্যত এটি তিনটি শব্দ বিশিষ্ট একটি ছোট্ট বাক্যাংশ মাত্র, কিন্তু প্রকৃতপক্ষে পারস্পরিক সম্পর্কের ভিত্তি, তার আদর্শিক মর্যাদা এবং ইসলামী আন্দোলনের জন্য তার গুরুত্ব ও গভীরতা প্রকাশ করার নিমিত্তে এই বাক্যাংশটুকু যথেষ্ট। এ ব্যাপারে একে ইসলামী আন্দোলনের সনদের তথা চার্টারের মর্যাদা দেয়া যেতে পারে। এ থেকে প্রমাণিত হয় যে ইসলামী আন্দোলনে লোকদের সম্পর্ক হচ্ছে একটি আদর্শিক সম্পর্ক। লক্ষ্য ও উদ্দেশ্যের একত্ব এর গোড়াপত্তন করে এবং একে আদর্শের প্রতি ইমানের ঐক্য এতে রং বিন্যাস করে। দ্বিতীয়ত, আদর্শিক সম্পর্ক হওয়ার কারণে এটা নিছক কোনো নিরস বা ঠুনকো সম্পর্ক নয়। পৃষ্ঠা ১০। বরং এতে যে স্থিতি, গভীরতা ও প্রগাঢ় ভালোবাসার সমন্বয় ঘটে তাকে শুধু দু ভাইয়ের পারস্পরিক সম্পর্কের দৃষ্টান্ত দ্বারাই প্রকাশ করা চলে। এমনই সম্পর্ককেই বলা হয় উখওয়াত বা ভ্রাতৃত্ব। বস্তুত একটি আদর্শিক সম্পর্কের ভেতর ইসলাম যে স্থিতিশীলতা, প্রশস্ততা ও আবেগের সঞ্চার করে তার প্রতিধ্বনি করার জন্য ভ্রাতৃত্বের তথা উখওয়াতের চেয়ে উত্তম শব্দ আর কি হতে পারে? ২. ভ্রাতৃত্ব ইমানের অনিবার্য দাবি। ইসলামী সভ্যতায় ইমানের ধারণা শুধু এটুকু নয় যে কতিপয় অতি প্রাকৃতিক সত্যকে স্বীকার করে নিলেই ব্যাস হয়ে গেল, বরং এ একটি ব্যাপকতর ধারণা বিশিষ্ট প্রত্যয় যা মানুষের হৃদয় মনকে আচ্ছন্ন করে, যা তার শিরা উপশিরায় রক্তের ন্যায় সঞ্চালিত হয়। এ এমন একটি অনুভূতি যা তার বক্ষ দেশকে উদ্বেলিত ও আলোড়িত করে রাখে। এ হচ্ছে তার মন মগজ ও দিল দিমাগের কাঠামো পরিবর্তনকারী এক চিন্তা শক্তি। সর্বোপরি এ হচ্ছে এক বাস্তবানুগ ব্যবস্থাপনার কার্যনির্বাহী শক্তি, যা তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে নিজের নিয়ন্ত্রণাধীনে নিয়ে গোটা ব্যক্তিগত ও সমষ্টিগত জীবনেই বিপ্লবের সূচনা করে। যে ইমান এতটা ব্যাপক প্রভাবশালী, তার অক্টোপাস থেকে মানুষের পারস্পরিক সম্পর্ক কিভাবে মুক্ত থাকতে পারে? বিশেষত এটা যখন এক অনস্বীকার্য সত্য যে মানুষের পারস্পরিক সম্পর্কের সাথে তার গোটা জীবন একটি নগণ্য অংশ ছাড়া ওতপ্রোতভাবে জড়িত। বস্তুত এ কারণেই ইমান তার অনুসারীদেরকে সমস্ত মানুষের সাথে সাধারণভাবে এবং পরস্পরের সাথে বিশেষভাবে সম্পর্ক স্থাপন করার নির্দেশ দেয়। উপরন্তু ওই সম্পর্ককে সুবিচার তথা আদল ও সদ আচরণ তথা ইহসানের ওপর প্রতিষ্ঠা করার জন্য সে একটি সামগ্রিক জীবন পদ্ধতি এবং সভ্যতারও রূপদান করে। অন্যদিকে অধিকার ও মর্যাদার ভিত্তিকে সে একটি পূর্ণাঙ্গ বিধি ব্যবস্থায় পরিণত করে দেয়, যাতে করে নিজ নিজ স্থান থেকে প্রত্যেকেই তাকে মেনে চলতে পারে। এভাবে এক হাতের আঙ্গুলের ভেতর অন্য হাতের আঙ্গুল কিংবা এক ভাইয়ের সঙ্গে অপর ভাই যেমন যুক্ত ও মিলিত হয়, ইমানের সম্পর্কে সম্পৃক্ত ব্যক্তিরাও যেন পরস্পরে তেমনি যুক্ত হতে পারে, আর এ হচ্ছে ইমানের আদর্শিক মর্যাদার অনিবার্য দাবি। এমন ইমানই মানব প্রকৃতি দাবি করে এবং এ সম্পর্কেই তার বিবেক সাক্ষ্য দান করে। পৃষ্ঠা ১১। যারা সব রং বর্জন করে শুধু আল্লাহর রঙে রঞ্জিত হয়, তামাম আনুগত্য পরিহার করে কেবল আল্লাহর আনুগত্য কবুল করে, সমস্ত বাতিল থেকে বিচ্ছিন্ন হয়ে শুধু সত্যের সাথে যুক্ত হয় এবং আল্লাহর জন্য একনিষ্ঠ ও একমুখী হয়, তারাও যদি পরস্পরের সম্পৃক্ত ও সংশ্লিষ্ট না হয় এবং প্রেমের সম্পর্ক স্থাপন না করে, তবে আর কে করবে? উদ্দেশ্যের একমুখীনতার চাইতে আর কি বড় শক্তি রয়েছে যা মানুষকে মানুষের সাথে যুক্ত করতে পারে? এ একমুখীনতার এবং সত্যপথের প্রতিটি মঞ্জিলই এ সম্পর্ককে এক জীবন্ত সত্যে পরিবর্তিত করতে থাকে। যে ব্যক্তি সত্যের খাতিরে নিজেকে উৎসর্গ করে দেয়, সে স্বভাবতই এ পথের প্রতিটি পথিকের ভালোবাসা, সহানুভূতি, সান্ত্বনা ও পোষকতার মুখাপেক্ষী এবং প্রয়োজনশীল হয়ে থাকে। সুতরাং এ পথে এসে এ নিয়ামতটুকু যদি সে লাভ না করে, তো এত বড় অভাবকে আর কিছুতেই পূর্ণ করা সম্ভব নয়। ৩. বিশ্বব্যাপী ইসলামী বিপ্লবের জন্য ভ্রাতৃত্ব অপরিহার্য। এ দুনিয়ায় ইমানের মূল লক্ষ্য অর্থাৎ বিশ্বব্যাপী ইসলামী বিপ্লব সৃষ্টি এবং ইসলামী সভ্যতার প্রতিষ্ঠা স্বতই এক সুদৃঢ় স্থিতিশীল ও ভ্রাতৃত্ব সুলভ সম্পর্কের দাবি করে। এ লক্ষ্য অর্জনটা কোনো সহজ কাজ নয়। এ হচ্ছে প্রেমের সমীপে পদার্পণ করার সমতুল্য। এখানে প্রতি পদক্ষেপে বিপদের ঝড় ঝঞ্ঝা ওঠে, পরীক্ষার সয়লাব আসে। স্পষ্টত এমনই গুরুদায়িত্ব পালন করার জন্য প্রতিটি ব্যক্তির বন্ধুত্ব অতীব মূল্যবান। এর অভাব অন্য কোনো উপায়েই পূর্ণ করা চলে না। বিশেষত এ পথে সমর্থক সহায়কের অভাব এক স্বাভাবিক সত্য বিধায় এমনই ধরনের শূন্যতাকে এক মুহূর্তের জন্য বরদাস্ত করা যায় না। উপরন্তু একটি সংঘবদ্ধ ও শক্তিশালী জামাত ছাড়া কোনো সামগ্রিক বিপ্লবই সংঘটিত হতে পারে না। আর সংহত ও শক্তিশালী জামাত ঠিক তখনই জন্মলাভ করে যখন তার অন্তর্ভুক্ত ব্যক্তিগণ পরস্পরে নিবিড়ভাবে সম্পৃক্ত হয়ে যায়। এই উদ্দেশ্যে এমনই সংঘবদ্ধভাবে কাজ করা উচিত যাতে তা স্বভাবতই এক সীসার প্রাচীরে পরিণত হবে, তথা বুনিয়ান উম্মারসুস হবে। তার ভেতরে কোনো বিভেদ বা অনৈক্য পথ খুঁজে পাবে না। বস্তুত এমনই সুসংহত প্রচেষ্টাই সাফল্যের নিশ্চয়তা দিতে পারে। পৃষ্ঠা ১২। আল্লাহ তাআলা সূরা আল ইমরানে একটি নবগঠিত ইসলামী রাষ্ট্রের পরিচালকদের এমন সম্পর্ক গড়ে তুলবারই নির্দেশ দিয়েছেন।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ইসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন।
হে ইমানদারগণ, ধৈর্য ধারণ করো এবং মোকাবেলায় দৃঢ়তা অবলম্বন করো। আল্লাহকে ভয় করতে থাকো যাতে তোমরা তোমাদের উদ্দেশ্য লাভে সমর্থ হতে পারো। সূরা আল ইমরান আয়াত ২০০। সূরা আনফালের শেষ দিকে ইসলামী বিপ্লবের পূর্ণতার জন্য মুসলমানদের পারস্পরিক সম্পর্ককে একটি আবশ্যিক শর্ত হিসেবে সামনে রাখা হয়েছে এবং বলা হয়েছে, যারা এই দিনের প্রতি ইমান আনবে এর জন্য সবকিছু ত্যাগ করবে এবং এই আন্দোলনে নিজের ধন প্রাণ উৎসর্গ করবে, তাদের পারস্পরিক সম্পর্ক হবে নিশ্চিতরূপে বন্ধুত্ব ও ভালোবাসার সম্পর্ক। এ সম্পর্কের জন্য এখানে বন্ধুত্ব শব্দটি ব্যবহৃত হয়েছে।
ইন্নাল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফী সাবিলিল্লাহি ওয়াল্লাযীনা আওয়া ওয়া নাসারু
যারা ইমান এনেছে, হিজরত করেছে, স্বীয় জান ও মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করেছে এবং যারা তাদেরকে আশ্রয় ও সাহায্য সহযোগিতা দিয়েছে, তারা একে অপরের বন্ধু। সূরা আনফাল আয়াত ৭২। এখান থেকে আরও কিছুটা সামনে এগিয়ে কাফেরদের সাংগঠনিক ঐক্য এবং তাদের দলীয় শক্তির প্রতি ইশারা দিয়ে বলা হয়েছে যে মুসলমানরা যদি এমনই বন্ধুত্বের সম্পর্ক গড়ে না তোলে, তবে আদল, ইহসান ও খোদা পরস্তির ভিত্তিতে একটি বিশ্বব্যাপী ইসলামী বিপ্লবের আকাঙ্ক্ষা কখনো বাস্তব দুনিয়ায় দৃঢ়মূল হতে পারবে না। ফলে আল্লাহর এই দুনিয়া ফিতনা ফাসাদে পূর্ণ হয়ে যাবে। কেননা এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছাড়া বিপ্লবের বিরুদ্ধ শক্তিগুলোর মোকাবেলা করা মুসলমানদের পক্ষে সম্ভবপর নয়। পৃষ্ঠা ১৩।
والذين كفروا بعضهم أولياء بعض إلا تفعلوه تكن فتنة في الأرض وفساد كبير
আর যারা কাফের তার পরস্পর পরস্পরের বন্ধু সহযোগী, তোমরা ইমানদার লোকেরা যদি পরস্পরের সাহায্যে এগিয়ে না আসো তাহলে জমিনে বড়ই ফিতনা ও কঠিন বিপর্যয় সৃষ্টি হবে। সূরা আনফাল আয়াত ৭৩। আর এ কথা সুস্পষ্ট যে ইসলামী সভ্যতার প্রতিষ্ঠা এবং ইসলামী বিপ্লব সৃষ্টির জন্য এমন প্রয়াস প্রচেষ্টাই হচ্ছে ইমানের সত্যাসত্য নির্ণয়ের প্রকৃত মানদণ্ড।
والذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله والذين آووا ونصروا أولئك هم المؤمنون حقا
যারা ঈমান এনেছে, নিজেদের ঘরবাড়ি ছেড়েছে এবং আল্লাহর রাহে জিহাদ করেছে এবং যারা তাদেরকে আশ্রয় দিয়েছে, সাহায্য সহায়তা করেছে, তারাই প্রকৃত মুমিন। সূরা আনফাল আয়াত ৭৪। এরই কিছুটা আগে আল্লাহ তাআলা বিরুদ্ধবাদীদের মোকাবেলায় আপন সাহায্যের প্রতিশ্রুতির সাথে মুমিনদের জামাত সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বলে সুসংবাদ দিয়েছেন যে তাদের দিলকে তিনি নিবিড়ভাবে জুড়ে দিয়েছেন এবং তারাই হচ্ছে ইসলামী বিপ্লবের সাফল্যের চাবিকাঠি। তিনি তো নিজের সাহায্য দ্বারা ও মুমিনদের দ্বারা তোমার সহায়তা করেছেন এবং মুমিনদের দিলকে পরস্পরের সাথে জুড়ে দিয়েছেন। সূরা আনফাল আয়াত ৬২-৬৩। ৪. ভ্রাতৃত্বের দাবি, তার গুরুত্ব ও ফলাফল। বস্তুত ইসলামী বিপ্লবের আহ্বায়কদের এ পারস্পরিক সম্পর্ক হচ্ছে ভ্রাতৃত্ব তথা উখওয়াত, বন্ধুত্ব, রহমত ও ভালোবাসার সম্পর্ক। পৃষ্ঠা ১৪। কিন্তু এর ভেতর ভ্রাতৃত্ব শব্দটি এত ব্যাপক অর্থবহ যে অন্যান্য গুণরাজিকে সে নিজের ভেতরেই আত্মস্থ করে নেয়। অর্থাৎ দুই সহোদর ভাই যেমন একত্রিত হয় এবং তাদের মধ্যকার কোনো মত পার্থক্য, ঝগড়া, ফাসাদ বা বিভেদ বিসম্বাদকে প্রশ্রয় দেয়া হয় না, ইসলামী আন্দোলনের কর্মীদের পরস্পরকে ঠিক তেমনইভাবে সম্পৃক্ত হওয়া উচিত। দু ভাই যেমন পরস্পরের জন্য নিজেদের সবকিছু ত্যাগ করতে প্রস্তুত হয়, পরস্পর পরস্পরের শুভাকাঙ্ক্ষী হয়, সাহায্য ও সহযোগিতায় নিয়োজিত থাকে এবং একে অপরের সহায়ক ও পৃষ্ঠপোষকে পরিণত হয়, যেভাবে এক তীব্র প্রেমের আবেগ ও প্রাণ চেতনার সঞ্চার করে সত্য পথের পথিকদের, যারা দীন ইসলামের খাতিরে নিজেদের গোটা জীবনকে নিয়োজিত করে দেয়, তাদের মধ্যে ঠিক তেমনই সম্পর্কই গড়ে ওঠে। মোট কথা, ইসলামী বিপ্লবের প্রতি যে যতটা গভীরভাবে অনুরক্ত হবে, আপন সাথী ভাইয়ের সঙ্গে ততটা গভীর সম্পর্কই সে গড়ে তুলবে। তেমনি এ উদ্দেশ্যটা যার কাছে যত প্রিয় হবে, তার কাছে এ সম্পর্কও ততখানি প্রিয় হবে। কারণ এর সম্পর্ক হচ্ছে একমাত্র আল্লাহর জন্য এবং আল্লাহর পথে সংগ্রামকারীদের। কাজেই যে ব্যক্তি ইসলামী বিপ্লবের কর্মী ও আহ্বায়ক হবে, আপন সাথী ভাইয়ের সঙ্গে তার সম্পর্ক যদি পথ চলাকালীন অপরিচিত লোকের মতো হয়, তবে তার নিজের সম্পর্কে চিন্তা করে দেখা উচিত যে সে কোন পথে এগিয়ে চলেছে। অথবা আপন সঙ্গী সহকর্মীদের সাথে তার সম্পর্ক যদি গা থেকে ঝেড়ে ফেলে দেয়া ধুলোর মতো ক্ষণস্থায়ী হয়, তবে তার চিন্তা করে দেখতে হবে যে যে উদ্দেশ্যের প্রতি সে ভালোবাসার দাবি করে তার দিলে তার কতটা মূল্য রয়েছে। ভ্রাতৃত্বের এ সম্পর্কের জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হুব্বুলিল্লাহি আল্লাহর জন্য ভালোবাসা এর মতো পবিত্র, ব্যাপক ও মনোরম পরিভাষা ব্যবহার করেছেন। ভালোবাসা নিজেই এক বিরাট চিত্তাকর্ষক ও শ্রুতিমধুর পরিভাষা। এর সাথে আল্লাহর পথে এবং আল্লাহর জন্য বিশ্লেষণ দয় একে তামাম স্থূলতা ও অপবিত্রতা থেকে মহত্বের উচ্চতম পর্যায়ে পৌঁছে দিয়েছে। এমনই ভাবে এই পরিভাষাটি দিল ও আকলকে যোগপথ এমন এক নির্ভুল মানদণ্ডে দান করে যা দিয়ে প্রত্যেক মুমিন তার সম্পর্ককে যাচাই করে দেখতে পারে। আল্লাহর প্রতি ইমান এবং তার পথে ভালোবাসা, এ দুটো জিনিসের মধ্যে অবিচ্ছেদ্য সম্পর্ক বিদ্যমান। যেখানে এর একটি থাকবে সেখানে অপরটিও দেখা যাবে। পৃষ্ঠা ১৫। একটি যদি না থাকে তবে অপরটি সন্দেহজনক হয়ে দাঁড়াবে। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুমিনু হাত্তা তাহাব্বু, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না যতক্ষণ না পরস্পরকে ভালোবাসবে। মুসলিম, আবু হুরায়রা। অতপর গোটা সম্পর্ককে এই ভিত্তির ওপর স্থাপন করা এবং ভালোবাসা ও শত্রুতাকে শুধু আল্লাহর জন্য নির্দিষ্ট করে দেয়াকে ইমানের পূর্ণতার জন্য অপরিহার্য শর্ত বলে অভিহিত করা হয়েছে। মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহি ফাকাদ ইস্তাকমালাল ঈমান। যে ব্যক্তি শুধু আল্লাহর জন্য ভালোবাসল, আল্লাহর জন্য শত্রুতা করল, আল্লাহর জন্য কাউকে কিছু দান করল এবং আল্লাহর জন্যই কাউকে বিরত রাখল, সে তার ঈমানকেই পূর্ণ করে নিল। মানুষের জীবনে বন্ধুত্ব ও শত্রুতা বাস্তবিকই অত্যন্ত প্রভাবশালী হয়ে থাকে। তাই ইমানের পূর্ণতার জন্য এ দুটো জিনিসকেই আল্লাহর জন্য নির্দিষ্ট করে দেয়ার অপরিহার্য শর্ত নিতান্ত স্বাভাবিক ও যুক্তিসঙ্গত হয়েছে। ইমানের বহুতর শাখা প্রশাখা রয়েছে, এর প্রতিটি শাখাই নিজ নিজ জায়গায় গুরুত্বপূর্ণ। একটি সুসংহত শক্তিকে ক্ষমতাসীন করার জন্য আল্লাহর প্রতি ভালোবাসা যেরূপ জরুরি, তার পরিপ্রেক্ষিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সমস্ত কাজের চাইতে শ্রেষ্ঠ কাজ বলে অভিহিত করেছেন। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, খরাজা আলাইনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা আতাদরুন আইউল আমালি আহাব্বু লিল্লাহি তাআলা ক্বালা ক্বাইলুস সালাতু আয-যাকাতু ওয়া ক্বালা ক্বাইলুল জিহাদু ক্বালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ان احب الاعمال الى الله تعالى الحب لله والبغض لله।
পৃষ্ঠা ১৬। একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে আগমন করলেন। তিনি জিজ্ঞেস করলেন, তোমরা কি জানো আল্লাহ তাআলার কাছে কোন কাজটি সবচেয়ে বেশি প্রিয়? কেউ বলল নামাজ ও যাকাত, কেউ বলল জিহাদ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেবল আল্লাহর জন্য ভালোবাসা এবং আল্লাহর জন্য শত্রুতাই হচ্ছে সমস্ত কাজের মধ্যে আল্লাহর কাছে বেশি প্রিয়। আহমদ, আবু দাউদ, আবু জার। আরেকবার হযরত আবু জর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করেন,
ইয়া আবা জাররিন আইয়ু উরাল ঈমানি আওসাক ক্বাল আল্লাহু ওয়া রাসূলুহু আলাম ক্বাল আল মাওয়ালাতু ফিল্লাহি ওয়াল হুব্বু লিল্লাহি ওয়াল বুগদু লিল্লাহ।
হে আবুজার, ইমানের কোন কাজটি অধিকতর মজবুত? জবাব দিলেন, খোদা ও তার রাসূলই ভালো জানেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তা হচ্ছে আল্লাহর পথে বন্ধুত্ব এবং তার জন্য ভালোবাসা ও শত্রুতা। বাইহাকি ইবনে আব্বাস। হাদিসে উল্লেখিত ওরা বলতে রজ্জু এবং থালা বাসনের আংটা বা হাতলকেও বোঝায়। তাছাড়া যে গাছের পাতা শীতকালে ঝরে না তাকেও উরা বলা হয়। অর্থাৎ আল্লাহর পথে ভালোবাসা হচ্ছে এমন মজবুত ভিত্তি যার উপর নির্ভর করে মানুষ নিশ্চিন্তে ইমানের চাহিদাগুলো পূরণ করতে পারে। এমন ভিত্তিতে না কখনো ফাটল ধরে আর না তা ধসে পড়ে। মোট কথা, ইমান মানুষের গোটা জীবনকেই দাবি করে। অর্থাৎ জীবনের প্রতিটি মুহূর্তই যতক্ষণ দেহে শ্বাস প্রশ্বাসের আসা যাওয়া অব্যাহত থাকবে ইমানের চাহিদা অনুযায়ী অতিবাহিত করা উচিত। কিন্তু যতক্ষণ পর্যন্ত মুমিনের গোটা সম্পর্ক সম্বন্ধ আল্লাহর জন্য ভালোবাসার সম্পর্কে পরিণত না হবে ততক্ষণ জীবনে এত ব্যাপকভাবে নেক কাজের সূচনা হতে পারে না। এজন্য যে সম্পর্ক সম্বন্ধ হচ্ছে মানব জীবনের এক বিরাট অংশ, এ জিনিসটি অনিবার্যভাবে তার জীবনকে প্রভাবান্বিত করে এবং এক প্রকারে তার বন্ধুত্ব ও দীনের মানদণ্ড হয়ে দাঁড়ায়। তাই যাদের জীবনে খোদার স্মরণ দৃঢ়মূল হয়েছে তাদের সাথে আপন সত্তাকে যুক্ত করার জন্য আল্লাহ তাআলা মুসলমানদেরকে নির্দেশ দিয়েছেন এবং তারা যাতে সত্য পথে চালিত হয় এবং দুনিয়ার শান শওকত ও সাজসজ্জার গোলক ধাঁধায় পড়ে নিজেদের চক্ষুকে বিভ্রান্ত না করে তার জন্য সবর শব্দটি ব্যবহার করেছেন।
واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ولا تعد عيناك عنهم تريد زينة الحياة الدنيا
তুমি স্বীয় সত্তাকে তাদের সঙ্গে সংযত রাখো যারা সকাল ও সন্ধ্যায় আপন প্রভুকে ডাকে এবং তার সন্তুষ্টি তালাশ করে আর দুনিয়াবী জীবনের চাকচিক্য কামনায় তোমাদের দৃষ্টি যেন তাদের দিক থেকে বিচ্যুত হয়ে অন্যদিকে ছুটে না যায়। সূরা কাহাফ। অন্যদিকে মানুষকে তার বন্ধুত্ব স্থাপন খুব ভেবেচিন্তে করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করে দিয়েছেন, কেননা
আল মারউ আলা দীনি খলিলিহি ফালইয়ানজুর আহাদুকুম মান ইউখালিল। আহমদ, তিরমিজি, আবু দাউদ, বাইহাকি, আবু হুরায়রা।
মানুষ তার বন্ধুর দিনের উপরই কায়েম থাকে, কাজেই তোমরা কাকে বন্ধু বানাও তা প্রত্যেকেই ভেবে চিনতে নাও। আবু হুরায়রা রদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে উল্লেখিত খলিলুন শব্দটি থেকে খিল্লাত নিষ্পন্ন হয়েছে। এর মানে হচ্ছে এমন ভালোবাসা ও আন্তরিকতা যা দিলের ভেতর বদ্ধমূল হয়ে যায়। হাদিসে ভালো ও মন্দ লোকের ভালোবাসা ও সাহচর্যের একটি চমৎকার দৃষ্টান্ত বর্ণিত হয়েছে। বলা হয়েছে, ভালো লোকের সাহচর্য হচ্ছে কোনো আতর বিক্রেতার কাছে বসার মতো। যদি আতর না পাওয়া যায় তবু তার খুশবুতে দিল দিমাগ সতেজ হয়ে উঠবে। আর মন্দ লোকের সংস্পর্শ হচ্ছে লোহার দোকানের তুল্য, তাতে কাপড় না পড়লেও তার কালি এবং ধোয়া মন মেজাজ খারাপ করে দিবেই। ইমানের একটি স্তরে এসে মানুষ নিজেই ইমান এবং তার বাস্তব দাবি পূরণে এক বিশেষ ধরনের আনন্দ ও মাধুর্য অনুভব করে। এ আনন্দ অনুভূতির কারণেই মানুষের ভেতর নেক কাজের প্রেরণা জাগে। পৃষ্ঠা ১৮। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিনিসটাকেই হালাওয়াতুল ইমান বলে উল্লেখ করেছেন। তিনি এর তিনটি শর্ত উল্লেখ করেছেন। এর মধ্যে একটা জিনিস হচ্ছে এই,
আইউহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ।
সে অন্য লোককে ভালোবাসবে এবং তার এ ভালোবাসা আল্লাহ ছাড়া আর কারো জন্য হবে না। বুখারী, মুসলিম। গোলাম ও বান্দা যদি তার মালিক ও মনিবের ভালোবাসা অর্জন করতে পারে তো তার চাইতে বড় সৌভাগ্য আর কি হতে পারে। একজন মুমিন যদি আল্লাহ তাআলার ভালোবাসা লাভ করে তো এই বিরাট সম্পদের বিনিময়ে সে আর কি জিনিস পেতে পারে? বস্তুত এই ভালোবাসাই হচ্ছে মুমিনের পক্ষে মিরাজ স্বরূপ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা আল্লাহর জন্য পরস্পরের বন্ধুত্বের সম্পর্ক স্থাপন করে তারাই এই বিরাট নিয়ামতের উপযুক্ত। তাই হযরত মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
সামিয়াতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ক্বাল আল্লাহ তাআলা وجبت محبتي للمتحابين في المتجالسين في المتزاورين فيا المتبادلين فيا।
আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে আল্লাহ তাআলা বলেছেন, যারা আমার জন্য পরস্পরকে ভালোবাসে, আমার জন্য একত্রে উপবেশন করে, আমার জন্য পরস্পরের সাক্ষাৎ করতে যায় এবং আমার জন্য পরস্পরের অর্থ ব্যয় করে, তাদের প্রতি আমার ভালোবাসা অনিবার্য। মালিক। ৫. আখিরাতে ভ্রাতৃত্বের সুফল। দুনিয়ার জীবনে আল্লাহর জন্য ভালোবাসার এ ফলাফল তো আছেই, কিন্তু আখিরাতে যখন মানুষের প্রতিটি নেক কাজই মূল্যবান বিবেচিত হবে এবং একটি মাত্র খেজুরের সাদকা ও একটি ভালো কথাও তার জন্য গণিমত বলে সাব্যস্ত হবে, তখন এ সম্পর্ক একজন মুমিনকে অত্যন্ত উঁচু মর্যাদায় অভিষিক্ত করবে। বস্তুত ইসলামী বিপ্লবের ব্যাপারে এ সম্পর্কের গুরুত্ব সম্পর্কে আমরা যা কিছু জানি তার পরিপ্রেক্ষিতে এটা খুবই স্বাভাবিক ও স্বতঃসিদ্ধ ব্যাপার। পৃষ্ঠা ১৯। সেদিন অন্যের সম্পর্কে কারো কোনো হুঁশ থাকবে না। মানুষ তার মা বাপ, ভাই বোন, স্ত্রী, পুত্র, কন্যা সব কিছু ছেড়ে দূরে পালিয়ে যাবে। জাহান্নাম থেকে বাঁচবার জন্য তাদের সবাইকে বিনিময় দিতেও সে তৈরি হবে। সেদিন বন্ধুত্বের তামাম রহস্য উদ্ঘাটিত হয়ে যাবে এবং দুনিয়ার জীবনে যাদের ভালোবাসা দিল ও দিমাগে বদ্ধমূল হয়ে গিয়েছিল সে বন্ধুই সেখানে শত্রুতে পরিণত হবে, কিন্তু প্রকৃত খোদাভীরু লোকদের বন্ধুত্ব সেখানে বজায় থাকবে। এজন্যে যে সেদিন কাজে লাগাবার মতো কি জিনিস সে বন্ধুরা দুনিয়ার জীবনে পরস্পরকে দান করেছে সেই সংকট মুহূর্তে তা নির্ভুলভাবে জানা যাবে এবং তার গুরুত্ব সঠিকভাবে অনুভূত হবে।
الْأَخِلَّاءُ يَوْمَئِذٍ بَعْضُهُمْ لِبَعْضٍ عَدُوٌّ إِلَّا الْمُتَّقِينَ يَا عِبَادِ لَا خَوْفٌ عَلَيْكُمُ الْيَوْمَ وَلَا أَنْتُمْ تَحْزَنُونَ
অর্থাৎ যারা পরস্পরের বন্ধু ছিল সেদিন পরস্পরের শত্রু হয়ে যাবে কেবল মুত্তাকি লোক ছাড়া। হে আমার বান্দাগণ, আজকে তোমাদের কোনো ভয় নেই, তোমরা ভীত সন্ত্রস্ত হবে না। সূরা জুখরাত। এভাবে যাদের সঙ্গে মানুষের ভালোবাসার সম্পর্ক স্থাপিত হবে তাদের সাথেই তার পরিণাম যুক্ত হবে। এমনকি আল্লাহর জন্য ভালোবাসা পোষণকারীগণ যদি একজন থাকে প্রাচ্যে এবং অপরজন পাশ্চাত্যে, তবুও মহান রব্বুল আলামিন আল্লাহতালা তাদেরকে কিয়ামতের দিন একত্রিত করে বলবেন, যার প্রতি তুমি আমার জন্য ভালোবাসা পোষণ করতে সে লোকটি হচ্ছে এই। হাদিসের বর্ণনা এমন,
আল মারউ মা মান আহাব্বা লাউ আন্না আবদাইনি তাহাব্বা ফিল্লাহি আজ্জা ওয়া জাল্লা ওয়াহিদুন ফিল মাশরিকি ওয়া আখরু ফিল মাগরিব লা জামা আল্লাহু বাইনাহুমা ইয়াউমাল কিয়ামা ইয়াকুলু হাযা আল্লাযী কুনতা তুহিব্বুহু ফিয়্যা।
পৃষ্ঠা ২০। ১. মানুষ যে যাকে ভালোবাসে তার সাথেই তার পরিণাম সংযুক্ত। বুখারী মুসলিম ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ২. আল্লাহর উদ্দেশ্যে ভালোবাসা পোষণকারী দু ব্যক্তির একজন যদি থাকে প্রাচ্যে এবং অপরজন যদি থাকে পাশ্চাত্যে, তবু আল্লাহ রাব্বুল আলামিন তাদের উভয়কে কিয়ামতের দিন একত্রিত করে বলবেন, যার প্রতি তুমি আমার জন্য ভালোবাসা পোষণ করতে সে ব্যক্তিটি হচ্ছে এই। বাইহাকি আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেদিন মানুষের পায়ের নিচে আগুন উৎক্ষিপ্ত হতে থাকবে, মাথার উপরে থাকবে আগুনের মেঘ এবং তা থেকে বর্ষিত হতে থাকবে আগুনের ফুলকি। ডানে বামে সামনে পেছনে শুধু আগুনই তাকে পরিবেষ্টিত করে রাখবে, আর তার আশ্রয় লাভের মতো একটিমাত্র ছায়াই থাকবে, আর তা হচ্ছে আরশে ইলাহির ছায়া। সেদিন এ ছায়াতে সাত শ্রেণীর লোক স্থান পাবে। তাদের সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
রুজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামাআ আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি।
তাদের ভেতর এমন দুজন লোক থাকবে যারা আল্লাহর জন্য পরস্পরকে ভালোবেসেছে, তারই জন্য একত্রিত হয়েছে এবং তারই খাতিরে বিচ্ছিন্ন হয়েছে। তাঁর প্রতি আল্লাহর রহমত বর্ষিত হোক যে তিনি আমাদের কাছে তার এ ফরমান পৌঁছে দিয়েছেন।
ইন্নাল্লাহা তাআলা ইয়াকুলু ইয়াউমাল কিয়ামা আইনাল মুতাহাব্বুনা ফিয়্যা বিজালালি আল ইয়াউমা আযিল্লুহুম ফি যিল্লি আল ইয়াউমা আযিল্লুহুম ফি যিল্লি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লি।
আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবেন, যারা আমার শ্রেষ্ঠত্বের জন্য পরস্পরকে ভালোবাসত তারা আজ কোথায়? আজকে আমি তাদেরকে নিজের ছায়াতলে আশ্রয় দান করব। আজকে আমার ছায়া ছাড়া আর কারো ছায়া নেই। মুসলিম আবু হুরাইরা। আর যাদের সম্পর্কে আল্লাহ তাআলা নিম্নরূপ সংবাদ দিয়েছেন তাদের জন্য তো কতই মর্যাদার ব্যাপার হবে। পৃষ্ঠা ২১।
المتحابون بجلالي لهم منابر من نور يغبطهم النبيون والشهداء
যারা আমার শ্রেষ্ঠত্বের খাতিরে পরস্পরকে ভালোবাসে তাদের জন্য আখিরাতে নূরের মিম্বর তৈরি হবে এবং নবী ও শহীদগণ তাদের প্রতি ঈর্ষা করবেন। তিরমিজি মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। ৬. পারস্পরিক সম্পর্কের গুরুত্ব। আল্লাহর জন্য এক ইমানের ভিত্তিতে পরস্পরের এ গভীর স্থিতিশীল ও প্রেমের আবেগময় সম্পর্ক ইসলামী আন্দোলনের জন্য এতখানি গুরুত্বপূর্ণ যে এর বিকৃতিকে অত্যন্ত উদ্বেগের চোখে দেখা হয়েছে। পারস্পরিক সম্পর্কচ্ছেদ সম্পর্কে যে কঠোর সতর্কবাণী এসেছে, পরস্পরে আপোষ মীমাংসা করা ও করানোর ব্যাপারে যে প্রতিশ্রুতি দেয়া হয়েছে এবং সম্পর্ক বিকৃতকারীদের সম্বন্ধে যা কিছু বলা হয়েছে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা তো পরে আসবে, কিন্তু এখানে একথা মনে রাখা দরকার যে সম্পর্কের বিকৃতি ও বিদ্বেষ পোষণকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক অস্ত্রের সঙ্গে তুলনা করেছেন যা গোটা দিনকেই একেবারে নিশ্চিহ্ন করে দেয়।
হিয়াল হালিকাতু লা আকুলু তাহলিকুশ শা'র ওয়ালাকিন তাহলিকুদ্দিন।
আহমদ ও তিরমিজি, জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এ সম্পর্কের প্রভাব কত ব্যাপক ও সুদূর প্রসারী হয়ে থাকে তা এ থেকেই বোঝা যায়। যারা নিষ্ঠা ও আন্তরিকতার সাথে এ দিনের সঙ্গে সম্পৃক্ত হবে, আপন সঙ্গী সাথীদের জন্য তাদের অন্তকরণ থেকে ক্রমাগত প্রেমের ঝর্ণাধারা উচ্ছারিত হবে, তাদের কাছে এ সম্পর্ক এতটা প্রিয় হবে এবং তাদের হৃদয়ে এর জন্য এতখানি মূল্যবোধের সৃষ্টি হবে যে অন্য যে কোনো ক্ষতি শিকারে তারা প্রস্তুত হবে, কিন্তু এর কোনো অনিষ্ট তারা বরদাস্ত করবে না। ইসলামী আন্দোলনের কর্মীদের এই পারস্পরিক প্রেম ভালোবাসা তথা প্রীতির সম্পর্ককেই আল্লাহ তাআলা তার শ্রেষ্ঠতম নিয়ামতের মধ্যে গণ্য করেছেন। পৃষ্ঠা ২২। আর যে ইসলামী জামাত এই অমূল্য সম্পদ লাভ করবে তার প্রতি বর্ষিত হবে তার বিশেষ করুণা আশীর্বাদ, কেননা এ সম্পর্কই হচ্ছে ইসলামী জামাতের প্রাণবন্ত এবং তার সজীবতার লক্ষণ। এ সম্পর্ক তার লোকদের জন্য এমন এক পরিবেশ রচনা করে যাতে তারা একে অপরের পৃষ্ঠপোষক হয়ে সত্য পথের মঞ্জিল নির্ধারণ করতে থাকে, পরস্পর পরস্পরকে পুণ্যের পথে চালিত করার জন্য হামেশা সচেষ্ট থাকে। প্রথম যুগের ইসলামী জামাতকে আল্লাহতালা পারস্পরিক ঐক্য, ভালোবাসা ও ভ্রাতৃত্বের যে বিরাট সম্পদ দান করেছিলেন সুরা আল ইমরানে তার উল্লেখ করে তাকে তার বিশেষ নিয়ামত বলে অভিহিত করা হয়েছে।
واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا.
আর আল্লাহর সে নিয়ামতকে স্মরণ করো যখন তোমরা পরস্পরে দুশ্মন ছিলে, অতপর তিনি তোমাদের হৃদয়কে জুড়ে দিলেন আর তোমরা তার মেহেরবানির ফলে ভাই ভাই হয়ে গেলে। সূরা আল ইমরান আয়াত ১০৩। অতপর সূরায় আনফালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলা হয়েছে যে দুনিয়ার সমস্ত সম্পদ ব্যয় করলেও মুসলমানদের দিলকে এমন প্রেম, ভালোবাসা ও ভ্রাতৃত্বের সম্পর্কে জুড়ে দেয়া আপনার পক্ষে সম্ভবপর ছিল না, এটা কেবল আল্লাহ তাআলার কুদরতেই সম্ভবপর হয়েছে। একমাত্র তাঁর পক্ষেই এটা সম্ভবপর ছিল। তিনি মানুষকে একটি দিন দিয়েছেন এবং তাঁর প্রতি ইমান ও ভালোবাসা পোষণের তৌফিক দিয়েছেন, তারই অনিবার্য ফল হচ্ছে এই প্রেম, প্রীতি ও ভালোবাসা। পৃষ্ঠা ২৩। ২। চরিত্রের প্রয়োজনীয়তা ও তার মৌলিক বৈশিষ্ট্য। ইসলাম পারস্পরিক সম্পর্কের যে মান নির্ধারণ করেছে তাকে কায়েম ও বজায় রাখার জন্য আল্লাহ এবং তার রাসূল পারস্পরিক অধিকার ও মর্যাদার ভিত্তিতে একটি বিধি বিধানও তৈরি করে দিয়েছেন। সেই বিধি বিধানকে অনুসরণ করে এ সম্পর্ককে অনায়াসে দীন ইসলামের অভীষ্ট মানে উন্নীত করা যেতে পারে। এ বিধি বিধানের ভিত্তি কতিপয় মৌলিক বিষয়ের উপর স্থাপিত। এগুলো যদি মানুষ তার নৈতিক জীবনে গ্রহণ ও অনুসরণ করে তাহলে ওই অধিকার ও মর্যাদা সম্পর্কিত প্রতিটি জিনিসই এই মৌলিক গুণরাজির স্বাভাবিক পরিণতি হিসেবে প্রকাশ পেতে থাকবে। অন্য কথায় বলা যায়, এই গুণরাজি এক একটি কর্তব্য পালন এবং এক একটি মর্যাদা লাভের জন্য মানুষের ভেতর থেকে ক্রমাগত তাগিদ ও দাবি জানাতে থাকবে। এর ফলে প্রতি পদক্ষেপেই সদুপদেশ বা সতর্কবাণীর প্রয়োজন হবে না। এই গুণরাজের মধ্যে সবচেয়ে প্রথম ও গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে কল্যাণ কামনা। ১. কল্যাণ কামনা। হাদিস শরীফে কল্যাণ কামনার জন্য নসিহাতুন শব্দটি ব্যবহৃত হয়েছে। এ শব্দটি অত্যন্ত ব্যাপক, অর্থপূর্ণ। এ কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত বলেছেন, আদ্দীনু আন-নসিহা সালাসা। দিন হচ্ছে নিচ্ছক কল্যাণ কামনা, এ বাক্যটি তিনি একসঙ্গে তিনবার উচ্চারণ করেছেন। মুসলিম শরীফ। এরপর অধিকতর ব্যাখ্যা হিসেবে যাদের প্রতি কল্যাণ কামনা করা উচিত তাদের কথা উল্লেখ করা হয়েছে, এদের মধ্যে সাধারণ মুসলমানদের কথাও উল্লেখ রয়েছে। পৃষ্ঠা ২৪। এভাবে একবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কতিপয় সাহাবিদের কাছ থেকে সাধারণ মুসলমানদের জন্য কল্যাণ কামনার তথা নসিহত বায়াত গ্রহণ করেন। আভিধানিক অর্থের আলোকে এ শব্দটির তাৎপর্য হচ্ছে এই যে, সম্পর্কের ভেতর কোনো ভেজাল বা ত্রুটি না থেকে যায়। অন্য কথায়, এ গুণটি আমরা এভাবে নির্ধারণ করতে পারি যে মানুষ তার ভাইয়ের কল্যাণ ও মঙ্গল চিন্তায় সর্বদা প্রভাবান্বিত থাকবে, তারই মঙ্গল সাধনের জন্য প্রতিটি মুহূর্ত অস্থির ও উদ্গ্রীব থাকবে, তারই উপকার করার জন্য সর্বতোভাবে চেষ্টা করবে, তার কোনো ক্ষতি বা কষ্ট স্বীকার করবে না, বরং দিন ও দুনিয়াবি যে কোনো দিক দিয়ে সম্ভব তার সাহায্য করার প্রয়াস পাবে। এ কল্যাণ কামনার প্রকৃত মানদণ্ড হচ্ছে যে মানুষ তার নিজের জন্য যা পছন্দ করবে তার ভাইয়ের জন্য ঠিক তাই পছন্দ করবে, কারণ মানুষ কখনো তার আপন অকল্যাণ কামনা করতে পারে না, বরং নিজের জন্য সে যতটুকু সম্ভব ফায়দা কল্যাণ ও মঙ্গল বিধানেই সচেষ্ট থাকে। নিজের অধিকারের বেলায় সে এতটুকু ক্ষতি স্বীকার করতে পারে না, নিজের ফায়দার জন্য সময় ও অর্থ ব্যয় করতে কার্পণ্য করে না, নিজের অনিষ্টের কথা সে শুনতে পারে না, নিজের বেইজ্জতি কখনো বরদাস্ত করতে পারে না, বরং নিজের জন্য সে সর্বাধিক পরিমাণ সুযোগ সুবিধা পেতে আগ্রহী। অতএব কল্যাণ কামনার মানে হচ্ছে এই যে, মানব চরিত্রে উল্লেখিত গুণসমূহ পয়দা হতে হবে এবং সে নিজের জন্য যা পছন্দ করবে তার ভাইয়ের জন্যও ঠিক তাই পছন্দ করবে, এমনই ধারায় তার আচার আচরণ বিকাশ লাভ করতে থাকবে। মুমিনের এ চারিত্রিক বৈশিষ্ট্যকেই রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানের এক আবশ্যিক শর্ত বলে উল্লেখ করেছেন।
وَالَّذِينَ نَفْسِي بِيَدِهِ لَا يُؤْمِنُ عَبْدٌ حَتَّى يُحِبُّ لِأَخِيهِ مَا يُحِبُّ لِنَفْسِهِ।
যে মহান সত্তার হাতে আমার জান নিবদ্ধ তার কসম, কোন বান্দা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারে না যতক্ষণ না সে নিজের জন্য যা পছন্দ করবে তার ভাইয়ের জন্যও তাই পছন্দ করবে। বুখারী ও মুসলিম। আনাম। এভাবে এক মুসলমানের প্রতি অপর মুসলমানের ছয়টি গুরুত্বপূর্ণ অধিকারের কথা বলা হয়েছে, তার মধ্যে এ কল্যাণ কামনাকে একটি হাদিসে নিম্নোক্ত রূপে বিবৃত করা হয়েছে। পৃষ্ঠা ২৫।
وَيَنْصَحُ لَهُ إِذَا غَابَ أَوْ شَهِدَ।
অর্থাৎ সে আপন ভাইয়ের কল্যাণ কামনা করে, সে উপস্থিত থাকুক আর অনুপস্থিত। নিসাই আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। অন্য এক হাদিসে এ সম্পর্কে বলা হয়েছে যে, মুসলমানের প্রতি মুসলমানের ছয়টি অধিকার রয়েছে, তার একটি হচ্ছে এই,
وَيُحِبُّ لَهُ مَا يُحِبُّ لِنَفْسِهِ।
সে নিজের জন্য যা পছন্দ করে তার জন্যও তাই পছন্দ করে। তিরমিজি ফাবিসি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আরও সামনে গিয়ে আমরা দেখতে পাব কল্যাণ কামনার এই গুণটির ভেতর কত অধিকার ও মর্যাদা নিহিত রয়েছে, যা সরাসরি এর অনিবার্য দাবি হিসেবেই এসে পড়ে। ২. আত্মত্যাগ তথা ইসার। একজন মুসলমান যখন তার ভাইয়ের জন্য শুধু নিজের মতোই পছন্দ করে না, বরং তাকে নিজের ওপর অগ্রাধিকার দেয়, তখন তার এই গুণটিকে বলা হয় ইসার বা আত্মত্যাগ। এটি হচ্ছে দ্বিতীয় মৌলিক গুণ। ইসার শব্দটি আসারুন থেকে নির্গত হয়েছে, এর মানে হচ্ছে পা ফেলা বা অগ্রাধিকার দেয়া, অর্থাৎ মুসলমান তার ভাইয়ের কল্যাণ ও মঙ্গল চিন্তাকে নিজের কল্যাণ ও মঙ্গলের উপর অগ্রাধিকার দেবে, নিজের প্রয়োজনকে মুলতবি রেখে অন্যের প্রয়োজন মেটাবে, নিজে কষ্ট স্বীকার করে অন্যকে আরাম দেবে, নিজে ক্ষুধার্থ থেকে অন্যের ক্ষুণ্ণিবৃত্তি করবে, নিজের জন্য দরকার হলে স্বভাব প্রকৃতির প্রতিকূল জিনিস মেনে নেবে, কিন্তু স্বীয় ভাইয়ের দিলকে যথাসম্ভব অপ্রীতিকর অবস্থা থেকে রক্ষা করবে। বস্তুত এ হচ্ছে উন্নত চারিত্রিক বৈশিষ্ট্য, এটা সবার কাছ থেকে আশা করা যায় না, কারণ এর ভিত্তিমূলে কোনো অধিকার বা কর্তব্য নির্ধারণ করে দেয়া হয়নি। অবশ্য এর ভিত্তিতে অপরিসীম চারিত্রিক মহত্বের কথা বিবৃত হয়েছে। পৃষ্ঠা ২৬। এই আত্মত্যাগ সর্বপ্রথম প্রয়োজন সীমার মধ্যে হওয়া উচিত, তারপর আরাম আয়েশের ক্ষেত্রে এবং সর্বশেষ স্বভাব প্রকৃতির ক্ষেত্রে। এ সর্বশেষ জিনিসটি বিশেষ গুরুত্বপূর্ণ, মানুষ স্বভাবতই বিভিন্ন প্রকৃতির, সেহেতু তাদের আকাঙ্ক্ষা ও চাহিদাও বিভিন্ন রূপ। এমতাবস্থায় প্রতিটি মানুষই যদি তার প্রকৃতির চাহিদার ওপর অনর হয়ে থাকে, তাহলে মানব সমাজ ভেঙে চুরমার হয়ে যেতে বাধ্য। পক্ষান্তরে সে যদি অন্যের রুচি, পছন্দ, ঝোঁক, প্রবণতাকে অগ্রাধিকার দিতে শেখে, তাহলে অত্যন্ত চমৎকার ও হৃদ্যতাপূর্ণ সম্পর্ক গড়ে উঠতে পারে। এ আত্মত্যাগেরই উচ্চতর পর্যায় হচ্ছে নিজে অভাব অনটন ও দুরবস্থার মধ্যে থেকে আপন ভাইয়ের প্রয়োজনকে নিজের প্রয়োজনের চাইতে অগ্রাধিকার দেয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথীদের জীবন এ ধরনেরই ঘটনাবলিতে পরিপূর্ণ। আল কোরআনেও তাদের এই গুণটির প্রশংসা করা হয়েছে।
وَيُؤْثِرُونَ عَلَىٰ أَنفُسِهِمْ وَلَوْ كَانَ بِهِمْ خَصَاصَةٌ
এবং তারা নিজের উপর অন্যান্যদের প্রয়োজনকে অগ্রাধিকার দেয়, যদিও তারা রয়েছে অনটনের মধ্যে। সূরা হাশর আয়াত 9। বস্তুত নিজেদের অভাব অনটন সত্ত্বেও আনসারগণ যেভাবে মুহাজির ভাইদের অভ্যর্থনা করেছে এবং নিজেদের মধ্যে তাদেরকে স্থান দিয়েছে, তা নিঃসন্দেহে আত্মত্যাগের আদর্শ দৃষ্টান্ত। উপরোক্ত আয়াতের শানে নুজুল হিসেবে হযরত আবু তালহা আনসারির একটি ঘটনার কথা উল্লেখ করা হয়। ঘটনাটি থেকে এর একটি চমৎকার উদাহরণ পাওয়া যায়। একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ক্ষুধার্ত লোক এল। তখন তার গৃহে কোনো খাবার ছিল না। তিনি বললেন, যে ব্যক্তি আজ রাতে এই লোকটিকে মেহমান হিসেবে রাখবে, আল্লাহ তার প্রতি করুণা বর্ষণ করবেন। হযরত আবু তালহা লোকটিকে নিজের ঘরে নিয়ে গেলেন, কিন্তু ঘরে গিয়ে স্ত্রীর কাছ থেকে জানতে পারলেন যে ঘরে শুধু মেহমানের পেট ভরার মতো খাবারই আছে। তিনি বললেন, ছেলে মেয়েদের খাইয়ে বাতি নিভিয়ে দাও, আমরা উভয়ে সারা রাত অভুক্ত থাকব। অবশ্য মেহমান বুঝতে পারবে যে আমরাও খাচ্ছি। অবশেষে তারা তাই করলেন। সকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হলে তিনি বললেন, আল্লাহ তাআলা তোমার এ সৎ আচরণে অত্যন্ত খুশি হয়েছেন, এবং সেই সঙ্গে এই আয়াতটি পড়ে শোনালেন। বুখারী ও মুসলিম। এ তো হচ্ছে আর্থিক অনটনের মধ্যে আত্মত্যাগের দৃষ্টান্ত। কিন্তু এর চাইতেও চমৎকার ঘটনা হচ্ছে এক জিহাদের, যাকে আত্মত্যাগের চরম পরাকাষ্ঠা বলা যায়। ঘটনাটি হচ্ছে এই। পৃষ্ঠা 27। যুদ্ধের ময়দানে একজন আহত লোকের কাছে পানি নিয়ে যাওয়া হল। ঠিক সে মুহূর্তে নিকট থেকে অপর একজন লোকের আর্তনাদ শোনা গেল। প্রথম লোকটি বলল, ওই লোকটির কাছে আগে নিয়ে যাও। দ্বিতীয় লোকটির কাছে গিয়ে পৌঁছলে আবার একই ঘটনার পুনরাবৃত্তি হল, এবং সে মুমূর্ষু অবস্থায়ও লোকটি নিজের সঙ্গীর প্রয়োজনকে অগ্রাধিকার দিল। এভাবে ষষ্ঠ ব্যক্তি পর্যন্ত একই অবস্থার পুনরাবৃত্তি ঘটল, এবং প্রত্যেকেই নিজের উপর অন্যের প্রয়োজনকে অগ্রাধিকার দিতে লাগল। কিন্তু ষষ্ঠ ব্যক্তির কাছে গিয়ে দেখা গেল তার জীবন প্রদীপ ইতিমধ্যে নিভে গেছে। এভাবে প্রথম লোকটির কাছে ফিরে আসতে আসতে একে একে সবারই জীবন অবসান হল। আত্মত্যাগের অন্য একটি অর্থ হচ্ছে নিজে অপেক্ষাকৃত নিম্নমানের জিনিসে তুষ্ট থাকা এবং নিজের সাথীকে উৎকৃষ্ট জিনিস দান করা। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছিলেন। তিনি দুটি মেসোয়াক কাটলেন, তার একটি ছিল সোজা এবং অপরটি বাঁকা। তার সঙ্গে একজন সাহাবী ছিলেন। তিনি সোজা মেসোয়াকটি তাঁকে দিলেন এবং বাঁকাটি রাখলেন নিজে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটি ভালো এবং আপনার জন্য উত্তম। তিনি বললেন, কেউ যদি কোনো ব্যক্তির সঙ্গে এক ঘণ্টা পরিমাণ সংস্রব রাখে, তবে কিয়ামতের দিন তাকে জিজ্ঞাসা করা হবে, এ লোকটি কি সংস্রবকালীন হক আদায়ের প্রতি লক্ষ্য রেখেছে কিংবা তাকে নষ্ট করেছে। কিমিয়ায় সাদাত। বস্তুত আত্মত্যাগ যে সংস্রবেরও একটি হক, এ দ্বারা তার প্রতি ইশারা করা হয়েছে। তিন, আদল বা সুবিচার। চরিত্রের দুটো গুরুত্বপূর্ণ মৌলিক গুণ হচ্ছে আদল ও ইহসান। মুমিন যদি এ গুণ দুটো অনুসরণ করে, তাহলে শুধু সম্পর্ক ছেদের কোনো কারণই মাথা তুলে দাঁড়াতে পারবে না তাই নয়, বরং সম্পর্ক অত্যন্ত মধুর হয়ে উঠবে। পৃষ্ঠা 28। তাই এ গুণ দুটো সম্পর্কে আল্লাহ তাআলা আদেশসূচক ভঙ্গিতে ইরশাদ করেছেন। আল্লাহ তাআলা আদল ও ইহসানের উপর অবিচল থাকার নির্দেশ দিচ্ছেন। সূরা নাহল আয়াত 9। এখানে আল্লাহ নির্দেশ দিচ্ছেন এ বাচন ভঙ্গিটি বিশেষভাবে লক্ষণীয়। আদল সম্পর্কিত ধারণার মধ্যে দুটো মৌলিক সত্য নিহিত রয়েছে। প্রথমত, লোকদের অধিকারের বেলায় সমতা ও ভারসাম্য বজায় রাখতে হবে। দ্বিতীয়ত, প্রত্যেকের অধিকার স্বাধীন ও নিরপেক্ষভাবে বুঝে দিতে হবে। আর আদলের নির্দেশ এর দাবি এই যে, প্রতিটি লোকের নৈতিক, সামাজিক, তামাদ্দুনিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও আইনগত প্রাপ্যাধিকারকে পূর্ণ ইমানদারির সঙ্গে আদায় করতে হবে। অর্থাৎ, একজন মুসলমান তার ভাইয়ের সকল শরীয়তসম্মত প্রাপ্যাধিকার আদায় করবে, শরীয়তের ইচ্ছা অনুযায়ী নিজের প্রতিটি বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে, শরীয়তের দাবি অনুযায়ী আচরণ করবে, শরীয়তের নির্দেশ অনুসারে ব্যবহার করবে। কেননা শরীয়তের মধ্যেই আদলের সমস্ত বিধিবিধান পরিপূর্ণ এবং সুন্দরভাবে সন্নিবেশিত হয়েছে।
لقد أرسلنا رسلنا بالبينات وأنزلنا معهم الكتاب والميزان ليقوم الناس بالقسط
এবং আমি তাদের তথা রাসূলদের সাথে অবতীর্ণ করেছি কিতাব ও মানদণ্ড এবং ন্যায়নীতি, যাতে মানুষ ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে। সূরা হাদিদ আয়াত ২৫। অনুরূপভাবে শরিয়াত এটাও দাবি করে যে, কারো কাছ থেকে অনিষ্টকারিতার বদলা নিতে হলে যতটুকু অনিষ্ট করা হয়েছে ততটুকুই নেবে। যে ব্যক্তি এর চাইতে সামনে অগ্রসর হল সে আদলেরই বিরুদ্ধাচরণ করল। আদলের বিস্তৃত ব্যাখ্যা ও পূর্ণাঙ্গ ধারণা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসে বিবৃত হয়েছে। উক্ত হাদিসে আল্লাহর তরফ থেকে নির্দেশিত নয়টি বিষয়ের উল্লেখ করা হয়েছে। তার একটি হচ্ছে এই, কালিমাতুল আদলি ফিল গদাবি ওয়ার রিদাই, পৃষ্ঠা ২৯। গজবের অবস্থা হোক আর সন্তুষ্টির, যে কোনো অবস্থায় আদলের বাণীর উপর কায়েম থাকো। প্রকৃতপক্ষে পূর্ণাঙ্গ চরিত্রের বুনিয়াদী লক্ষণ এই যে, মানুষের অন্তঃকরণের অবস্থা যাই হোক, সে আদলের পথ থেকে বিচ্যুত হবে না। তার ভেতর এতটা চরিত্রবল থাকতে হবে যে তার ভাইয়ের সাথে তার যতই মনোমালিন্য বা মন কষাকষি থাকুক না কেন, নিজের কায় কারবার ও আচার ব্যবহারকে সে শরিয়াতের মানদণ্ড থেকে বিচ্যুত হতে দেবে না। এ আদলেরই পরবর্তী জিনিস হচ্ছে ইহসান। এটি আদলের চাইতে বাড়তি একটা জিনিস, ইহসান বা সদাচরণ। পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে ইহসানের গুরুত্ব আদলের চাইতেও বেশি। আদলকে যদি সম্পর্কের ভিত্তি বলা যায়, তবে ইহসান হচ্ছে তার সৌন্দর্য ও পূর্ণতা। আদল যদি সম্পর্ককে অপ্রীতি ও তিক্ততা থেকে রক্ষা করে, তবে ইহসান তাতে মাধুর্য ও সম্প্রীতির সৃষ্টি করে। বস্তুত প্রত্যেক পক্ষই কেবল সম্পর্কের ন্যূনতম মানটুকু পরিমাপ করে দেখতে থাকবে, আর প্রাপ্যাধিকারে এতটুকু কম ও অন্যের দেয়া অধিকারে এতটুকু বেশি স্বীকার করবে না। নিছক এতটুকু ভিত্তির ওপরই কোনো সম্পর্ক বেশি দিন টিকে থাকতে পারে না। এমন সাদাসিধা সম্পর্কের ফলে সংঘর্ষ হয়তো বাঁধবে না, কিন্তু ভালোবাসা, আত্মত্যাগ, নৈতিকতা ও শুভাকাঙ্ক্ষার যে নিয়ামতগুলো জীবনে আনন্দ ও মাধুর্যের সৃষ্টি করে, তা থেকে সে বঞ্চিত হবে। কারণ এ নিয়ামতগুলো অর্জিত হয় ইহসান তথা সদাচরণ, অকৃপণ ব্যবহার, সহানুভূতিশীলতা, শুভাকাঙ্ক্ষা, খোশ মেজাজ, ক্ষমাশীলতা, পারস্পরিক শিষ্টাচার, সৌজন্যবোধ, অন্যকে অধিকারের চাইতে বেশি দেয়া এবং নিজে অধিকারের চাইতে কম নিয়ে তুষ্ট থাকা ইত্তাকার গুণরাজি থেকে। এই ইহসানের ধারণাও নয়টি বিষয় সমন্বিত হাদিসে তিনটি বিষয়কে পূর্ণাঙ্গ ও সুস্পষ্ট করে তোলে।
আন আসিলা মান কতআনি ওয়া আতি মান হারামানি ওয়া আফু আম্মান যালামানি,
পৃষ্ঠা ৩০। যে ব্যক্তি আমার থেকে বিচ্ছিন্ন হবে, আমি তার সঙ্গে যুক্ত হব। যে আমাকে অধিকার থেকে বঞ্চিত করবে, আমি তাকে তার অধিকার বুঝিয়ে দেব, এবং যে আমার উপর জুলুম করবে, আমি তাকে মার্জনা করে দেব। সূরা রাদ আয়াত ২২। অর্থাৎ চরিত্রের এ গুণটি দাবি করে যে, মানুষ শুধু তার ভাইয়ের ন্যায় ও পুণ্যের বদলা অধিকতর ন্যায় ও পুণ্যের দ্বারাই দেবে তাই নয়, বরং সে অন্যায় করলেও তার জবাব ন্যায়ের দ্বারাই দেবে।
وَيَدْرَؤُونَ بِالْحَسَنَةِ السَّيِّئَةَ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ,
তারা অন্যায় ও পাপকে ন্যায় ও পুণ্যের দ্বারা নিরসন করে থাকে। সূরা কাসাস আয়াত ৫৪। ৪. রহমত। এ চারটি গুণের পর পঞ্চম জিনিসটির জন্য আমি রহমত শব্দটি ব্যবহার করব। অবশ্য এর জন্য আরও বহু পরিভাষা ব্যবহৃত হয়েছে। আমি রহমত শব্দটি এজন্য ব্যবহার করছি যে খোদ আল্লাহ তাআলাই মুসলমানদের পারস্পরিক সম্পর্কের চিত্র আঁকবার জন্য এ শব্দটি বেছে নিয়েছেন। এটা তার অর্থের ব্যাপকতার দিকেই অঙ্গুলি নির্দেশ করে।
মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম।
আল্লাহর রাসূল মুহাম্মদ এবং তার সঙ্গী সাথীগণ কাফেরদের প্রতি কঠোর এবং পরস্পরে রহমশীল। সূরা ফাতহ আয়াত ২৯। এই গুণটিকে সঠিকভাবে বুঝবার জন্য আমরা একে হৃদয়ের নম্রতা ও কোমলতা বলে উল্লেখ করতে পারি। এর ফলে ব্যক্তির আচরণে তার ভাইয়ের জন্য গভীর ভালোবাসা, স্নেহপ্রীতি, দয়া, দরদ ও ব্যাকুলতা প্রকাশ পেয়ে থাকে। তার দ্বারা তার ভাইয়ের মনে অনুপরিমাণ কষ্ট বা আঘাত লাগবার কল্পনাও তার পক্ষে বেদনাদায়ক ব্যাপার। এ রহমতের গুণই ব্যক্তিকে জনপ্রিয় করে তোলে এবং সাধারণ লোকদেরকে তার প্রতি আকৃষ্ট করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রধান গুণরাজির মধ্যে এটিকে কোরআন একটি অন্যতম গুণ বলে উল্লেখ করেছে এবং দাওয়াত ও সংগঠনের ব্যাপারে এর কয়েকটি দৃষ্টান্ত পেশ করা হয়েছে। পৃষ্ঠা ৩১।
لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم।
নিঃসন্দেহে তোমাদের কাছে তোমাদের ভেতর থেকেই নবী এসেছেন। তোমরা কোনো কষ্ট পেলে ভারাক্রান্ত হয়ে পড়েন, তোমাদের কল্যাণের জন্য তিনি সর্বদা উদ্গ্রীব এবং মুমিনের প্রতি অতীব দয়াশীল ও মেহেরবান। সূরা তওবা আয়াত ১২৮। সূরা আল ইমরানে বলা হয়েছে যে আপনার হৃদয় যদি কোমল না হতো তাহলে লোকেরা কখনো আপনার কাছে ঘেঁষত না, আর দিলের এ কোমলতা আল্লাহ তাআলারই রহমত।
فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك।
আল্লাহর রহমতেই আপনি তাদের জন্য নরম দিল ও সহৃদয়বান হয়েছেন। যদি বদমেজাজি ও কঠিন হৃদয়ের হতেন তাহলে লোকেরা আপনার কাছ থেকে দূরে সরে যেত। সূরা আল ইমরান আয়াত ১৫৯। ইমানের স্বতঃস্ফূর্ত পরিণতি হচ্ছে প্রেম প্রীতি, আর প্রেম প্রীতি ও কঠিন হৃদয় কখনো একত্রিত হতে পারে না। তাই একজন মুমিন যখন প্রেমিক হয় তখন স্বভাবতই সে নম্র স্বভাবের হয়, নতুবা তার ইমানে কোনো কল্যাণ নেই। এ সত্যের প্রতি রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিম্নরূপ আলোকপাত করেছেন।
আল মুমিনু মা লাফুন ওয়া লা খায়রা ফি মান লা ইয়ালাফু ওয়া লা ইউলাফ।
আহমদ ও বাইহাকি আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুমিন হচ্ছে প্রেম ভালোবাসার উজ্জ্বল প্রতীক। যে ব্যক্তি না কাউকে ভালোবাসে আর না কেউ তাকে ভালোবাসে তার ভেতর কোনো কল্যাণ নেই। আহমদ বাইহাকি হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। পৃষ্ঠা ৩২। আর এজন্যই বলা হয়েছে,
মাই ইউহরামুর রিফকু ইউহরামুল খায়র।
যে ব্যক্তি কোমল স্বভাব থেকে বঞ্চিত সে কল্যাণ থেকেও বঞ্চিত। মুসলিম শরীফ। এ কথারই বিস্তৃত ব্যাখ্যা হচ্ছে এই যে,
মান উতিয়া হাজ্জাহু মিনার রিফকি উতিয়া হাজ্জাহু মিন খায়রিদ দুনিয়া ওয়াল আখিরা।
যে ব্যক্তিকে নম্র স্বভাব থেকে তার অংশ দেয়া হয়েছে তাকে দুনিয়া ও আখিরাতের কল্যাণ থেকেও তার অংশ দেয়া হয়েছে। শরহে সুন্না হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। একবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজন জান্নাতি লোকের ভেতর থেকে একজনের কথা উল্লেখ করেন। লোকটি তার আত্মীয় স্বজন এবং সাধারণ মুসলমানদের প্রতি অতীব দয়ার্দ্র ও সহানুভূতিশীল ছিল।
রহিমুন রফিকুল কলবি লিকুল্লি যি কুরবিন ওয়া মুসলিম।
বস্তুত যে ব্যক্তি দুনিয়ার মানুষের প্রতি রহম করে না তার চেয়ে হতভাগ্য আর কেউ নয়, কারণ আখিরাতে সে খোদার রহমত থেকে বঞ্চিত হবে। পক্ষান্তরে যে ব্যক্তি আল্লাহর বান্দাদের প্রতি রহমত করে তার জন্য আল্লাহর রহমত অনিবার্য হয়ে যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেছেন,
লা তুনজাউর রহমাতু ইল্লা মিন শাকিয়্যি,
রহমত কারো থেকে ছিনিয়ে নেওয়া হয় না কেবল হতভাগ্য ছাড়া। আরো বলেছেন,
আর রহিমুনা ইয়ারহামুহুমুর রহমান ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামাই,
যারা রহম করে রহমান তাদের প্রতি রহম করেন, তোমরা দুনিয়াবাসীর প্রতি রহম করো যেন আসমানবাসী তোমাদের প্রতি রহম করেন। আবু দাউদ, তিরমিজি, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, পৃষ্ঠা ৩৩। এ রহমত ও নম্রতারই দুটো ভিন্ন দিকের প্রকাশ ঘটে ছোটদের প্রতি স্নেহ ও বড়দের প্রতি সম্মান প্রদর্শনের মাধ্যমে। এ দুটো জিনিস উল্লেখ করা হয়েছে নিম্নোক্ত ভাষায়,
লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সগীরনা ওয়া লাম ইউওয়াক্কির কাবীরনা,
যে ব্যক্তি আমাদের ছোটদের প্রতি রহম তথা স্নেহ এবং বড়দের প্রতি সম্মান প্রদর্শন করে না সে আমাদের অন্তর্ভুক্ত নয়। তিরমিজি শরীফ, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। একজন মুসলমান তার ভাইয়ের সাথে সম্পর্কের ক্ষেত্রে নম্র প্রকৃতির হয়ে থাকে এবং সম্ভাব্য সকল উপায়ে তার দিলকে খুশি রাখা, তাকে কষ্ট পেতে না দেয়া এবং তার প্রতিটি ন্যায়সঙ্গত দাবি পূরণ করার জন্য সে আপ্রাণ চেষ্টা করে থাকে। এ বিষয়টিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিম্নোক্ত দৃষ্টান্ত দ্বারা বুঝিয়েছেন,
আল মুমিনুনা হাইয়িনুনা লাইয়িনুনা কাল জামাল ইন ক্বীদা ইন ক্বাদা ওয়া ইন উনীখা আলা সখরাতিন ইস্তানাখ,
মুমিন ব্যক্তি সেই উটের ন্যায় সহিষ্ণু ও সহৃদয় হয়ে থাকে যার নাকে পতর পরিহিত, তাকে আকর্ষণ করলে আকৃষ্ট হয় আর পাথরের ওপর বসানো হলে বসে পড়ে। তিরমিজি শরীফ। কোরআন মজিদ অত্যন্ত সংক্ষেপে এর সমগ্র বিষয়টি বর্ণনা করেছে, তারা মুমিনদের প্রতি বিনয় নম্র হবে, সূরা মায়দা আয়াত ৫৪। প্রকৃতপক্ষে এ রহমতের গুণটি মানবিক সম্পর্কের ভেতর নতুন প্রাণ চেতনার সঞ্চার করে, তার সৌন্দর্য ও সৌন্দর্যকে পূর্ণত্ব দান করে। এক ব্যক্তি যদি একবার এ রহমতের মাহাত্ম্য উপলব্ধি করতে পারে তবে তার দিলকে ওই সম্পর্ক যার মাধ্যমে সে এ নিয়ামত লাভ করেছে তাকে ছিন্ন করার জন্য সম্মত করানো খুবই কঠিন ব্যাপার হয়ে পড়ে। পৃষ্ঠা ৩৪। ৫ মার্জনা আফউন, মার্জনা অর্থ ক্ষমা করে দেয়া। অবশ্য এ অর্থের ভেতর থেকে পৃথক পৃথকভাবে অনেক বিষয় সামিল হয়ে থাকে, যেমন ক্রোধ দমন, ধৈর্য স্থৈর্য, সহিষ্ণুতা ইত্যাদি। কিন্তু এ গুণটির সাথে ওগুলোর যেহেতু ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে তাই ওগুলোকে আমরা এরই অন্তর্ভুক্ত করে নিচ্ছি। যখন দুজন লোকের মধ্যে সম্পর্ক স্থাপিত হয় তখন প্রত্যেকের দ্বারা স্বভাবতই এমন কিছু না কিছু ব্যাপার ঘটে যা অন্যের পক্ষে অপ্রীতিকর, তিক্ত, কষ্টদায়ক ও দুঃখজনক। এর কোনোটা তার মনে ক্রোধের সঞ্চার করে, আবার কোনো কোনোটা তাকে আইনসঙ্গত প্রতিশোধ গ্রহণেরও অধিকার দেয়। কিন্তু এমনই ধরনের পরিস্থিতিতে ভালোবাসাই বিজয়ী হোক, প্রতিশোধ গ্রহণের ক্ষমতা থাকা সত্ত্বেও তা থেকে তারা বিরত থাকুক এবং তারা মার্জনা ও ক্ষমাশীলতার নীতি অনুসরণ করুক, একটি প্রেম ভালোবাসার সম্পর্ক তার স্থিতিশীলতার জন্য এটাই দাবি করে। এটা ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ চরিত্রগুণ, এজন্য আল্লাহ তাআলা তাকে বহু জায়গায় নসিহত করেছেন,
খুজিল আফওয়া,
নম্রতা ও ক্ষমাশীলতার নীতি অবলম্বন করো, সূরা আরাফ আয়াত ১৯৯।
فَاعْفُ عَنْهُمْ وَاسْتَغْفِرْ لَهُمْ وَشَاوِرْهُمْ فِي الْأَمْرِ,
আপনি তাদের ক্ষমা করে দিন, তাদের জন্য মাগফিরাত কামনা করুন, সূরা আল ইমরান আয়াত ১৫৯। মুসলমানদেরকে তাকওয়ার গুণাবলী শিখাতে গিয়ে এও বলা হয়েছে, যারা নিজেদের রাগকে সংবরণ করে আর মানুষের প্রতি ক্ষমা প্রদর্শন করে, সূরা আল ইমরান আয়াত ১৩৪। কোন মানুষ যখন কষ্ট পায় অথবা তার কোনো ক্ষতি সাধন হয় তখন সর্বপ্রথম ক্রোধই তার মন মগজকে আচ্ছন্ন করার প্রয়াস পায়, আর ক্রোধ যদি তার দিলকে দিমাগকে অধিকার করতে পারে তাহলে মার্জনা তো দূরের কথা, সে এমন সব অস্বাভাবিক কাণ্ড করে বসে যে ভবিষ্যতে সুস্থ ও স্বাভাবিক সম্পর্কের আশাই তিরোহিত হয়ে যায়। পৃষ্ঠা ৩৫। এ কারণেই সর্বপ্রথম নিজের ক্রোধকে হজম করার বিষয়ে প্রত্যেকের চিন্তা করা উচিত। মানুষ যদি এ সম্পর্কে শান্ত মস্তিষ্কে চিন্তা করার অবকাশ পায় আর তারপর মার্জনার নীতি অনুসরণ নাও করে, তবু অন্তত সে আদলের সীমা লঙ্ঘন করবে না। রাসুলে করিম সাল্লু আলী সাল্লাম ক্রোধের অনিষ্টকারিতা সম্পর্কে বিভিন্ন সময়ে সতর্কবাণী উচ্চারণ করে একে দমন করবার উপদেশ দিয়েছেন। তিনি বলেছেন,
ইন্নাল গদবা লা ইউফসিদুল ইমানা কামা ইউফসিদুস সিবরুল আসাল।
নিশ্চয়ই ক্রোধ ইমানকে এমনইভাবে নষ্ট করে দেয় যেমন বিষাক্ত ওষুধ মধুকে নষ্ট করে। বাইহাকি,
মা তাজাররা আব্দুন আফদালু ইনদাল্লাহি আজ্জা ওয়া জাল্লা মিন জুরআতি গায়জিন ইয়াকজিমুহা ইবতিগা ওয়াজহিল্লাহি তাআলা।
আল্লাহর সন্তুষ্টির জন্য যে ক্রোধের ঢোক গলাতকরণ করা হয়, আল্লাহর দৃষ্টিতে তার চাইতে কোন শ্রেষ্ঠ ঢোক বান্দা গলাতকরণ করে না। মুসনাদে আহমদ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। অনুরূপভাবে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবরের তথা ধৈর্যের শিক্ষা দিয়েছেন এবং বলেছেন যে সম্পর্ক ছেদ করার চাইতে দুঃখ কষ্টে সবর অবলম্বন করা ও মিলেমিশে থাকাই হচ্ছে মানুষের শ্রেষ্ঠ আচরণ। তিনি বলেছেন,
আল মুসলিমু খালিতুন নাস ওয়া ইয়াসবিরু আলা আযাহুম আফদালু মিনাল্লাযী লা ইউখালিতুহুম ওয়া লা ইয়াসবিরু আলা আযাহুম।
যে মুসলমান লোকদের সঙ্গে মিলেমিশে থাকে এবং তাদের দেয়া দুঃখ কষ্টে সবর অবলম্বন করে, সে তার চাইতে শ্রেষ্ঠ যে ব্যক্তি মেলামেশা ছেড়ে দেয় এবং দুঃখ কষ্টে সবর করে না। তিরমিজি ইবনে মাজা ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। পৃষ্ঠা ৩৬। একবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নসিহত করতে গিয়ে অন্যান্য কথার সঙ্গে তিনি বলেন,
আব্দান জুলিমা বি জুলমাতিন ফায়াকদি আনহা লিল্লাহ আজ্জা ওয়া জাল্লা ইল্লা আমারাল্লাহু বিনাসরি।
কোন বান্দার উপর জুলুম করা হলে সে যদি শুধু আল্লাহর সন্তুষ্টির জন্যই নীরব থাকে তবে আল্লাহ তার বিরাট সাহায্য করেন। বাইহাকি আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। সবরের পরবর্তী জিনিস হচ্ছে বদলা ও প্রতিশোধ নেবার ক্ষমতা থাকা সত্ত্বেও আপন ভাইকে হৃষ্টচিত্তে ক্ষমা করে দেয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে জিজ্ঞেস করেন, বান্দার ভেতর কে তোমার কাছে প্রিয়? এর জবাবে আল্লাহ তাআলা বলেন,
মান ইযা কদির আযার,
যে ব্যক্তি প্রতিশোধ গ্রহণের ক্ষমতা থাকা সত্ত্বেও মাফ করে দেয়। বাইহাকি আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। অনুরূপভাবে যে ব্যক্তি তার ভাইয়ের ক্ষমা কবুল না করবে তাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ দুঃসংবাদ শুনিয়েছেন,
মানি ইতাযারা ইলা আখিহি ফালাম ইয়াতাযিরহু আও লাম ইয়াকবাল উযরহু কানা আলাইহি মিসলু খতিয়াতি সাহিবি মাকসিন।
যে ব্যক্তি তার ভাইয়ের কাছে নিজ অন্যায়ের জন্য ক্ষমা চাইল এবং সে তাকে ক্ষমা মনে করল না অথবা তার ক্ষমা কবুল করল না, তার এতখানি গুনাহ হল যতটা একজন অবৈধ শুল্ক আদায়কারীর হয়ে থাকে। তিরমিজি সাহল বিন মাজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আর যে ব্যক্তি ক্রুদ্ধ হওয়া সত্ত্বেও তার ভাইকে ক্ষমা করে দিল তার জন্য আখিরাতেও রয়েছে শ্রেষ্ঠতম প্রতিফল। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। পৃষ্ঠা ৩৭।
মান কাযিমা গায়জন আহুয়া ইয়াকদিরু আলা আন ইউনাক্কিযাহু দাআহু আল্লাহু আলা রুউসিল খালাইকি ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউখায়িরহু ফি আইয়িল হুরি শা।
যে ব্যক্তি ক্রোধ চরিতার্থ করার ক্ষমতা থাকা সত্ত্বেও তাকে হজম করে ফেলল, কিয়ামতের দিন আল্লাহ তাকে সমস্ত সৃষ্টির সামনে ডাকবেন এবং যে হুরকে ইচ্ছা তাকে মনোনীত করার ইখতিয়ার দিবেন। তিরমিজি সাহল বিন মাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। যারা দুনিয়ার জীবনে ক্ষমা করে দেবে আল্লাহ তাআলা তাদের দোষ ত্রুটি ক্ষমা করে দিবেন।
والله غفور رحيم
তাদের ক্ষমা ও মার্জনার নীতি গ্রহণ করা উচিত। তোমরা কি পছন্দ করো না যে আল্লাহ তোমাদের ক্ষমা করে দিন? বস্তুত আল্লাহ মার্জনাকারী ও দয়া প্রদর্শনকারী। সূরা আন-নূর আয়াত 22। অবশ্য অন্যায়ের সমান অন্যায় দ্বারা প্রতিশোধ গ্রহণ করা যেতে পারে, কিন্তু যে ব্যক্তি ক্ষমা করে দেয় তার প্রতিফল রয়েছে আল্লাহর হাতে নিবদ্ধ।
وَجَزَاءُ سَيِّئَةٍ سَيِّئَةٌ مِثْلُهَا فَمَنْ عَفَا وَأَصْلَحَ فَأَجْرُهُ عَلَى اللَّهِ إِنَّهُ لَا يُحِبُّ الظَّالِمِينَ
অন্যায়ের বদলা সমান পরিমাণের অন্যায়, কিন্তু যে ব্যক্তি ক্ষমা করে দিল এবং আপোষ রফা করল তার প্রতিফল রয়েছে আল্লাহর কাছে, তিনি জালিমদেরকে পছন্দ করেন না। সূরা আশ-শুরা আয়াত 40। মার্জনার এই গুণটি অর্জন করা কোনো সহজ কাজ নয়, এ বড় সাহসের কাজ। পৃষ্ঠা 38।
وَلَمَنْ صَبَرَ وَغَفَرَ إِنَّ ذَلِكَ لَمِنْ عَزْمِ الْأُمُورِ
যে ব্যক্তি সবর করল এবং ক্ষমা করে দিল সে তো এক বিরাট সাহসের কাজ করল। সূরা আশ-শুরা আয়াত 43। কিন্তু এ জিনিসটাই সম্পর্কের ভেতর অত্যন্ত মহত্ব ও পবিত্রতার সৃষ্টি করে, এজন্যে এটা নিতান্তই একটি গুরুত্বপূর্ণ গুণ। এ প্রসঙ্গে আরও দুটো গুণের উল্লেখ করা প্রয়োজন মনে করছি। একটি হচ্ছে পারস্পরিক আস্থা বা নির্ভরতা, আর দ্বিতীয়টি মূল্যোপলব্ধি। 6. নির্ভরতা। নির্ভরতা পূর্ণাঙ্গ ধারণার মধ্যে বন্ধুত্ব শব্দটিও। কোরআন যাকে মুসলমানদের পারস্পরিক রূপ নির্ণয়ের জন্য ব্যবহার করেছে। প্রকৃতপক্ষে যে ব্যক্তি পুরোপুরি নির্ভরযোগ্য, যার কাছে মানুষ তার সমস্ত গোপন বিষয়াদি পূর্ণ নিশ্চিন্তার সাথে প্রকাশ করতে পারে, তাকেই বলা হয় বন্ধু। আর মানুষ তার সঙ্গীর ওপর নির্ভর করবে এবং জীবনের তাবৎ বিষয়ে তাকে বরাবর শরিক করবে। ভ্রাতৃত্বের সম্পর্ক এটাই তো দাবি করে। 7. মূল্যোপলব্ধি। এ সর্বশেষ জিনিসটির লক্ষ্য হচ্ছে এই যে মানুষ তার এ সম্পর্কের গুরুত্ব ও মর্যাদা সম্পর্কে এতটুকু অবহিত হবে যাতে করে এর সঠিক মূল্যটা সে উপলব্ধি করতে পারে। আর এটা তখনই সম্ভব হবে যখন মানুষ কোনো ক্রমেই তার এ সম্পর্ক ছিন্ন করতে সম্মত হবে না। পৃষ্ঠা 39। 3. সম্পর্ককে বিকৃতি থেকে রক্ষা করার উপায়। এ বুনিয়াদি নীতি ও গুণরাজির আলোকে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বিস্তৃত হিদায়াত প্রদান করেছেন, যাতে করে সম্পর্ককে অভীষ্ট মানে উন্নীত করা যায়। এর ভেতরে কতিপয় জিনিস হচ্ছে নেতিবাচক, এগুলো সম্পর্ককে অনিষ্ট থেকে রক্ষা করে, আর কতিপয় বিষয় ইতিবাচক, এগুলো তাকে অধিকতর স্থিতি ও প্রীতির সঞ্চার করে। সবচেয়ে প্রথম ও প্রধান নিষিদ্ধ জিনিসটি হচ্ছে অধিকারে হস্তক্ষেপ। 1. অধিকারে হস্তক্ষেপ। এ বিশ্বজাহানে প্রত্যেক মানুষেরই কিছু না কিছু অধিকার রয়েছে। এ অধিকার যেমন মানুষের ব্যবহৃত জিনিসপত্রে রয়েছে, তেমনি রয়েছে তার সাথে সম্পর্কযুক্ত মানুষের প্রতি। একজন মুসলমানের কর্তব্য হচ্ছে তার ভাইয়ের এ উভয়বিধ অধিকারের মধ্যে কোনো একটি অধিকারও হরণ করার অপরাধে যাতে সে অপরাধী না হয় তার প্রতি কঠোর দৃষ্টি রাখা। অর্থ সম্পদ বা বস্তুগত স্বার্থের ভেতর তার ভাইয়ের যে অধিকার রয়েছে তা যেমন সে হরণ করবে না, তেমনি তার জান মাল ইজ্জত আবরু ও দিনের দিক থেকে তার প্রতি যে কর্তব্য ন্যস্ত হয়েছে তা পালন করতেও সে বিরত থাকবে না। এ সমস্ত অধিকার সম্পর্কেই কোরআন সবিস্তারে আলোচনা করেছে। মিরাস, বিবাহ, তালাক এবং অন্যান্য প্রতিটি বিষয়ে আল্লাহ তার সীমা নির্ধারণ করে দিয়ে সেগুলোতে হস্তক্ষেপ করার পথ বন্ধ করে দিয়েছেন। এ সম্পর্কিত খুঁটিনাটি বিবরণ হাদিসে খুব স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। উপরন্তু যে সকল জায়গায় এ সম্পর্কিত বিধিবিধান বর্ণিত হয়েছে সেখানে অত্যন্ত কঠোর ভাষায় অধিকার ও ক্ষুধাভীতি সম্পর্কে, নসিহত এবং নির্ধারিত সীমা লঙ্ঘনের মন্দ পরিণতি সম্পর্কে সতর্ক করে দেওয়া হয়েছে। পৃষ্ঠা 40।
تلك حدود الله فلا تعتدوها ومن يتعد حدود الله فأولئك هم الظالمون
এ হচ্ছে আল্লাহর নির্ধারিত সীমা, অতএব একে লঙ্ঘন করো না। যে ব্যক্তি আল্লাহর নির্ধারিত সীমা লঙ্ঘন করে সেই জালিম। সূরা বাকারা আয়াত 229।
তিলকা হুদুদুল্লাহ ওয়ামান ইয়ুতিউল্লাহ ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিন ফিহা ওয়াযালিকা আল ফাওজুল আযীম ومن يعص الله ورسوله ويتعد حدوده يدخله نارا خالدا فيها وله عذاب مهين
এ হচ্ছে আল্লাহর নির্ধারিত সীমা। যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে, আল্লাহ তাকে এমন বাগিচায় প্রবেশ করাবেন যার নিম্নদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত এবং সেখানে সে চিরকাল থাকবে। এটাই হচ্ছে সবচেয়ে বড় সাফল্য। আর যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানি করে এবং আল্লাহর নির্ধারিত সীমা লঙ্ঘন করে, আল্লাহ তাকে দোজকের আগুনে নিক্ষেপ করবেন। সেখানে সে চিরদিন অবস্থান করবে এবং তার জন্য রয়েছে অবমাননাকর শাস্তি। সূরা নিসা আয়াত 13-14। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি মুসলমানদের সামনে এভাবে বর্ণনা করেছেন।
মানিক তাতাআ হাক্ক ইমরাতিম মুসলিমিন বিয়ামিনিহি ফাকাদ আওজাবাল্লাহু লাহুন নার ওয়া হাররামা আলাইহিল জান্নাহ।
যে ব্যক্তি কসম খেয়ে কোনো মুসলমানের হক নষ্ট করেছে, আল্লাহ নিঃসন্দেহে তার প্রতি জাহান্নামকে অনিবার্য এবং জান্নাতকে হারাম করে দিয়েছেন। পৃষ্ঠা 41। সাহাবীদের ভেতর থেকে কেউ জিজ্ঞেস করলেন,
ওয়াইন কানা শাইআন ইয়াসীরান ইয়া রাসূলুল্লাহ ফাকালা ইন কানা কাদীবাম মিন ইরাক।
সাহাবারা জিজ্ঞেস করলেন, তা যদি কোনো মামুলি জিনিস হয়? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তা যদি পিলো গাছের একটি অকেজো এবং মামুলি ডালও হয় তবুও। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত মনোরম ভঙ্গিতে এ কথাটি ব্যাখ্যা করতে গিয়ে সাহাবীদেরকে জিজ্ঞেস করেন,
আতাদরুনা মাল মুফলিস ক্বালুল মুফলিসু ফীনা মান লা দিরহাম লাহু ওয়া লা মাতা ফাকালা ইন্নাল মুফলিসা ফী উম্মতি মান ইয়াতি ইয়াউমাল কিয়ামা বিসলাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন ওয়া ইয়াতি ক্বাদ শাতামা হাযা ওয়া কযাফা হাযা ওয়া আকালা মালা হাযা وَسَفَقَ دَامَ هَذَا وَضَرَبَ هَذَا فَيُؤْتَى هَذَا مِنْ حَسَنَتِهِ وَهَذَا مِنْ حَسَنَتِهِ فَإِنْ فَنِيَتْ حَسَنَتُهُ قَبْلَ أَنْ يُقْضَى مَا عَلَيْهِ أَخَذَ مِنْ خَطَايَاهُمْ فَتُرِيحَتْ عَلَيْهِ ثُمَّ تُرِيحَ فِي النَّارِ।
দরিদ্র কে জানো? সাহাবীগণ সাধারণ অর্থের দৃষ্টিতে বললেন, যে ব্যক্তির মাল মাত্তা নেই সেই দরিদ্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতের মধ্যে আসল দরিদ্র হচ্ছে সে ব্যক্তি যে কিয়ামতের দিন নামাজ, রোজা ও যাকাতের ন্যায় আমল নিয়ে আসবে এবং সে সঙ্গে গালি দেয়া, কারোর ওপর অপবাদ দেয়া, কারোর মাল খাওয়া, কারোর রক্তপাত করা এবং কাউকে মারধর করার আমলও নিয়ে আসবে। অতঃপর একজন মজলুমকে তার নেকি দিয়ে দেওয়া হবে, তারপর দেয়া হবে দ্বিতীয় মজলুমকে তার নেকি। এভাবে চূড়ান্ত ফয়সালার আগে তার নেকি যদি খতম হয়ে যায়, তাহলে হকদারদের পাপ এনে তার উপর চাপিয়ে দেওয়া হবে এবং তারপর তাকে দোজখে নিক্ষেপ করা হবে। মুসলিম শরীফ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। পৃষ্ঠা 42। দুনিয়ার জীবনে সম্পর্ক সম্বন্ধকে বিকৃতি থেকে রক্ষা করা এবং আখিরাতের শাস্তি থেকে বাঁচবার জন্য অধিকারের পূর্ণ নিরাপত্তা প্রয়োজন। এজন্যই রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে মুসলমান ভাইদের কাছ থেকে নিজের দোষ ত্রুটি মাফ চেয়ে নেবার জন্য বিশেষভাবে নসিহত করেছেন। অধিকারের নিরাপত্তার ব্যাপারে প্রধান বুনিয়াদি জিনিস হচ্ছে এই যে, মুসলমানদের জান, মাল ও ইজ্জত আবরু তার ভাইয়ের হাত ও মুখ থেকে নিরাপদ থাকবে। এমনকি এই জিনিসটিকে রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মুসলমানের আবশ্যকীয় গুণাবলীর মধ্যে সামিল করেছেন। তিনি বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান হচ্ছে সে ব্যক্তি যার মুখ ও হাত থেকে সমস্ত মুসলমান নিরাপদ। বুখারী ও মুসলিম আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। 2. দেহ ও প্রাণের নিরাপত্তা। প্রত্যেক মুসলমানের কাছে সবচেয়ে প্রিয় ও মূল্যবান হচ্ছে তার দেহ ও প্রাণ। এই ব্যাপারে যে ব্যক্তি অন্যায় আচরণ করবে তাকে সে কখনো নিজের ভাই বলে মনে করতে পারে না। তাই না হক রক্তপাত থেকে মুসলমানদেরকে কঠোরভাবে নিষেধ করা হয়েছে।
ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما।
যে ব্যক্তি কোন মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করবে তার পুরস্কার হচ্ছে জাহান্নাম, সেখানে সে চিরদিন থাকবে। আল্লাহ তার প্রতি গজব ও লানত বর্ষণ করেছেন এবং তার জন্য নির্দিষ্ট করে রেখেছেন কঠোরতম শাস্তি। সূরা নিসা আয়াত 93। পৃষ্ঠা 43। বিদায় হজের কালে হজরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত মনোজ্ঞ ভাষায় মুসলমানদের প্রতি পরস্পরের জানমাল ও ইজ্জত আবরুকে সম্মানার্থ বলে ঘোষণা করেন এবং তারপর বলেন, দেখো আমার পরে তোমরা কাফের হয়ে যেও না এবং পরস্পরের গলা কাটতে শুরু করো না। এভাবে একবার তিনি বলেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়াকিতালুহু কুফরুন, মুসলমানকে গালি দেয়া ফাসেকি আর তার সঙ্গে লড়াই করা হচ্ছে কুফরি। বুখারী ও মুসলিম। হাতের চাইতে মুখের অপব্যবহার পারস্পরিক সম্পর্ককে অত্যন্ত নাজুক করে তোলে। এ জিনিসটি অসংখ্য দিক দিয়ে ফেতনার সৃষ্টি করতে থাকে আর প্রত্যেকটি ফেতনাই এত জটিল যে তার নিরসন করা অত্যন্ত কঠিন ব্যাপার। এজন্যই এ শ্রেণীর ফেতনার সামনে অন্তরায় সৃষ্টি করাই সবচাইতে বেশি প্রয়োজন। তাই আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখের ব্যবহার সম্পর্কে যেমন অত্যন্ত বিস্তৃতভাবে সতর্কবাণী উচ্চারণ করেছেন, তেমনি সম্পর্কের চৌহদ্দির মধ্যে বিকৃতি ও বিপর্যয়ের প্রত্যেকটি কারণকে চিহ্নিত করে সেগুলোকে প্রতিরোধ করার পন্থা বাতলে দিয়েছেন। আল কুরআন মুসলমানদের বলছে, তার মুখ দিয়ে কোনো কথা বেরোয় না কিন্তু তার কাছে হাজির রয়েছেন একজন নিয়ামক। সূরা কফ আয়াত 18। একদা রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মাজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিভিন্ন নসিহত করার পর নিজের জিহ্বা আঁকড়ে ধরে বললেন, কিফ আলাইকা হাযা, তোমার কর্তব্য হচ্ছে একে বিরত রাখা। তিনি জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যা কিছু বলাবলি করি সে সম্পর্কেও কি জিজ্ঞাসাবাদ করা হবে? তিনি বললেন,
হাল ইয়াকুবান নাস আলা উজুহিহিম ইল্লা হাসাইদা আলসিনাতিহিম।
পৃষ্ঠা 44। জবানের কামাই অর্থাৎ ভাষা ছাড়া আর কোন জিনিস মানুষকে দোজখের আগুনে নিক্ষেপ করবে? তিরমিজি মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। সুফিয়ান বিন আবদুল্লাহ জিজ্ঞেস করলেন, নিজের ব্যাপারে কোন জিনিসটাকে সবচাইতে বেশি ভয় করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জিহ্বা ধরে বললেন, একে। 3. কটু ভাষণ ও গালাগাল। কোন ভাইকে সাক্ষাতে গালাগাল করা, তার সঙ্গে কটু ভাষায় কথা বলা এবং তাকে ঠাট্টা বিদ্রুপ করা সম্পূর্ণ নাজায়েজ। অনুরূপভাবে বিকৃত নামে ডাকাও এর আওতায় এসে যায়। এ সম্পর্কে আল কোরআনে বলা হয়েছে,
ওয়ালা তানাবাযু বিল আলকাব বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান,
আর বদনাম করো না বিকৃত উপাধির সঙ্গে। ঈমানের পর বিকৃত নামকরণ হচ্ছে বদকারী। সূরা হুজরাত আয়াত 11। অনুরূপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
লা ইয়াদখুলুল জান্নাতা আল জাওয়াজুল জাযরিয়ু,
কোন কটু ভাষী ও বদ স্বভাব বিশিষ্ট ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। আবু দাউদ বাইহাকি হারিস বিন ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত।
ইন্না আবগাদাকুম ইলাইয়া ওয়া আবআদাকুম মিন্নী আবাসান ইয়াউমাল কিয়ামা আস-সারসারুনাল মুতাশাদ্দিকুনাল মুতাফাইহিকুন,
কিয়ামতের দিন আমার দৃষ্টিতে সবচাইতে অভিশপ্ত এবং আমার থেকে সবচাইতে দূরে থাকবে বাচাল, অশ্লীল ভাষী, ইলমের মিথ্যা দাবিদার ও অহংকারী ব্যক্তিগণ। তিরমিজি জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত।
লাইসাল মুমিনু বিত্তাআনি ওয়ালা বিল্লাআনি ওয়ালাল ফাহিশা ওয়ালাল বাজিয়া।
মুমিন না বিদ্রূপকারী হয়, না লানতদানকারী, না অশ্লীল ভাষী, আর না বাচাল হয়। তিরমিজি ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। মোট কথা, মুমিন তার ভাইয়ের সামনে তার মান ইজ্জতের ওপর কোনরূপ হামলা করবে না। পৃষ্ঠা ৪৫। ৪. গীবত। অপর একটি ফেতনা হচ্ছে গীবত। এটা আগেরটির চেয়েও বেশি গুরুতর, কারণ এতে মানুষ তার ভাইয়ের সামনে নয় বরং তার পেছনে বসে নিন্দাবাদ করে। তাই কুরআন গীবতকে আপন মৃত ভাইয়ের গোশত খাবার সঙ্গে তুলনা করেছেন।
وَلَا تَجَسَّسُوا وَلَا يَغْتَبْ بَعْضُكُمْ بَعْضًا أَيُحِبُّ أَحَدُكُمْ أَنْ يَأْكُلَ لَحْمَ أَخِيهِ مَيْتًا فَكَرِهْتُمُوهُ।
কেউ কারো গীবত করো না। তোমরা কি কেউ আপন মৃত ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করবে? একে তো তোমরা অবশ্যই ঘৃণা করবে। সূরা হুজরাত আয়াত ১২। রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গীবতের সংজ্ঞাদান প্রসঙ্গে একবার সাহাবীদের কাছে জিজ্ঞেস করলেন, গীবত কি তা তোমরা জানো? সাহাবীগণ বলেন, আল্লাহ এবং তার রাসুলই ভালো জানেন। তিনি বললেন,
যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু ফাকীলা আরআইতা ইন কানা ফি আখি মা আকুলু ক্বালা ইন কানা ফীহি মা তাকুলু ফাকাদ ইক্তাবতাহু ওয়া ইন লাম ইয়াকুম ফীহি মা তাকুলু ফাকাদ বাহাত্তাহ।
গীবত হচ্ছে এই যে, তোমার ভাইয়ের পছন্দনীয় নয় এমন ভাবে তার চর্চা করা। বলা হলো, আমার ভাইয়ের মধ্যে যদি উল্লেখিত খারাপি বর্তমান থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যদি এমন খারাপির কথা উল্লেখ করো যা তার মধ্যে বর্তমান রয়েছে, তবে তো গীবত করলে, আর তার মধ্যে যদি তা বর্তমান না থাকে তো তার ওপর অপবাদ চাপিয়ে দিলে। মুসলিম শরীফ আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। বস্তুত একজন মুসলিম ভাইয়ের মান ইজ্জত দাবি করে যে তার ভাই যেন পেছনে বসে নিন্দাবাদ না করে। পৃষ্ঠা ৪৬। ৫. চগলখুরি। গীবতের একটি বিশেষ রূপ হচ্ছে চগলখুরি। আল কুরআন এর নিন্দা করতে গিয়ে বলেছে,
হাম্মাযিম মাশশাঈম বিনামীম।
যারা লোকদের প্রতি বিদ্রূপ প্রদর্শন করে এবং চগলখুরি করে বেড়ায়। সূরা কালাম আয়াত ১১। হযরত হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে চগলখোর জান্নাতে যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গীদেরকে বিশেষভাবে নসিহত করে বলেন,
লা ইউবাল্লিগুনি আহাদুম মিন আসহাবী শাইআন ফাইন্নী আহাব্বু আন আখরুজা ইলাইকুম ওয়া আনা সালিমুস সাদর।
কোন ব্যক্তি কারো সম্পর্কে কোনো খারাপ কথা আমার কাছে পৌঁছাবে না, কারণ আমি যখন তোমাদের কাছে আসি তখন সবার প্রতি আমার মন পরিষ্কার থাকুক, এটাই আমি পছন্দ করি। আবু দাউদ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। গীবত ও চগলখুরির মধ্যে মুখের জবান ছাড়াও হাত, পা ও চোখের সাহায্যে দুষ্কৃতি করাও অন্তর্ভুক্ত। ৬. শর্মিন্দা করা। দুষ্কৃতিরই একটি গুরুতর বিপর্যয় সৃষ্টিকারী এবং মানব মনে ঘৃণা ও বিদ্বেষ সৃষ্টিকারী রূপ হচ্ছে আপন ভাইকে তার সাক্ষাতে বা অন্য লোকের সামনে তার দোষ ত্রুটির জন্য লজ্জা দেয়া এবং এভাবে তার অবমাননা করা। এমন আচরণের ফলে তার হৃদয় বিদীর্ণ হয়ে যায়, কারণ এমনই অবমাননা কোনো মানুষই সহ্য করতে পারে না। আল কোরআনে বলা হয়েছে,
ওয়ালা তালমিজু আনফুসাকুম।
আপন ভাইয়ের প্রতি দোষারোপ করো না। সূরা হুজরাত আয়াত ১১। পৃষ্ঠা ৪৭। একটি হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার ভাইকে কোনো গুনাহের জন্য লজ্জা দিল তার দ্বারা সেই গুনাহের কাজ না হওয়া পর্যন্ত সে মৃত্যুবরণ করবে না।
মান গায়্যারা আখাহু বিযামবিন লাম ইয়ামুত হাত্তা ইয়ামালা।
হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত একটি হাদিসে হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের কতিপয় কর্তব্যের কথা উল্লেখ করেছেন। তাতে তিনি বলেছেন, তাদেরকে কোনো দোষ বা গুনাহের লক্ষ্য বানিয়ে শর্মিন্দা ও অপমানিত করো না। তিরমিজি শরীফ। 7. ছিদ্রান্বেষণ। দোষারোপ করে শর্মিন্দা করার আগে আরেকটি খারাপ কাজ রয়েছে, তা হচ্ছে আপন ভাইয়ের দোষ খুঁজে বেড়ানো, তার ছিদ্রান্বেষণ করা। কারণ যার ছিদ্রান্বেষণ করা হয় সে যেন অপ্রতিভ হয়, তার দোষ ত্রুটি যার গোচরীভূত হয় তার মনেও বিরূপ ধারণা বদ্ধমূল হয়ে যায়। যেহেতু ছিদ্রান্বেষণ কোন নির্ভরযোগ্য অন্বেষণ উপায়ের ধার ধারে না, এজন্যই সাধারণত বাজে অন্বেষণ উপায়ের উপর নির্ভর করে আপন ভাই সম্পর্কে বিরূপ ধারণা তথা সন্দেহ পোষণের মতো গুরুতর অপরাধে লিপ্ত হবার সম্ভাবনাই থাকে বেশি। এজন্যই আল কুরআন বিরূপ ধারণার সঙ্গে সঙ্গেই মুসলমানদের বলছে, ওয়ালা তাজাসসু, আর দোষ খুঁজে বেড়িও না। সূরা হুজরাত আয়াত 12। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সম্পর্কে বলেছেন,
ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম ফাইন্নাহু মান ইত্তাবিউ আওরাতা আখীহিল মুসলিমি ইত্তাবিহুল্লাহু আওরাতাহু ওয়া মান ইত্তাবিউল্লাহু আওরাতা ইয়াফদহুহু ওয়ালাউ ফি জাওফি রাহলি।
মুসলমানদের দোষ খুঁজে বেড়িও না, কারণ যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের গোপন দোষ ও গুনাহ খুঁজতে থাকে আল্লাহ তার গোপন দোষ ফাঁস করতে লেগে যান, আর আল্লাহ যার দোষ প্রকাশ করতে লেগে যান তাকে তিনি অপমান করেই ছাড়েন, সে তার ঘরের মধ্যেই লুকিয়ে থাকুক না কেন। তিরমিজি শরীফ আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। পৃষ্ঠা 48। 8. উপবাস করা। জবানের দুষ্কৃতির মধ্যে আরেকটি মারাত্মক দুষ্কৃতি যা এক ভাই থেকে অন্য ভাইকে বিচ্ছিন্ন করে দেয় তা হচ্ছে ঠাট্টা বা উপহাস করা, অর্থাৎ আপন ভাইকে এমনইভাবে ঠাট্টা বিদ্রুপ করা যার মধ্যে হেয় প্রতিপন্নের সুর মিশ্রিত রয়েছে। বরং বেশিরভাগ ক্ষেত্রে অপরকে হেয় প্রতিপন্ন করা এবং নিজেকে শ্রেষ্ঠতর মনে করারই ফল হচ্ছে উপহাস। তাই আল কোরআন এ সম্পর্কে নিম্নোক্ত ভাষায় সাবধানবাণী উচ্চারণ করেছে,
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا يَسْخَرْ قَوْمٌ مِّن قَوْمٍ عَسَىٰ أَن يَكُونُوا خَيْرًا مِّنْهُمْ وَلَا نِسَاءٌ مِّن نِّسَاءٍ عَسَىٰ أَن يَكُنَّ خَيْرًا مِّنْهُنَّ وَلَا تَلْمِزُوا أَنفُسَكُمْ وَلَا تَنَابَزُوا بِالْأَلْقَابِ بِئْسَ الِاسْمُ الْفُسُوقُ بَعْدَ الْإِيمَانِ وَمَن لَّمْ يَتُبْ فَأُولَٰئِكَ هُمُ الظَّالِمُونَ।
হে ইমানদারগণ, কোন সম্প্রদায় অপর কোন সম্প্রদায়কে ঠাট্টা করো না, সম্ভবত সে তার চাইতে শ্রেষ্ঠ হবে। আর কোন নারী অপর কোন নারীকে ঠাট্টা করো না, সম্ভবত সে শ্রেষ্ঠ হবে তার চাইতে। সূরা হুজরাত আয়াত 11। যে ব্যক্তি তার কোন মুসলমান ভাইকে উপহাস করে আখেরাতে তার ভয়ঙ্কর পরিণতি সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিম্নরূপ বর্ণনা দিয়েছেন,
ইন্নাল মুস্তাহজিঈনা বিন্নাসি ইফতাহু লিআহাদিহিম ফিল আখিরাতি বাবুম মিনাল জান্নাতি ফায়ুকালু লাহু হালুম্মা ফায়াজিউ বিকারবিহি ওয়া গাম্মিহি ফাইযা জাআহু أغلق دونه ثم يفتح له باب آخر ثم يفتح له باب آخر فيقال له هلم فيجيء بكربه وغمه فإذا جاءه أغلق دونه فما يزال كذلك حتى إن أحدهم لَيَفْتَحُ لَهُ الْبَابُ مِنْ أَبْوَابِ الْجَنَّةِ فَيُقَالُ لَهُ هَلُمَّ فَمَا يَأْتِيهِ مِنَ الْيَاسِ।
লোকদের প্রতি বিদ্রুপ প্রদর্শনকারী ব্যক্তির জন্য কিয়ামতের দিন জান্নাতের একটি দরজা খোলা হবে এবং তাকে বলা হবে, ভেতরে আসুন। সে কষ্ট করে সেদিকে আসবে এবং দরজা পর্যন্ত পৌঁছতেই তার সামনে দরজা বন্ধ করে দেওয়া হবে। অতঃপর দ্বিতীয় দরজা খুলে বলা হবে, আসুন, বসুন। পৃষ্ঠা 49। সে আবার কষ্ট করে আসবে, যেই মাত্র সে কাছাকাছি পৌঁছবে অমনি দরজা বন্ধ করে দেওয়া হবে। এ ঘটনা পরস্পর এমনি ভাবেই অব্যাহত থাকবে, এমনকি এক সময় তার জন্য জান্নাতের দরজা খুলে বলা হবে আসুন, তখন সে নৈরাশ্যের কারণে সেদিকে যেতে এবং জান্নাতে প্রবেশ করতে সাহসী পাবে না। বাইহাকি উপহাসের একটি রূপ হচ্ছে অন্য লোকের দোষ ত্রুটি নিয়ে ব্যঙ্গ করা। একবার হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কারো ব্যঙ্গ করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত অসন্তোষ প্রকাশ করেন এবং বলেন,
মা উহিব্বু আন্নি হুকীতু আহাদান ওয়া আন্না লি কাযা ওয়া কাযা,
আমি কারোর ব্যঙ্গ করাকে পছন্দ করি না, তার বিনিময়ে আমাকে অমুক অমুক জিনিস দেয়া হোক না কেন, অর্থাৎ যে কোনো দুনিয়াবী নিয়ামত। তিরমিজি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। নয়, তুচ্ছ জ্ঞান করা। যে বস্তুটি মনের ভেতরে চাপা থাকে এবং বাধ্যত তা গালি দেয়া, লজ্জা দেয়া, গিবত করা, চগলখুরি করা ও উপহাস করার মাধ্যমে প্রকাশ পায়, তা হচ্ছে আপন ভাইকে নিজের চাইতে তুচ্ছ জ্ঞান করা। বস্তুত এমনই উচ্চ মন্যতাবোধ সৃষ্টির পরই মানুষ তার ভাই সম্পর্কে এ শ্রেণীর আচরণ করার সাহস পায়। নচেত আপন ভাইকে যে ব্যক্তি নিজের চাইতে শ্রেষ্ঠ জ্ঞান করবে, সে কখনো এ ধরনের কাজ করতে পারে না। এজন্যই আল কুরআন উপহাস থেকে বিরত রাখার সময় এ মর্মে ইঙ্গিত প্রদান করেছে যে মানুষ যদি চিন্তা করে দেখে যে তার ভাই তার চাইতে শ্রেষ্ঠ হতে পারে, তবে সে কখনো তাকে বিদ্রুপ করবে না।
আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম,
হতে পারে সে উপহাসকারী অপেক্ষা উত্তম। সূরা হুজরাত আয়াত ১১। সাহাবীদের ভেতর থেকে কেউ জিজ্ঞেস করলেন, ইমান ও তাকওয়ার সাথে একজন মুমিন ও মুসলিম ভাইকে তুচ্ছ জ্ঞান অথবা তার সম্পর্কে নীচ ও নিকৃষ্ট ধারণায় কখনো একত্রিত হতে পারে না, কারণ প্রত্যেক ব্যক্তির মান সম্ভ্রমের মানদণ্ড হচ্ছে তাকওয়া এবং এর প্রকৃত মীমাংসা হবে আখিরাতে আল্লাহর দরবারে। সুতরাং দুনিয়ায় আপন মুসলিম ভাইকে তুচ্ছ জ্ঞান করার মানেই হচ্ছে সে ব্যক্তি ইমানের প্রকৃত মূল্যমানকে এখনো বুঝতে পারেনি। পৃষ্ঠা ৫০। একবার রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বিরাট তাৎপর্যপূর্ণ হাদিসে তাকওয়াকে অন্তরের জিনিস আখ্যা দিয়ে বলেন,
বিহাসবি ইমরিইন মিনাশ শাররি আন ইউহকিরা আখাহুল মুসলিম,
এক ব্যক্তির গুনাহগার হবার জন্য এতটুকুই যথেষ্ট যে সে তার মুসলিম ভাইকে নীচ জ্ঞান করে। মুসলিম শরীফ আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। অপর একটি বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি ভাবে বলেন,
ওয়ালা ইয়াখযুলুহু ওয়ালা ইয়াহকিরু,
কোন মুসলমান অপর মুসলমানকে না অপমান করবে আর না তুচ্ছ জ্ঞান করবে। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যার দিলে অনুপরিমাণও অহংকার তাদুন থাকবে, সে জান্নাতে প্রবেশ করবে না। অতঃপর এক ব্যক্তির প্রশ্নের জবাবে তিনি অহংকারের ব্যাখ্যা দান করে বলেন,
বাতরুল হাক্কি অগমতুন নাস,
অহংকার বলতে বোঝায় সত্যকে অস্বীকার এবং লোকদের নীচ জ্ঞান করা। মুসলিম ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। একটি হাদিসে হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনটি নাজাত দানকারী এবং তিনটি ধ্বংসকারী বিষয় উল্লেখ করে বলেন,
ওয়াইজাবুল মারই বিনাফসিহি ওয়াহিয়া আশাদ্দুহুন্না,
একটি ধ্বংসকারী জিনিস হচ্ছে নিজেকে নিজে বুজুর্গ ও শ্রেষ্ঠতম মনে করা, আর এটা হচ্ছে নিকৃষ্টতম অভ্যাস। বাইহাকি আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আজকের সমাজ পরিবেশে শুধু নিজেদের বন্ধু সহকর্মীদের সঙ্গেই নয়, বরং সাধারণ মুসলমানদের সাথে আচরণের বেলায়ও ইসলামী আন্দোলনের কর্মীদের এদিক দিয়ে আত্ম অনুশীলন করা উচিত। পৃষ্ঠা ৫১। ১০, নিকৃষ্ট অনুমান। অনুমানের ব্যাধি এক গুরুতর ব্যাধি। এ ব্যাধি পারস্পরিক সম্পর্কে ঘুণ ধরিয়ে দেয় এবং তাকে অন্তঃসার শূন্য করে ফেলে। প্রচলিত অর্থে অনুমান বলতে বোঝায় এমনই ধারণাকে যার পেছনে কোনো স্পষ্ট সাক্ষ্য প্রমাণ বা প্রত্যক্ষ জ্ঞান নেই, আর এমনই ধারণা যখন নিকৃষ্ট হয় তখন তাকেই বলা হয় সন্দেহ। কোনো মুসলমান যদি তার ভাই সম্পর্কে কোনো প্রত্যক্ষ জ্ঞান ছাড়াই সন্দেহ করতে শুরু করে, তবে সেখান থেকে প্রেম ভালোবাসা বিদায় গ্রহণ করতে বাধ্য। তাই আল কুরআন এ সম্পর্কে বলেছে,
يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعد الظن إثم.
হে ইমানদারগণ, বহু অনুমান থেকে তোমরা বেঁচে থাকো, নিঃসন্দেহে কোনো কোনো অনুমান হচ্ছে গুনাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গীদেরকে নিম্নোক্ত ভাষায় বলেছেন, ইয়াকুম আযযন্নি ফা ইন্নাযযন্না আকযাবুল হাদিস, তোমরা অনুমান পরিহার করো, কেননা অনুমান হচ্ছে নিকৃষ্টতম মিথ্যা কথা। বুখারী ও মুসলিম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। অনুমান সন্দেহ থেকে বাঁচার সবচাইতে বড় উপায় হল এই যে, মানুষ তার ভাইয়ের নিয়ত সম্পর্কে কোনো খারাপ ধারণা পোষণ করবে না, কোনো খারাপ মন্তব্য করবে না। কারণ নিয়ত এমন জিনিস যে সে সম্পর্কে কোনো স্পষ্ট বা প্রত্যক্ষ জ্ঞান লাভ করা সম্ভব নয়, এ ব্যাপারে সর্বদাই অনুমানের ওপর নির্ভর করতে হবে। এ প্রসঙ্গে আরও কয়েকটি কথা সামনে রাখলে সহজেই এ ব্যাধিটির প্রতিকার করা সম্ভব হবে। প্রথম কথা এই যে, আপন ভাই সম্পর্কে অনুমান বা সন্দেহ পোষণ না করা যেমন প্রত্যেক মুসলমানের অবশ্য কর্তব্য, তেমনি নিজের সম্পর্কে অপরকে সন্দেহ পোষণের সুযোগ না দেওয়াও তার কর্তব্য। তাই সন্দেহের সুযোগ দানকারী বিষয়কে যতদূর সম্ভব পরিহার করতে হবে। পৃষ্ঠা ৫২। অপরকে কোনো অবস্থায় ফেতনায় ফেলা উচিত নয়, এ সম্পর্কে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টান্ত পেশ করেছেন। একবার তিনি ইতেকাফে বসেছিলেন, রাতে তার জনৈকা স্ত্রী তার সঙ্গে সাক্ষাৎ করতে এলেন। ফিরতি পথে তিনি তাকে এগিয়ে দিতে চললেন, ঘটনাক্রমে দুজন আনসারের সঙ্গে তার দেখা হল। তারা তাকে স্ত্রী লোকের সঙ্গে দেখে নিজেদের আগমনকে অসময় মনে করে ফিরে চললেন। অমনি তিনি তাদেরকে ডেকে বললেন, শোনো, এ হচ্ছে আমার অমুক স্ত্রী। আনসারদ্বয় বললেন, ইয়া রাসূলুল্লাহ, কারো প্রতি যদি আমাদের সন্দেহ পোষণ করতেই হতো তবে কি আপনার প্রতি করতাম? তিনি বললেন, শয়তান মানুষের ভেতর রক্তের ন্যায় ছুটে থাকে। দ্বিতীয়ত, যদি এড়াবার চেষ্টা সত্ত্বেও সন্দেহের সৃষ্টি হয়ই, তবে তাকে মনের মধ্যে চেপে রাখবে না, কারণ মনের মধ্যে সন্দেহ চেপে রাখা খিয়ানতের সামিল। বরং অবিলম্বে গিয়ে নিজের ভাইয়ের কাছে তা প্রকাশ করবে, যাতে করে সে তার নিরসন করতে পারে। অপরদিকে যার প্রতি সন্দেহ প্রকাশ করা হবে, সে চুপচাপ বসে না থেকে সঙ্গে সঙ্গেই তার অপনোদন করবে, নচেত এ গুনাহের অনেকখানি তার নিজের ঘাড়েও চাপতে পারে। ১১. অপবাদ। জেনে শুনে নিজের ভাইকে অপরাধী ভাবা অথবা তার প্রতি কোনো অকৃত গুনাহ আরোপ করাকে বলা হয় অপবাদ। এটা স্পষ্টত এক ধরনের মিথ্যা ও খেয়ানত। এই অপবাদেরই আরেকটি নিকৃষ্টতর রূপ হচ্ছে নিজের গুনাহকে অন্যের ঘাড়ে চাপিয়ে দেয়া। এ সম্পর্কে আল কুরআন বলেছে, যে ব্যক্তি কোনো গুনাহ বা নাফরমানি করল এবং তারপর এক নিরপরাধ ব্যক্তির ওপর তার অপবাদ আরোপ করল, সে এক মহা ক্ষতি এবং স্পষ্ট গুনাহকেই নিজের মাথায় চাপিয়ে নিল। সূরা নিসা আয়াত ১১২। পৃষ্ঠা ৫৩। এভাবে মুসলমানদেরকে মিথ্যা অপবাদ দেয়া সম্পর্কে বলা হয়েছে,
والذين يؤذون المؤمنين والمؤمنات بغير ما اكتسبوا فقد احتملوا بهتانا واثما مبينا।
যারা মুসলমান পুরুষ ও মুসলমান নারীর প্রতি মিথ্যা অপবাদ চাপিয়ে কষ্ট দেয়, তারা আপন মাথায় বুহতান ও স্পষ্ট গুনাহ চাপিয়ে নিল। সূরা আহজাব আয়াত ৫৮। বস্তুত একটি ভালোবাসার সম্পর্কে এমন আচরণের কতখানি অবকাশ থাকতে পারে। ১২. ক্ষতি সাধন। ক্ষতি শব্দটিও অত্যন্ত ব্যাপক তাৎপর্যপূর্ণ, তবে এখানে এর অর্থ হচ্ছে এই যে, কোনো মুসলমানের দ্বারা তার ভাইয়ের যাতে কোনো ক্ষতি সাধন না হয় এর প্রতি সে লক্ষ্য রাখবে। এ ক্ষতি দৈহিকও হতে পারে, মানসিকও হতে পারে। এ সম্পর্কে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত কঠোর ভাষায় বলেছেন,
মালউনুন মান দাররা মুমিনান আও মাকর বিহ,
যে ব্যক্তি কোনো মুমিনের ক্ষতি সাধন করে অথবা কারো সঙ্গে ধোকাবাজি করে সে হচ্ছে অভিশপ্ত। তিরমিজি শরীফ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত।
মান দর্র দর্রাল্লাহু বিহি ও মান শাক্ক শাক্কাল্লাহু বিহি,
যে ব্যক্তি কোনো মুসলমানের ক্ষতি সাধন করল আল্লাহ তার ক্ষতি করবেন, আর যে ব্যক্তি কোনো মুসলমানকে কষ্ট দিল আল্লাহ তাকে কষ্ট দিবেন। ইবনে মাজা তিরমিজি। ১৩ মনোকষ্ট। কোন মুসলমানের পক্ষে তার ভাইয়ের মনে কষ্ট দেয়া নিশ্চিতরূপে এক অবাঞ্ছিত কাজ, এমন কাজকে তার আদৌ প্রশ্রয় দেয়া উচিত নয়। এক ভাইয়ের মন অন্য ভাইয়ের দ্বারা কয়েকটি কারণে কষ্ট পেতে পারে। পৃষ্ঠা ৫৪। এ সম্পর্কিত বড় বড় কারণগুলো ছাড়াও জীবনের খুঁটিনাটি ব্যাপারে মানুষের মেজাজ ও প্রকাশভঙ্গিও মনোকষ্টের একটা কারণ হতে পারে। এ ব্যাপারে নীতিগত কথা এই যে, কোন মুসলমানের দ্বারা তার ভাইয়ের মন যাতে কষ্ট না পায় অথবা তার অনুভূতিতে আঘাত না লাগে তার জন্য তার চেষ্টা করা উচিত। গীবতের মতো গুরুতর অপরাধেরও ভিত্তি হচ্ছে এটি। তাই গীবতের সংজ্ঞা হচ্ছে এই যে, কারো সম্পর্কে এমনই আলোচনা করা যা তার কাছে পছন্দনীয় নয় অথবা তার মনোকষ্টের কারণ হতে পারে। রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তিন ব্যক্তি একত্রিত হবে তখন দুজনে কোনো কানালাপ করবে না। অবশ্য অনেক লোক যদি জমায়েত হয় তবে এমন করা যেতে পারে। এই হুকুমের যে কারণ বর্ণিত হয়েছে তা হচ্ছে এই,
মিন আজলি আইয়াহ জুনা,
এই ভয় যে সে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে। মুসলিম আবু আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। ইসলামের দেয়া এ নিয়ম কানুনগুলোর প্রতি দৃষ্টি নিক্ষেপ করলে জানা যাবে যে, কোন মুসলমান ভাইয়ের মনে কষ্ট না দেয়া এর পেছনে একটি বুনিয়াদী নীতি হিসেবে ক্রিয়াশীল রয়েছে। মুসলমানকে কষ্ট দেয়া দিনী দৃষ্টিকোণ থেকেও অত্যন্ত অন্যায়। তাই এ সম্পর্কে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
মান আজা মুসলিমান ফাকাদ আজাল্লাহ,
যে ব্যক্তি কোন মুসলমানকে কষ্ট দিল সে আল্লাহকে কষ্ট দিল। তিরমিজি শরীফ আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। পক্ষান্তরে কারো মনকে খুশি করার উদ্দেশ্যে কোন কাজ করা হলে সে সম্পর্কে সুসংবাদ দেওয়া হয়েছে,
মান কদালি আহাদিম মিন উম্মতি হাজাতাই ইউরিদু আন ইয়াসুররহু বিহা ফাকাদ সাররনি ওমান সাররনি ফাকাদ সাররাল্লাহ ওমান সাররাল্লাহ আদখালাহুল্লাহুল জান্নাহ।
পৃষ্ঠা ৫৫। যে ব্যক্তি আমার কোন উম্মতকে খুশি করার উদ্দেশ্যে তার প্রয়োজন পূর্ণ করল সে আমাকেই খুশি করল, যে আমাকে খুশি করল সে আল্লাহকেই খুশি করল, আর যে আল্লাহকে খুশি করল আল্লাহ তাকে জান্নাতে দাখিল করে দেবেন। বাইহাকি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এখানে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ কথাটিও স্মর্তব্য। মুমিন হচ্ছে প্রেম ভালোবাসার উজ্জ্বল প্রতীক। যে ব্যক্তি কারো প্রতি ভালোবাসা পোষণ করে না এবং তার প্রতিও কেউ ভালোবাসা রাখে না তার ভেতর কল্যাণ নেই। মনোকষ্ট সাধারণত হাসি তামাশার মাধ্যমে উত্তক্ত করার ফলেই হয়ে থাকে, অর্থাৎ এমনভাবে হাসি তামাশা করা যাতে অপর ব্যক্তি বিব্রত হয় এবং তার মনে কষ্ট লাগে। একবার সাহাবিগণ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সফর করছিলেন। পথে এক জায়গায় কাফেলার রাত্রে যাপনকালে এক ব্যক্তি তার অপর এক ঘুমন্ত সঙ্গীর রশি তুলে নিল এবং এভাবে তাকে বিব্রত করল। এ কথা জানতে পেরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
লা ইয়াহিল্লু লিল মুসলিমি আন ইয়ারুআ মুসলিমা,
কোন মুসলমানকে হাসি তামাশার মাধ্যমে উত্তক্ত করা মুসলমানের পক্ষে হালাল নয়। আহমদ আবু দাউদ তিরমিজি আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। অনুরূপভাবে একবার অস্ত্র গোপন করার এক ঘটনা ঘটলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বলে নিষেধ করলেন,
আইয়ারু আল মুমিনা আও আই ইউখাযা মাতাআহু লা লাইবা ওয়ালা জিদ্দা,
কোন মুমিনকে ভয় দেখানো এবং হাসি তামাশা করে অথবা বাস্তবিক পক্ষে কারো কোনো জিনিস নিয়ে যাওয়া জায়েজ নয়। পৃষ্ঠা ৫৬। ১৪ ধোকা দেয়া। কথাবার্তা বা লেনদেনে আপন ভাইকে ধোকা দেয়া বা মিথ্যা কথা বলা সম্পর্কে মুসলমানদেরকে নিষেধ করে দেওয়া হয়েছে, কারণ যেখানে এক পক্ষ অন্য পক্ষের সঙ্গে এমনই আচরণ করতে পারে সেখানে কখনো একজন অপরজনের ওপর নির্ভর করতে পারে না, আর যেখানে এক ব্যক্তির কথা অপর ব্যক্তির পক্ষে নির্ভরযোগ্য নয় সেখানে বন্ধুত্ব ভালোবাসা ও পারস্পরিক আস্থা কিছুতেই বর্তমান থাকতে পারে না। হাদিস শরীফে এ জিনিসটাকেই নিকৃষ্টতম খেয়ানত বলে অভিহিত করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
ক্বালা কাবুরাত খিয়ানাতান আও তুহাদ্দিসা আখাকা হাদিসান হুয়া লাকা মুসাদ্দিকুন ওয়া আনতা বিহি কাযিব।
সবচাইতে বড় খেয়ানত হচ্ছে এই যে, তুমি তোমার ভাইকে কোনো কথা বললে সে তোমাকে সত্যবাদী মনে করল, অথচ তুমি তাকে মিথ্যা কথা বললে। তিরমিজি সুফিয়ান বিন আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। ১৫. হিংসা। হিংসা বা পরশ্রী কাতরতা এক ঘৃণ্য ব্যাধি। এ ব্যাধিটা যদি মানুষের মনে একবার ঠাঁই পায়, তাহলে আন্তরিক সম্পর্কই শুধু ছিন্ন হয় না, লোকদের ইমানও বিপন্ন হয়ে পড়ে। হিংসার সংজ্ঞা এই যে, কোনো মানুষের প্রতি আল্লাহ তাআলার দেয়া কোনো নিয়ামত, যেমন ধন দৌলত, জ্ঞান বুদ্ধি বা সৌন্দর্য সুষমাকে পছন্দ না করা এবং তার থেকে এ নিয়ামতগুলো ছিনিয়ে নেওয়া হোক মনে প্রাণে এটা কামনা করা। হিংসার ভেতর নিজের জন্য নিয়ামতের আকাঙ্ক্ষার চাইতে অন্যের থেকে ছিনিয়ে নেবার আকাঙ্ক্ষাটাই প্রবল থাকে। হিংসার মূলে থাকে কখনো বিদ্বেষ ও শত্রুতা, কখনো ব্যক্তিগত অহমিকা ও অপরের সম্পর্কে হীনমন্যতা বোধ, কখনো অন্যকে অনুগত বানানোর প্রেরণা, কখনো কোনো সম্মিলিত কাজে নিজের ব্যর্থতা ও অপরের সাফল্য লাভ, আবার কখনো শুধু মান ইজ্জত লাভের আকাঙ্ক্ষাই এর কারণ হয়ে দাঁড়ায়। পৃষ্ঠা ৫৭। হিংসা সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্মে সতর্কবাণী উচ্চারণ করেছেন,
ইয়াকুম আল হাসাদা ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতব।
তোমরা হিংসা থেকে বেঁচে থাকো, কারণ আগুন যেমন লাকড়িকে খেয়ে ফেলে, হিংসা ঠিক তেমনি নেকি ও পুণ্যকে খেয়ে ফেলে। আবু দাউদ হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আর এই জিনিসটি থেকেই আল কুরআন প্রত্যেক মুসলমানকে আশ্রয় প্রার্থনার নির্দেশ দিয়েছে। এবং আমি আশ্রয় চাই হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে। সূরা ফালাক আয়াত ৫। একটি গুরুত্বপূর্ণ হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভ্রাতৃত্ব সম্পর্কের জন্য পরিহার্য কতকগুলো বিষয়ের প্রতি অঙ্গুলি নির্দেশ করেছেন। উক্ত হাদিসের এক অংশে নিকৃষ্ট অনুমান প্রসঙ্গে উল্লেখিত হয়েছে, বাকি অংশে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
ওয়ালা তাজাসসু ওয়ালা তানাজাসু ওয়ালা তাহাসাদু ওয়ালা তাবাগাদু ওয়ালা তাদাবারু ওয়ালা তানাফাসু ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা।
কারো দোষ খুঁজে বেরিও না, কারো ব্যবসায় বাণিজ্যের ক্ষতি করো না, পরস্পরে হিংসা বিদ্বেষ পোষণ করো না, পরস্পর শত্রুতা রেখো না, পরস্পর সম্পর্কহীন থেকো না, পরস্পরে লোভ লালসা করো না, বরং আল্লাহর বান্দা ও ভাই ভাই হয়ে থাকো। বুখারী ও মুসলিম আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। পৃষ্ঠা ৫৮। হাদিসের প্রখ্যাত ভাষ্যকার হাফিজ ইবনে হাজার আসকালানি এর ব্যাখ্যা প্রসঙ্গে বলেন, এর তাৎপর্য হচ্ছে এই যে, তোমরা যখন এ নিষিদ্ধ কাজগুলো বর্জন করবে তখন স্বাভাবিকভাবেই ভাই ভাই হয়ে যাবে। উপরন্তু এই হিংসা ও শত্রুতা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এও বলেছেন,
দাব্বা ইলাইকুম দাউল উমামি ক্বাবলাকুম আল হাসাদু আল বাগদাউ হিয়াল হালিকাতু লা আকুলু তাহলিকুশ শা'রা ওয়ালাকিন তাহলিকুদ্দিন।
পূর্বেকার উম্মতদের ব্যাধি তোমাদের মধ্যে প্রবেশ করেছে, আর এ ব্যাধি হচ্ছে হিংসা ও শত্রুতা যা মুন্ডন করে দেয়। অবশ্য চুল মুন্ডন করে দেয়া এ কথা আমি বলছি না, বরং দিনকে মুন্ডন করে দেয়। আহমদ তিরমিজি। পৃষ্ঠা ৫৯। ৪. সম্পর্ক দৃঢ়তর করার পন্থা। সম্পর্কের বিকৃতি ও অনিষ্ট সাধনকারী এ জিনিসগুলো থেকে বারণ করার সঙ্গে সঙ্গে যেগুলো গ্রহণ ও অনুসরণ করার ফলে সম্পর্ক দৃঢ়তর ও স্থিতিশীল হয়, বন্ধুত্ব ও ভালোবাসা বৃদ্ধি পায় এবং যার ফলে দুটো হৃদয়ের মধ্যে এক হাতের দুটি অঙ্গুলির মতোই ঘনিষ্ঠতার সৃষ্টি হয়, আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলো আমাদেরকে সুনির্দিষ্ট রূপে বলে দিয়েছেন। এর ভেতর কতকগুলো জিনিসকে অত্যাবশ্যকীয় বলে ঘোষণা করা হয়েছে, অথবা বলা যায় সেগুলোকে অধিকার তথা হক হিসেবে পেশ করা হয়েছে। আবার কতকগুলো জিনিসের জন্য করা হয়েছে নসিহত, এগুলো হচ্ছে শ্রেষ্ঠত্ব ও মহত্বের পর্যায়ভুক্ত। ইতিপূর্বে চরিত্রের যে বুনিয়াদী গুণরাজির কথা বিবৃত করা হয়েছে প্রকৃতপক্ষে তাই হচ্ছে অধিকার ও মহত্বের প্রাণবস্তুস্বরূপ। তবে তার প্রতিটি জিনিসকেই আলাদাভাবে সামনে রাখা দরকার, কারণ বন্ধুত্ব ও ভালোবাসার সম্পর্ককে বিকশিত এবং ফুলে ফলে সুশোভিত করার জন্য এর প্রতিটি জিনিসই অতীব গুরুত্বপূর্ণ। এক, মান ইজ্জতের নিরাপত্তা। একজন মানুষের কাছে সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে তার মান ইজ্জত। নিজের মান ইজ্জতকে বরবাদ করতে সে কিছুতেই সম্মত হতে পারে না। তাই একদিকে যেমন মুসলমানকে তার ভাইয়ের ইজ্জতের ওপর হামলা করতে নিষেধ করা হয়েছে, অন্যদিকে তেমনি আপন ভাইয়ের ইজ্জতের নিরাপত্তা বিধান করার জন্যও বিশেষভাবে তাগিদ করা হয়েছে এবং একে একটি পরম কর্তব্য বলে আখ্যা দেওয়া হয়েছে। যদি ভাইকে কোথাও গালাগাল করা হয়, তার ওপর মিথ্যা অপবাদ চাপিয়ে দেওয়া হয়, তবে তাকে নিজের ইজ্জতের ওপর হামলা মনে করে তার মোকাবেলা করা প্রত্যেক মুসলমানের কর্তব্য। নিজের ইজ্জত বরবাদ হলে তার যতখানি মনোকষ্ট হয় এক্ষেত্রেও তার ততটাই হওয়া উচিত। পৃষ্ঠা ৬০। একজন মুসলমানের যদি একথা নিশ্চিতরূপে বিশ্বাস হয় যে তার মান ইজ্জত তার মুসলমান ভাইয়ের হাতে নিরাপদ, তবে তার ভাইয়ের সঙ্গে অবশ্যই এক আন্তরিক সম্পর্ক গড়ে উঠবে। কিন্তু এ কথাও যদি তার নিশ্চিতভাবে বিশ্বাস হয় যে সে তার সামনে অথবা পেছনে নিজের ইজ্জতের মতোই তার ইজ্জতের সংরক্ষণ করে, তবে তার দিলে কতখানি প্রগাঢ় ভালোবাসার সৃষ্টি হতে পারে তা সহজেই অনুমেয়। এজন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশুমার হাদিসে এই বিষয়টির নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, মা মিন ইমরিইন মুসলিমিন ইয়াখজুলু ইমরাআ মুসলিমা ফি মাওদ্বইন ইয়ানতাহিকু ফীহি হুরমাতাহু ওয়া ইয়ানতাকিসু ফীহি মিন ইরদিহি ইল্লা ফাযালাহুল্লাহু ফি মাওতিন ইউহিব্বু ফীহি নুসরাতাহু ওয়া মা মিন ইমরিইন ইয়ানসুরু মুসলিমান ফি মাওদ্বইন ইয়ানতাকিসু ফীহি মিন ইরদিহি ওয়া ইয়ানতাহিকু ফীহি মিন হুরমাতিহি ইল্লা নাসরাহুল্লাহু ফি মাওতিনিন ইউহিব্বু নুসরাতাহু। যদি কোথাও কোনো মুসলমানের অমর্যাদা বা ইজ্জতহানি করা হয় এবং সেখানে তার সাহায্য ও সহায়তা করতে কোনো মুসলমান বিরত থাকে, তবে এমনিতর নাজুক পরিস্থিতিতে আল্লাহ তার সাহায্যকে সংকুচিত করে দেন, অথচ তিনি চান যে কেউ তার সাহায্য ও সহায়তার জন্য এগিয়ে আসুক। আর কোথাও কোনো মুসলমানের অবমাননা ও মর্যাদাহানি হলে কোনো মুসলমান যদি তার সাহায্যের জন্য দণ্ডায়মান হয়, তো আল্লাহ এমনই অবস্থায় তার সাহায্য ও সহায়তা করে থাকেন, কেননা তিনি চান যে কেউ তার সাহায্য করুক। আবু দাউদ জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আল্লাহর সবচেয়ে বড় সাহায্য হচ্ছে এই যে তিনি দোজখের আগুন থেকে রক্ষা করবেন। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইয়ারুদ্দু আন ইরদি আখিহি ইল্লা কানা হাক্কু আলাল্লাহ যে মুসলমান তার মুসলিম ভাইয়ের ইজ্জতহানি থেকে কাউকে বিরত রাখবে, আল্লাহর প্রতি তার অধিকার এই যে তিনি জাহান্নামের আগুনকে তার থেকে বিরত রাখবেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত পড়লেন, মুসলমানদের সাহায্য করা আমাদের প্রতি এক কর্তব্য বিশেষ। শরহে সুন্নাহ আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। মর্যাদাহানির একটি সাধারণ রূপ হচ্ছে গীবত। এর পরিচয় ইতিপূর্বেই বর্ণিত হয়েছে। এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান উকতিবা ইনদাহু আখুহুল মুসলিমা ওয়া ইয়াকদিরু আলা নাসরিহি ফানাসরাহু নাসরাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা فَإِنْ لَمْ يَنْصُرْهُ وَهُوَ يَقْدِرُ عَلَى نَصْرِهِ أَخَذَهُ اللَّهُ بِهِ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ।
যে ব্যক্তির সামনে তার মুসলমান ভাইয়ের গীবত করা হবে, সে যদি তার সাহায্য করার মতো সামর্থ্যবান হয় এবং তার সাহায্য করে, তবে দুনিয়া ও আখিরাতে আল্লাহ তার সাহায্য করবেন। আর যদি সাহায্য করার ক্ষমতা থাকা সত্ত্বেও তার সাহায্য না করে, তো দুনিয়া ও আখিরাতে আল্লাহ তাকে পাকড়াও করবেন। শরহে সুন্নাহ আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আপন ভাইকে অন্যের অনিষ্ট থেকে রক্ষা করা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
মান হামিয়া মুমিনাম মিন মুনাফিকিন আযাহু ক্বালা বাআসাল্লাহু মালাকা ইয়াহমি লাহমাহু ইয়াওমাল কিয়ামাতি মিন নারি জাহান্নাম
যে ব্যক্তি কোনো মুমিনকে মুনাফিকের অনিষ্ট থেকে রক্ষা করবে তার জন্য আল্লাহ তাআলা এমন একজন ফেরেশতা নিযুক্ত করবেন যে তার গোশতকে কিয়ামতের দিন জাহান্নামের আগুন থেকে নিরাপদ রাখবে। আবু দাউদ। একজন মুসলমানের প্রতি তার ভাইয়ের সাহায্যের ব্যাপারে বহু রকমের কর্তব্য আরোপিত হয়, যেমন আর্থিক সাহায্য, অসুবিধা দূর করা, সমস্যা সমাধানের চেষ্টা, এছাড়াও অসংখ্য প্রকারের দিনী ও দুনিয়াবি প্রয়োজন পূর্ণ করা। পৃষ্ঠা ৬২। এ জিনিসগুলো আইনের চৌহদ্দির বাইরে ইহসানের সাথে সম্পৃক্ত, তবু এগুলো জরুরি জিনিস এবং আখিরাতে এ সম্পর্কে জবাবদিহিও করতে হবে, যদিও এগুলো সম্পর্কে কোনো আইন প্রণয়ন করা সম্ভবপর নয়। একজন মুসলমান যদি অপর মুসলমানের পেট ভরাতে পারে, তার নগ্নদেহ ঢাকতে পারে, তার বিপদ মুসিবত দূর করার ব্যাপারে সাহায্য করতে পারে, তার প্রয়োজন পূরণ করতে পারে, তার আর্থিক অনটন দূর করতে পারে, তবে এগুলো করাই হচ্ছে তার প্রতি তার ভাইয়ের অধিকার। নচেত কিয়ামতের দিন আল্লাহ তাআলা এর প্রতিটি জিনিসকেই নিজের হক বলে উল্লেখ করে এ মর্মে জবাব চাইবেন যে এ হকটি তুমি কেন আদায় করনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথাটি অত্যন্ত চিত্তাকর্ষক ভাষায় বিবৃত করেছেন। আল্লাহ বলবেন, হে বান্দা, আমি ক্ষুধার্থ ছিলাম, তুমি কেন আমাকে আহার করাওনি? আমি উলঙ্গ ছিলাম, তুমি কেন আমাকে কাপড় দাওনি? আমি রুগ্ন ছিলাম, তুমি কেন আমাকে পরিচর্যা তথা ইয়াদত করনি? কিন্তু বান্দার কাছে এর কোন জবাব থাকবে না। মুসলিম আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। বস্তুত আল্লাহর কোন বান্দা এবং কোন মুসলমান ভাইয়ের সাহায্য বা প্রয়োজন পূরণ এত বড় পুণ্যের কাজ যে অন্য কোন নেকি এর সমকক্ষ হতে পারে না। এর আসল স্পিরিট হচ্ছে এই যে একজন মুসলমান ভাইকে আরাম দেয়া বা তার হৃদয়কে খুশি করার মতো যে কোনো উপায় পাওয়া যাক না কেন, তাতে মোটেই বিলম্ব করা উচিত নয়। এক ব্যক্তি যতক্ষণ তার ভাইয়ের সাহায্যে লিপ্ত থাকে, ততক্ষণ সে আল্লাহর সাহায্যের উপযোগী থাকে। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহু ফি আউনি আবদিহি মা কানাল আবদু ফি আউনি আখিহি। আল্লাহ ততক্ষণ তার বান্দার সাহায্য করতে থাকেন যতক্ষণ সেই বান্দা তার ভাইয়ের সাহায্যে লিপ্ত থাকে। মুসলিম, তিরমিজি, আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এ হাদিসেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহায্যের বিভিন্ন দিকের উপর আলোকপাত করে তার প্রত্যেকটি পুরস্কার সম্পর্কে বলেন। পৃষ্ঠা ৬৩।
মান নাফাসা আম মুমিনিন কুরাবাতাম মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরাবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা ওমান ইয়াসসারা আলা মুসিরিন ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওমান ইয়াসতুরা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা।
যে ব্যক্তি কোনো মুমিনের কোনো দুনিয়াবি অসুবিধা দূর করল, আল্লাহ তার কিয়ামত দিবসের একটি অসুবিধা দূর করে দিবেন। যে ব্যক্তি কোনো অভাবী লোককে সুবিধা দান করল, আল্লাহ তাকে দুনিয়া ও আখিরাতে সুবিধা দান করবেন। আর যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ গোপন রাখল, আল্লাহ দুনিয়া ও আখিরাতে তার দোষ গোপন রাখবেন। মুসলিম আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এ প্রসঙ্গেই অন্য একটি হাদিসে তিনি বলেছেন,
আল মুসলিমু আখুউল মুসলিমি লা ইয়াযলিমুহু ওয়া লা ইউসাল্লিমুহু ওয়া মান কানা ফি হাজাতি আখিহি কানাল্লাহু ফি হাজাতিহি ওয়া মান ফাররাজা আন মুসলিমিন কুরবাতান ফাররাজাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবাতি ইয়াউমিল কিয়ামা।
মুসলমান মুসলমানের ভাই, না সে তার উপর জুলুম করবে আর না আপন সাহায্য থেকে হাত গুটিয়ে তাকে ধ্বংসের মুখে ঠেলে দিবে। যে ব্যক্তি আপন ভাইয়ের প্রয়োজন পূর্ণ করল, আল্লাহ তার প্রয়োজন পূর্ণ করবেন। আর যে ব্যক্তি কোনো মুসলমানের দুঃখ মুসিবত দূর করে দিবে, আল্লাহ তার কিয়ামত দিবসের অসুবিধা দূর করে দিবেন। বুখারী ও মুসলিম ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। সাহায্য ও সদাচরণের একটি বিরাট অংশ ধন মালের ওপর আরোপিত হয়। আল্লাহ যাকে এ নিয়ামত দান করেছেন, প্রত্যেক বঞ্চিত ব্যক্তি তার কাছ থেকে সাহায্য পাবার অধিকারী।
অফি আমওয়ালিহিম হাক্কুল লিসসাইল ওয়াল মাহরুম।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ জিনিসটিকে অত্যন্ত উচ্চাঙ্গের বর্ণনা ভঙ্গির মাধ্যমে পেশ করেছেন।
আল খালকু ইয়ালুল্লাহ ফা আহাব্বুল খালকি ইলাল্লাহ মান আহসানা ইলা ইয়ালিহ।
পৃষ্ঠা ৬৪। মখলুক হচ্ছে আল্লাহর পরিবার বিশেষ। সুতরাং যে ব্যক্তি তার এ ব্যক্তি পরিবারের সঙ্গে সদাচরণ করল, আল্লাহর কাছে তার মখলুকের মধ্যে সেই হচ্ছে সবচেয়ে প্রিয়। বাইহাকি, ক্ষুধার্তকে আহার করানোর ব্যাপারে কুরআন খুব তাগিদ করেছে। প্রাথমিক মক্কী সূরাগুলোতে এর বহু নজির রয়েছে। রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসে তার প্রথম খুতবায় মুসলমানদেরকে চারটি বিষয়ের নির্দেশ দান করেন এবং বলেন যে এরপর তোমরা জান্নাতে দাখিল হতে পারো। তার ভেতর একটি নির্দেশ ছিল এই,
ও আতঈমুত তুআম,
এবং আহার করাও। তিনি আরো বলেন,
লাইসাল মুমিনু বিল্লাযী ইয়াশবাউ ওয়া জারুহু জাঈউন ইলা জামবি,
যে ব্যক্তি নিজে পেট ভরে খেল এবং তার নিকটস্থ প্রতিবেশী অনাহারে রইল সে মুমিন নয়। বাইহাকি, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিজের নির্দয়তা সম্পর্কে অভিযোগ পেশ করল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন,
ক্বাল ইমসাহ রাসাল ইয়াতীমি ওয়া আতঈমিল মিসকিন,
ইয়াতীমের মাথায় হাত বুলাও এবং মিসকিনকে আহার করাও। আহমদ আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। ফরিয়াদির প্রতি সুবিচারও এ সাহায্যেরই একটি শাখা বিশেষ। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
মান আগাথা মালহু ফাকাতাবাল্লাহু সালাসাউ ওয়া সাবঈনা মাগফিরাতান ওয়াহিদাতুন ফীহা সালাহু আমরিহি কুল্লু ওয়া ইসনাতানি ওয়া সাবউনা লাহু দারাজাতুন ইয়াউমাল কিয়ামা,
যে ব্যক্তি কোন ফরিয়াদির প্রতি সুবিচার করল, আল্লাহ তার জন্য ৭৩টি পুরস্কার লিপিবদ্ধ করে দেন। এর ভেতর একটি পুরস্কার হচ্ছে তার সমস্ত কাজের কল্যাণকারিতার নিশ্চয়তা, আর বাকি ৭২টি পুরস্কার কিয়ামতের দিন তার মর্যাদাকে উন্নত করবে। বাইহাকি, পৃষ্ঠা ৬৫। কোন প্রয়োজনশীল ব্যক্তির পক্ষে সুপারিশ করাও সাহায্যের একটি অন্যতম পন্থা। কুরআন ন্যায়ানুগ ও কল্যাণকর সুপারিশের প্রশংসা করে বলেছে,
من يشفع شفاعة حسنة يكن له نصيب منها,
যে ব্যক্তি নেক কাজের সুপারিশ করবে সওয়াবে তারও অংশ থাকবে। সূরা নিসা আয়াত ৮৫। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কখনো কোনো ব্যক্তি প্রয়োজন নিয়ে এলে তিনি সাহাবীদেরকে বলতেন,
قال اشفعوا فلتؤجروا,
এর জন্য সুপারিশ করো এবং সওয়াবে অংশগ্রহণ করো। একদা হযরত আবুজার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সঙ্গে আলোচনা প্রসঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহায্যের বিভিন্ন পর্যায় ও পন্থাকে অত্যন্ত সুস্পষ্ট করে তোলেন। তিনি অর্থাৎ গিফারী বললেন, ইমানের সঙ্গে আমলের কথা বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ যে রুজি দিয়েছেন তা থেকে অপরকে দান করবে। আরজ করলেন, হে খোদার রাসূল, সে লোকটি যদি নিজেই গরিব হয়, বললেন নিজের জবান দ্বারা নেক কাজ করবে। পুনরায় আরজ করলেন, তার জবান যদি অক্ষম হয়, বললেন দুর্বলের সাহায্য করবে। আরজ করলেন, যদি সে নিজেই দুর্বল হয় এবং সাহায্য করার শক্তি না থাকে, বললেন যে ব্যক্তি কোনো কাজ করতে পারে না তার কাজ করে দিবে। পুনরায় আরজ করলেন, যদি সে নিজেই এমনই অকর্মণ্য হয়, বললেন লোকদেরকে কষ্ট দেয়া থেকে বিরত থাকবে। এখানে সেই হাদিসটিরও পুনরুল্লেখ করা আবশ্যক, যে ব্যক্তি আমার কোন উম্মতকে খুশি করার উদ্দেশ্যে তার দিনী ও দুনিয়াবী প্রয়োজন পূর্ণ করল সে আমাকেই খুশি করল, যে আমাকে খুশি করল সে আল্লাহকেই খুশি করল, এবং যে আল্লাহকে খুশি করল আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। পৃষ্ঠা ৬৬। এ প্রসঙ্গে হযরত আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি চমৎকার বর্ণনা উল্লেখিত হয়েছে। বর্ণনাটি হচ্ছে এই, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করল, লোকদের মধ্যে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
আহাব্বুন নাসি ইলাল্লাহি আনফাউহুম লিন-নাস আহাব্বুল আমালি ইলাল্লাহি আজ্জা ওয়া জাল্লা সারুরুম তুদখিলুহু তাকশিফু আনহু কুরবাতান আও তাকদি আনহু দাইনান আও তাতরুদা আনহু জুআন ওয়া আন তামশি মা আখিন ফি হাজাতিন আহাব্বু ইলাইয়া মিন আনি তাকাফা ফি হাযাল মাসজিদি শাহরাম ওমান কাযিমু আইযাহু ওয়ালাউ শাআ আন ইয়ামদিয়াহু আমদাউ মালাআহুল্লাহু কলবাহু ইয়াউমাল কিয়ামা রিদাহু ওমান ওমান মা শাআ মা
أخيه في حاجة حتى يقضيها له ثبت الله قدميه يوم تزول الأقدام.
অর্থাৎ লোকদের ভেতর আল্লাহর কাছে সবচাইতে প্রিয় হচ্ছে সেই ব্যক্তি যে মানুষের বেশি উপকার করে, আর আমলের মধ্যে আল্লাহর কাছে অধিকতর পছন্দনীয় বিষয় হচ্ছে এই যে তুমি কোন মুসলমানের বিপদ মুসিবত দূর করবে, অথবা তার দেনা পরিশোধ করে দেবে, অথবা তার ক্ষুণ্ণিবৃত্তি নিবারণ করে তাকে খুশি করবে। জেনে রেখো, এই মসজিদে এক মাস ইতেকাফ করার চাইতে কোনো ভাইয়ের প্রয়োজন পূরণের খাতিরে তার সঙ্গে চলা আমার কাছে বেশি প্রিয়। যে ব্যক্তি নিজের ক্রোধ সংবরণ করল, অবশ্য সে চাইলে তা পূর্ণ করতেও পারত। তার দিলকে আল্লাহ কিয়ামতের দিন আপন সন্তুষ্টি দ্বারা পূর্ণ করে দিবেন। আর যে ব্যক্তি তার ভাইয়ের প্রয়োজন পূরণার্থে তার সঙ্গে চলল এবং তা পূর্ণ করে দিল, আল্লাহ তার পদযুগলকে সেদিন স্থিরতা দান করবেন, যখন তা থরথর করে কাঁপতে থাকবে, অর্থাৎ কিয়ামতের দিন। দুই, দুঃখ কষ্টে অংশগ্রহণ। আপন ভাইয়ের সাহায্য ও প্রয়োজন পূরণ এবং তার সঙ্গে সদাচরণ করার ভিত্তি হচ্ছে এই যে একজনের দুঃখ ব্যথা অপরের দুঃখ ব্যথায় পরিণত হবে। এক ব্যক্তি যদি কষ্ট অনুভব করে, তবে অপরেও অতখানি তীব্রতার সঙ্গেই তা অনুভব করবে। যেমন দেহের একটি অঙ্গ অন্যান্য তাবৎ অঙ্গ প্রত্যঙ্গের কষ্টে শরিক হয়ে থাকে, তেমনি এক মুসলমান অপর মুসলমানের দুঃখ কষ্টে শরিক থাকবে। পৃষ্ঠা ৬৭। রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি দৃষ্টান্তের সাহায্যে এই বিষয়টিকে সুস্পষ্ট করে তুলেছেন। তিনি বলেছেন,
তারাল মুমিনিনা ফি তারাহুমিহিম ওয়া তাওয়াদ্দিহিম ওয়া তাআতুফিহিম কামাসালিল জাসাদি ইযাস্তাকা উদওয়ান তাদাআ লাহু সাইরাল জাসাদি বিসসাহরি ওয়াল হুম্মা।
অর্থাৎ তোমরা মুমিনদেরকে পারস্পরিক সহৃদয়তা, বন্ধুত্ব, ভালোবাসা এবং পারস্পরিক দুঃখ কষ্টের অনুভূতিতে এমনই দেখতে পাবে যেমন একটি দেহ। যদি তার একটি অঙ্গ রোগাক্রান্ত হয়, তবে তার সঙ্গে গোটা দেহ জ্বর ও রাত্রি জাগরণের মাধ্যমে তাতে অংশগ্রহণ করে থাকে। বুখারি মুসলিম নুমান বিন বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। অনুরূপভাবে একটি বর্ণনায় তিনি এর ব্যাখ্যাদান প্রসঙ্গে বলেছেন যে সমাজে একজন মুমিনের অবস্থান হচ্ছে গোটা দেহে মস্তকের সমতুল্য। মাথায় ব্যথা হলে যেমন গোটা দেহ কষ্টানুভব করে, তেমনি একজন মুমিনের কষ্টে সমস্ত মুমিনই কষ্টানুভব করতে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটি সরাসরি দৃষ্টান্ত দিয়ে বলেন,
আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ানি ইয়াশুদ্দু বাদহু বাদান সুম্মা শাব্বাকা বাইনা আসাবিহি।
এক মুসলমান অপর মুসলমানের জন্য ইমারতের মতো হওয়া উচিত এবং তাদের একে অপরের জন্য এমন দৃঢ়তা ও শক্তির উৎস হওয়া উচিত যেমন ইমারতের একখানা ইট অপর ইটের জন্য হয়ে থাকে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাতের আঙ্গুল অন্য হাতের আঙ্গুলের মধ্যে স্থাপন করলেন। বুখারী ও মুসলিম আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিন, সমালোচনা ও নসিহত। একজন মুসলমানের কর্তব্য হচ্ছে এই যে সে তার ভাইয়ের কাজকর্মের প্রতি দৃষ্টি রাখবে এবং তাকে সঠিক পথ থেকে বিচ্যুত হতে দেখলে পরামর্শ দিয়ে শোধরানোর চেষ্টা করবে। পৃষ্ঠা ৬৮। এ হচ্ছে একজন মুসলমানের প্রতি অপর মুসলমানের কর্তব্য বিশেষ। অবশ্য এ কর্তব্য পালনটা প্রায়ই অপ্রীতিকর ব্যাপার হয়ে দাঁড়ায়, কিন্তু এ সত্ত্বেও অনস্বীকার্য যে এক ব্যক্তির মনে যদি আখিরাতে আসল কামিয়াবি এবং সে কামিয়াবি অর্জনে পারস্পরিক সহায়তা সম্পর্কে পূর্ণ চেতনা বর্তমান থাকে এবং সে এ সম্পর্কেও সজাগ থাকে যে আখিরাতের জিজ্ঞাসাবাদের চাইতে দুনিয়ার সমালোচনাই শ্রেয়তর, তবে দুনিয়ার জীবনে এ সংশোধনের সুযোগ দানের জন্য সে আপন ভাইয়ের প্রতি অবশ্যই কৃতজ্ঞ হবে। উপরন্তু সমালোচক ও জিজ্ঞাসাবাদকারী যদি এ সম্পর্কিত জরুরি শর্তাবলীর প্রতি লক্ষ্য রাখেন এবং ভালোবাসা, আন্তরিকতা ও নিষ্ঠার সাথে এই কাজটি সম্পাদন করেন, তবে এ কৃতজ্ঞতাই আরও সামনে এগিয়ে গিয়ে পারস্পরিক ভালোবাসা, বন্ধুত্ব ও হৃদ্যতাকে আরও সমৃদ্ধ ও দৃঢ়তর করে তুলবে। এজন্য যে এর ফলে সমালোচক একজন সহৃদয় ব্যক্তি বলে প্রতিভাত হবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসে সমালোচনার নসিহত করেছেন তাতে একটি দৃষ্টান্ত দিয়ে তিনি গোটা জিনিসটাকে স্পষ্ট করে দিয়েছেন। তিনি বলেছেন,
ইন্না আহাদাকুম মিরাআতু আখিহি ফাইন রাআ বিহি আযান ফালইউমিত আনহু।
তোমরা প্রত্যেকেই আপন ভাইয়ের দর্পণ স্বরূপ, সুতরাং কেউ যদি তার ভাইয়ের মধ্যে কোনো খারাপ দেখে তো তা দূর করবে। তিরমিজি শরীফ আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এ সম্পর্কে আবু দাউদের বর্ণনাটি হচ্ছে এই,
আল মুমিনু মিরাআতুল মুমিনা ওয়াল মুমিনু আখুউল মুমিন ইয়াকুফু দয়আতাহু আও ইয়াহুতুহু মিন ওরাইহ।
একজন মুমিন অপর মুমিনের পক্ষে আয়না স্বরূপ, এবং এক মুমিন হচ্ছে অপর মুমিনের ভাই, সে তার অধিকারকে তার অনুপস্থিতকালেও সংরক্ষিত রাখে। এ দৃষ্টান্তের আলোকে সমালোচনা ও নসিহতের জন্য নিম্নোক্ত নীতি নির্ধারণ করা যেতে পারে। এক, ছিদ্রান্বেষণ বা দোষ ত্রুটি খুঁজে বেড়ানো উচিত নয়, কেননা আয়না কখনো ছিদ্রান্বেষণ করে না। মানুষ যখন তার সামনে দাঁড়ায় কেবল তখনই সে তার চেহারা প্রকাশ করে। পৃষ্ঠা ৬৯। ২, পেছনে বসে সমালোচনা করা যাবে না, কারণ সামনাসামনি না হওয়া পর্যন্ত আয়না কারো আকৃতি প্রকাশ করে না। ৩, সমালোচনায় কোনো বাড়াবাড়ি হওয়া উচিত নয়, কেননা আয়না কোনরূপ কম বেশি না করেই আসল চেহারাটাকে ফুটিয়ে তোলে। ৪, সমালোচনার ক্ষেত্রে নিরপেক্ষ এবং কোনরূপে স্বার্থসিদ্ধি ও দুরভিসন্ধি থেকে মুক্ত হওয়া উচিত, কারণ আয়না যার চেহারা প্রতিবিম্বিত করে তার প্রতি কোনো বিদ্বেষ পোষণ করে না। ৫, বক্তব্যটুকু দেবার পর তাকে আর মনের মধ্যে লালন করা উচিত নয়, কেননা সামনে থেকে চলে যাবার পর আয়না কারো আকৃতি সংরক্ষিত রাখে না। অন্য কথায়, অপরের দোষ গেয়ে বেড়ানো উচিত নয়। ৬, সবচাইতে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এই যে, এর ভেতর পরম নিষ্ঠা, আন্তরিকতা, সহানুভূতি ও ভালোবাসা ক্রিয়াশীল থাকতে হবে, যাতে করে নিজের সমালোচনা শুনে প্রতিটি লোকের মনে স্বভাবতই যে অসন্তোষ মাথাচাড়া দিয়ে ওঠে, সমালোচকের এ মনোভাব উপলব্ধি করা মাত্রই তা বিলীন হয়ে যায়। এজন্যই হাদিসে মিরাআতুল মুসলিমি এর সঙ্গে আখুউল মুসলিমও বলা হয়েছে। বস্তুত, এক ব্যক্তি যখন তার দোষ ত্রুটিকে তার পক্ষে ধ্বংসাত্মক বলে অনুভব করতে পারবে এবং সে সঙ্গে নিজেকে তার চাইতে বড় মনে না করে বরং অধিকতর গুনাহগার ও অপরাধী বলে বিবেচনা করবে, কেবল তখনই এমনই সহানুভূতি ও সহৃদয়তা পয়দা হতে পারে। ৪, মুলাকাত। ভালোবাসার অন্যতম প্রধান ও বুনিয়াদী দাবি হচ্ছে এই যে, মানুষ যাকে ভালোবাসবে তার সঙ্গে বারবার মুলাকাত বা দেখা সাক্ষাৎ করবে, তার সাহচর্য গ্রহণ করবে এবং তার কাছে বসে কথাবার্তা বলবে। এ কথা মানবীয় মনস্তত্ত্বের একজন প্রাথমিক ছাত্র জানেন যে, এ জিনিসগুলো শুধু প্রেম ভালোবাসার বুনিয়াদী দাবি নয়, বরং তার বিকাশ বৃদ্ধি এবং পরস্পরের আন্তরিক বন্ধনকে দৃঢ়তর করার পক্ষেও অন্যতম প্রধান কার্যকরী উপায়। প্রেম ভালোবাসা এই দাবি করে যে, মানুষ যখনই সুযোগ পাবে তার ভাইয়ের সঙ্গে দেখা সাক্ষাৎ করবে। এমনই মুলাকাতের ফলে পারস্পরিক ভালোবাসা স্বভাবতই বৃদ্ধি পায় এবং এভাবে এর এক অসমাপ্য ধারা শুরু হয়ে যায়। পৃষ্ঠা ৭০। মুলাকাতের বেলায় যদি শরীয়তের পূর্বোল্লিখিত নীতিসমূহ স্মরণ রাখা হয় এবং সামনের জিনিসগুলোর প্রতিও লক্ষ্য আরোপ করা হয়, তবে দুজন মুসলমানের দেখা সাক্ষাৎ তাদের পারস্পরিক সম্পর্ক নয়নের সহায়ক হবে না এবং দু ভাইকে অধিকতর নিকটবর্তী করবে না, এটা কিছুতেই হতে পারে না। এজন্যই আমরা দেখতে পাই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারস্পরিক ভালোবাসার ক্ষেত্রে এ জিনিসটিকে বিশেষ গুরুত্ব প্রদান করেছেন, এর জন্য নির্দেশ দিয়েছেন, এর বেসুমার মাহাত্ম বর্ণনা করেছেন। একটি হাদিসে তিনি বলেন, সৎ সহচর একাকিত্বের চাইতে উত্তম। বাইহাকি আবুজার কর্তৃক বর্ণিত। একবার তিনি হযরত আবু জারাইনকে উদ্দেশ্য করে বলেন,
হাল শারতা আন্নার রুজুলা ইযা খরাজা মিন বাইতিহি যাইরান আখিহি শাইআহু সাবউনা আলফ মালাকিন কুল্লুহুম ইউসাল্লুনা আলাইহি ওয়া ইয়াকুলুনা রাব্বানা ইন্নাহু ওয়াসালা ফীকা ফাসিলহু ফাইন ইসতাতা'তা আন তু'মালা জাসাদাকা ফী যালিকা ফাফআল।
তুমি কি জানো কোন মুসলমান যখন তার ভাইয়ের সঙ্গে দেখা সাক্ষাৎ করার উদ্দেশ্যে ঘর থেকে বেরোয় তখন তার পেছনে 70,000 ফেরেশতা থাকে, তার জন্য দোয়া করে এবং বলে, হে প্রভু, এ লোকটি শুধু তোমার জন্য মিলিত হতে যাচ্ছে, সুতরাং তুমি একে মিলিত করে দাও। যদি তোমার নিজের শরীর দিয়ে এ কাজটি তথা মোলাকাত করা সম্ভবপর হয় তাহলে তা অবশ্যই করো। বাইহাকি আবু জুরিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত চমৎকারভাবে এ মোলাকাতের ওপর আলোকপাত করেছেন।
قال ان رجلا اخله في قريه اخرى فرصد الله له على مدرجته
পৃষ্ঠা 71। এক ব্যক্তি ভিন্ন গায়ে অবস্থিত তার এক ভাইয়ের সঙ্গে মোলাকাত করতে চলল। আল্লাহ তাআলা তার চলার পথে একজন ফেরেশতা নিযুক্ত করলেন। ফেরেশতা তাকে জিজ্ঞেস করল, আপনি কোথায় যাবেন? সে বলল, অমুক গ্রামে আমার ভাইয়ের সঙ্গে মোলাকাত করতে যাচ্ছি। ফেরেশতা আবার জিজ্ঞেস করল, তার কাছে কি আপনার কিছু পাওনা আছে যা আদায় করতে যাচ্ছেন? সে বলল, না, আমি শুধু আল্লাহর জন্য তাকে ভালোবাসি, এ ছাড়া আর কোনো কারণ নেই। ফেরেশতা বলল, আল্লাহ আমাকে আপনার কাছে পাঠিয়েছেন এবং এ সুসংবাদ দিয়েছেন যে আপনি যেমন তার খাতিরে আপনার বন্ধুকে ভালোবাসেন তেমনি তিনিও আপনাকে ভালোবাসেন। মুসলিম শরীফ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এক ব্যক্তি হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রতি তার ভালোবাসার কথা প্রকাশ করল এবং বলল, আমি আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি। তিনি তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুসংবাদটি শোনালেন। আল্লাহ তাআলা বলেন যে, যারা আমার জন্য একত্রে উপবেশন করে, আমার জন্য একে অপরের সঙ্গে সাক্ষাৎ করতে যায় এবং আমারই খাতিরে পরস্পরের জন্য অর্থ ব্যয় করে, তাদের জন্য আমার ভালোবাসা অনিবার্য। আল্লাহর জন্য পারস্পরিক ভালোবাসা ও দেখা সাক্ষাতের যে পুরস্কার আখিরাতে রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারও সুসংবাদ দিয়েছেন নিম্নোক্ত রূপে। পৃষ্ঠা 72। জান্নাতে ইয়াকুতের স্তম্ভ এবং তার উপর জবরজদের তথা এক প্রকার সবুজ মূল্যবান পাথরের বালাখানা রয়েছে। তার দরজাগুলো এমনই চমকদার যেন তারকারাজি ঝিকমিক করছে। সাহাবিগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেখানে কারা থাকবে? তিনি বললেন, যারা আল্লাহর জন্য পরস্পরকে ভালোবাসে, একত্রে উপবেশন করে এবং পরস্পরের সাক্ষাৎ করতে যায়। বাইহাকি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। পারস্পরিক ভালোবাসা ও দেখা সাক্ষাতের এত তাকিদ এবং তার জন্য এত বড় পুরস্কারের সুসংবাদ শুধু এজন্য নয় যে এটা ভালোবাসার অনিবার্য দাবি অথবা এর দ্বারা ভালোবাসার বিকাশ বৃদ্ধি হয়ে থাকে, বরং এর এও একটি কারণ যে মানুষকে সঠিক পথে কায়েম রাখার জন্য তার ঘনিষ্ঠ বন্ধুদের সাহচর্য প্রয়োজন হয়ে পড়ে। এ সাহচর্য দেখা সাক্ষাৎ ও কথাবার্তার মাধ্যমেই সম্ভব হতে পারে। তাছাড়া আরও একটি কারণ এই যে মানুষ সাধারণভাবে দেখা সাক্ষাৎ তো করতে থাকেই, কিন্তু সে যদি পুরোপুরি সওয়াব ও পুরস্কারের প্রত্যাশা নিয়ে আপন ভাইয়ের সঙ্গে মোলাকাত করে এবং এ মোলাকাতের মাঝে আল্লাহকে স্মরণ রাখে, তাহলে তার এ মোলাকাত তার জীবন ও চরিত্র গঠন ও বিকাশ সাধনে এক বিরাট ভূমিকা রাখতে পারে। উল্লেখিত হাদিস ও প্রমাণগুলো সামনে রেখে আমরা বলতে পারি যে একজন মুমিনের সঙ্গে অপর মুমিনের যথাসম্ভব বেশি পরিমাণে মোলাকাত ও দেখা সাক্ষাতের চেষ্টা করা উচিত। এতে করে শুধু পারস্পরিক সম্পর্কেরই উন্নতি ঘটবে না, বরং সে 70,000 ফিরেশতার দোয়ায় মাগফিরাত এবং আল্লাহর ভালোবাসার হকদার হবে। তাছাড়া এই মোলাকাতের মাঝে উল্লেখিত হাদিস ও নির্দেশগুলো সামনে রাখলে মন থেকে কখনো আল্লাহর জন্য মোলাকাতের অনুভূতি বিনষ্ট হবে না। 5. রুগ্ন ভাইয়ের পরিচর্যা ইয়াদাত। এ মোলাকাতেরই একটি বিশেষ ধরন হচ্ছে আপন রুগ্ন ভাইয়ের পরিচর্যা করতে যাওয়া। একে এক মুসলমানের প্রতি অপর মুসলমান ভাইয়ের বিশেষ কর্তব্য বলে অভিহিত করা হয়েছে। একজন রুগ্ন মানুষ তার দৈহিক ও মনস্তাত্ত্বিক তাগিদেই অপরের সেবা শুশ্রূষা ও সহানুভূতির মুখাপেক্ষী হয়ে পড়ে। এ সময়ে তার কোন ভাই এ প্রয়োজন দুটো পূরণ করতে পারলে তা তার হৃদয় মনকে এমন গভীরভাবে প্রভাবান্বিত করে যা পারস্পরিক সম্পর্কের স্থিতি ও বিকাশ বৃদ্ধিতে বিরাট সহায়ক হতে পারে। সাধারণত পরিচর্যা বলতে বোঝায় রুগ্ন ব্যক্তির অবস্থা সম্পর্কে খোঁজ খবর নেয়া, কিন্তু প্রকৃতপক্ষে এ খোঁজ খবর নেয়াটা হচ্ছে এর ন্যূনতম ধারণা, নতুবা সহানুভূতি প্রকাশ, সান্ত্বনা প্রদান, সেবা শুশ্রূষা করা, ওষুধ পথ্যের ব্যবস্থা করা ইত্যাদিও এর আওতায় এসে যায়। তবু যদি ধরেও নেওয়া যায় যে পরিচর্যা বলতে শুধু রোগীর খোঁজ খবর নেয়াই বোঝায়, তাহলে এই খোঁজ খবরের জন্য এত তাগিদ ও এত বড় পুরস্কার থাকলে সহানুভূতি প্রকাশ, সান্ত্বনা প্রদান, আরোগ্য কামনা ও সেবা শুশ্রূষার কি মর্যাদা হতে পারে তা অবশ্যই আমাদের ভেবে দেখা উচিত। এক মুসলমানের প্রতি অপর মুসলমানের কর্তব্য সম্পর্কে যে মাশহুর হাদিসগুলো রয়েছে এবং যাতে পাঁচ ছয় কি সাতটি বিষয় বর্ণিত হয়েছে, তার প্রত্যেকটি হাদিসেই একটি বিশেষ কর্তব্য হিসেবে রোগীর পরিচর্যার তাগিদ করা হয়েছে। যখন সে রোগাক্রান্ত হয় তার পরিচর্যা করো, মুসলিম শরীফ আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত চমৎকারভাবে বান্দার কর্তব্য ও অধিকারকে বর্ণনা করেছেন। একবার তিনি এর ব্যাখ্যাদান করতে গিয়ে বলেন যে এ কর্তব্য ও অধিকারগুলো মূলত আল্লাহর তরফ থেকে আরোপিত হয়েছে। কিয়ামতের দিন আল্লাহ নিজেই ফরিয়াদি হয়ে এ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবেন। তাই রোগীর পরিচর্যা সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, হে আদম সন্তান, আমি রুগ্ন হয়ে পড়েছিলাম, তুমি পরিচর্যা করনি। সে বলবে, হে আমার প্রভু, আপনি সারা জাহানেরই রব, আমি আপনার পরিচর্যা কিভাবে করতাম? আল্লাহ বলবেন, তোমার কি জানা ছিল না যে আমার বান্দা রুগ্ন হয়ে পড়েছিল, কিন্তু তুমি তার পরিচর্যা করনি, যদি করতে তবে আমাকে তার পাশেই পেতে। একজন রোগীকে পরিচর্যা করলে বান্দা তার প্রভুরও নৈকট্য লাভ করবে, এর চেয়ে বড় সদুপদেশ আর কি হতে পারে? রোগী পরিচর্যার পুরস্কার সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল মুসলিমা ইজা আদা আখাহুল মুসলিমা লাম ইয়াজাল ফি হুরফাতিল জান্নাহ হাত্তা ইয়ারজিআ। পৃষ্ঠা ৭৪। যখন কোন মুসলমান তার রুগ্ন মুসলিম ভাইয়ের পরিচর্যার জন্য যায়, তবে ফিরে আসা পর্যন্ত জান্নাতের মেওয়া বাছাই করতে থাকে। মুসলিম শরীফ সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। মা মিন মুসলিমিন ইয়াউদা মুসলিমান গুদওয়াতান ইল্লা সাল্লা আলাইহি সাবউন আলফ মালাকিন হাত্তা ইয়ামসি ওয়া ইন আদাহু আশিয়াতান ইল্লা সাল্লা আলাইহি সাবউন আলফ মালাকিন হাত্তা ইউসিবহু ওয়া কানা লাহু হারিফান ফিল জান্নাহ। যখন কোন মুসলমান অপর কোন রুগ্ন মুসলমানের পরিচর্যা সকালবেলায় করে, তার জন্য ৭০,০০০ ফেরেশতা দোয়া করতে থাকে, এমনকি সন্ধ্যা পর্যন্ত। আর যদি সন্ধ্যায় পরিচর্যা করে তো ৭০,০০০ ফেরেশতা তার জন্য দোয়া করে, এমনকি সকাল পর্যন্ত। আর তার জন্য রয়েছে জান্নাতে মেওয়ার বাগিচা। তিরমিজি ও আবু দাউদ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত।
মান আদা মারিদাল লাম বাজাল ইয়াখুদুর রহমাতা হাত্তা ইয়াজলিসা ওয়া ইযা জালাসা ইগতামাসা ফিহা।
যে ব্যক্তি রোগীর পরিচর্যা করতে যায় সে রহমতের দরিয়ায় প্রবেশ করে, আর যখন সে রোগীর কাছে বসে তখন রহমতের মধ্যে ডুবে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন,
ইতমামু ইয়াদাতিল মারিদি আই ইয়াদুআ আহাদুকুম ইয়াদাহু আলা জাবহাতিহি আও আলা ইয়াদিহি ফায়াসআলুহু কাইফা হুয়া।
রোগীর পরিচর্যার পূর্ণত্ব হচ্ছে এই যে পরিচর্যাকারী নিজের হাতকে তার হাত কিংবা কপালে রাখবে এবং সে কেমন আছে এ কথা তাকে জিজ্ঞেস করবে। আহমদ, তিরমিজি, আবু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। পরিচর্যার কিছু নিয়ম কানুনও আছে। এর ভেতর সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে রোগীকে সান্ত্বনা প্রদান, তার আরোগ্য কামনা এবং সেবা শুশ্রূষা করা। রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিম্নোক্ত ভাষায় এর নির্দেশ দিয়েছেন। পৃষ্ঠা ৭৫।
ইযা দাখালতুম আলা মারিদিন ফানাফিসু লাহু ফি আজালিহি ফা ইন যালিকা লা ইয়ারুদ্দু শাইআন ওয়া ইয়াতিবু বিনাফসিহি।
তোমরা যখন কোনো রোগীর কাছে যাও তো তাকে সান্ত্বনা প্রদান করো। এটা যদিও খোদাই হুকুমকে রদ করতে পারে না, কিন্তু রোগীর দিলকে খুশি করে দেয়। তিরমিজি ইবনে মাজা আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। খোদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো রোগীর পরিচর্যার জন্য যেতেন তখন তার কপালে হাত রেখে সান্ত্বনা প্রদান করতেন এবং বলতেন,
লা বাসা তাহুরুন ইনশা আল্লাহ।
অতঃপর তার মন কোন বিশেষ জিনিসটি চায় তা জিজ্ঞেস করতেন। সাহাবিদেরকেও তিনি বলতেন যে তোমরা যখন কোনো রোগীর পরিচর্যা করতে যাবে তার হাত কিংবা কপালে নিজের হাত রাখবে, তাকে সান্ত্বনা দেবে এবং আরোগ্যের জন্য দোয়া করবে। আবু দাউদ সিরাতুন্নবী। কিন্তু রোগীর কাছে বেশিক্ষণ বসে থাকতে কিংবা শোরগোল করতে তিনি নিষেধ করেছেন। ৬. আবেগের বহিঃপ্রকাশ। মানুষের অন্তরের মাঝে প্রেমের আবেগ থাকলে তা স্বভাবতই আত্মপ্রকাশের পথ খুঁজে বেড়ায়। আবেগের বহিঃপ্রকাশ থেকে সাধারণত দুটি ফায়দা পাওয়া যায়। প্রথমত, যে ব্যক্তি তার আবেগকে আত্মপ্রকাশের সুযোগ দেয় তার আবেগ সর্বদা সতেজ ও উদ্দীপিত থাকে এবং তা ক্রমশ বিকাশ লাভ করতে থাকে। যদি আবেগকে মনের মধ্যে চেপে রাখা হয় তাহলে তিল তিল করে তার ওপর মৃত্যুর ছায়া নেমে আসে, তার বিকাশ বৃদ্ধি বন্ধ হয়ে যায়, সজীবতা ও তেজস্বিতা থেকে সে বঞ্চিত হয় এবং এভাবে সে ধীরে ধীরে অধপাতের দিকে নেমে যেতে থাকে। আবেগের দ্বিতীয় ফায়দা এই যে এটা পারস্পরিক সম্পর্ককে অধিকতর দৃঢ় ও স্থিতিশীল করে তোলে। এক ব্যক্তি যখন তার প্রতি তার ভাইয়ের হৃদয় আবেগ সম্পর্কে অবহিত হবে এবং তার জন্য তার ভাইয়ের মন কত গভীর প্রেম ভালোবাসা ভ্রাতৃত্ব ও বন্ধুত্বের ভাবধারা পোষণ করে তা জানতে পারবে, তখন স্বাভাবিকভাবেই তার হৃদয়ে তা সুদূর প্রসারী প্রভাব বিস্তার করবে। নিজ ভাইয়ের বন্ধুত্ব ও ভালোবাসার মূল্য সম্পর্কে তার মনে শ্রদ্ধাবোধ জাগবে। পৃষ্ঠা ৭৬। বস্তুত হৃদয় আবেগের প্রকাশ না ঘটলে উত্তম ভাবধারা পোষণ করা সত্ত্বেও দু ভাইয়ের মধ্যে কখনো বন্ধুত্ব ও ভালোবাসার দৃঢ় ও স্থিতিশীল সম্পর্ক টিকে থাকতে পারে না। এক মুসলমানের প্রতি অন্য মুসলমান ভাই যদি ভালোবাসা পোষণ করে তবে ভাইয়ের এ মানসিক প্রবণতা সম্পর্কে অবহিত হবার তার পূর্ণ অধিকার রয়েছে, এজন্য যে সে যেন ওই আবেগের জবাবে নিজের মনের ভেতর সমপরিমাণের আবেগ বিকশিত করতে পারে এবং তার জন্য ভাইয়ের মনে যে প্রেমানুভূতি রয়েছে অজ্ঞতাবশত তার পরিপন্থী বা প্রতিকূল কোনো কর্মপন্থা সে গ্রহণ করে না বসে। এ কারণেই দুই মুসলমান ভাইয়ের পারস্পরিক ভালোবাসার বিকাশ বৃদ্ধির জন্য বরং একথা বললে অত্যুক্তি হবে না যে অধিকাংশ ক্ষেত্রে তাকে বিপর্যয় থেকে রক্ষা করার জন্য আবেগকে গোপন না রাখা এবং তাকে খোলাখুলিভাবে আত্মপ্রকাশ করতে দেয়া একান্ত প্রয়োজন। বিপর্যয় সৃষ্টির মূল কারণ হিসেবে দেখা যায় যে এক ব্যক্তি তার ভাইয়ের প্রতি ভালোবাসা পোষণ করে এবং নিজের এ ভালোবাসাকে সে বিভিন্নভাবে প্রকাশ করে, কিন্তু তার ভাই মনের ভেতর ভালোবাসা পোষণ করা সত্ত্বেও যদি নীরব দর্শকের মতো মুখ বন্ধ করে রাখে তবে সে এ প্রেমের আবেগ প্রকাশের দ্বারা তার ভাইয়ের মনে অবশ্যই সন্দেহ অবিশ্বাস ও দূরত্বের সৃষ্টি করবে। অন্তরের গোপন ভালোবাসা বন্ধুত্ব ও সম্প্রীতির প্রবণতা যদি বাইরে প্রকাশ পায় তাহলে তা বহু পন্থা অবলম্বন করে থাকে। এমতাবস্থায় মানুষের প্রতিটি কাজকর্ম ও পদক্ষেপেই তার ভাইয়ের প্রতি তার আবেগের প্রকাশ ঘটে। এ প্রকাশটা কাজের মাধ্যমেও হয়, জবানের দ্বারাও হয়ে থাকে। বস্তুত সদাচরণ, প্রয়োজন পূরণ, আন্তরিক সমালোচনা ও সংশোধনের প্রয়াস, খাবারের দাওয়াত, প্রসন্ন মুখ, মুচকি হাসি, কোলাকুলি, দুঃখ কষ্টে অংশগ্রহণ, পরস্পরের ব্যক্তিগত ব্যাপারে আস্থা স্থাপন ইত্যাদির মাধ্যমে ওই প্রবণতাই আত্মপ্রকাশ করে থাকে। এর ভেতর কতকগুলো বিষয় সম্পর্কে আমরা আলোচনা করেছি, বাকিগুলো সম্পর্কে সামনে আলোচনা করা হবে। এ প্রসঙ্গে দ্বিতীয় বড় কার্যকরী শক্তি হচ্ছে জবান। জবান থেকে নিঃসৃত একটি পীড়াদায়ক কথা যেমন তীরের মতো ক্রিয়াশীল হয় এবং তার ক্ষত মুছে ফেলা কঠিন হয়ে পড়ে, তেমনি একটি মিষ্টি কথা এমনই সুগভীর প্রভাব বিস্তার করে যে অন্য মানুষের পক্ষে তা আন্দাজ করাও মুশকিল। এজন্যই আমরা দেখেছি যে জবান সম্পর্কে আল্লাহ রাসূল সবচেয়ে বেশি সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। পৃষ্ঠা ৭৭। এর অপব্যবহার যেমন পারস্পরিক সম্পর্ককে বিপর্যয় ও বিকৃতির নিম্নতম স্তরে পৌঁছতে পারে, তেমনি এর সৎ ব্যবহার করলে এ সম্পর্ককে প্রেম, ভালোবাসা ও বন্ধুত্বের উচ্চতম পর্যায়েও উন্নীত করতে পারে। এটা খুব কম লোকেই অনুধাবন করে থাকে। সাধারণত জবান থেকে নিঃসৃত কয়েকটি কথার সমষ্টি যা অন্যের কাছে বন্ধুত্ব ও প্রেমাবেগকে তুলে ধরে মানব হৃদয়কে কতখানি তুষ্ট করে দেয়। এমনকি কখনো কখনো বড় রকমের সদাচরণও এর সমকক্ষ হতে পারে না। অথচ এমন অনেক লোক রয়েছে যারা একটি ভালো কথা, একটি উদ্দীপনাময় বাক্য এবং একটি আনন্দদায়ক শব্দ উচ্চারণেও কার্পণ্য করে থাকে। এভাবে সে শুধু আপন ভাইয়ের অন্তর্কে অপরিসীম আনন্দদানের সৌভাগ্য থেকেই বঞ্চিত হয় না, যে সম্পর্কে পূর্বে বিবৃত হয়েছে যে যে ব্যক্তি কোন মুসলমান ভাইয়ের হৃদয়কে খুশি করল সে আল্লাহর রাসূলকে খুশি করল, যে আল্লাহর রাসূলকে খুশি করল সে আল্লাহকেই খুশি করল, আর যে ব্যক্তি আল্লাহকে খুশি করল আল্লাহ তাকে জান্নাতে দাখিল করবেন। বরং কখনো কখনো প্রীতিকর কথা না বলে তার ভাইয়ের অন্তর্কে কষ্ট দিয়ে থাকে। এমনকি কোনো কোনো সময় সে বেফাঁস ও দায়িত্বজ্ঞানহীন উক্তি পর্যন্ত করতে কুণ্ঠিত হয় না। অথচ এ সম্পর্কে বলে দেয়া হয়েছে যে যে ব্যক্তি কোনো মুসলমানের মনে কষ্ট দিল সে আল্লাহকেই কষ্ট দিল। জবান থেকে আবেগের প্রকাশ বলতে সাধারণত ভালোবাসার অভিব্যক্তি, সালাম, দোয়া, নম্র ও প্রীতিপূর্ণ কথা, সহানুভূতি প্রকাশ, কুশল বার্তা জিজ্ঞাসা ইত্যাদি জিনিসকে বোঝায়। জবানের এ গুরুত্বকে সামনে রেখেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কাছে হাশর দিনের নিম্নোক্ত নকশা পেশ করেন যে সেদিন মানুষের চারপাশে শুধুই আগুন দাউদাউ করতে থাকবে অথবা থাকবে তার আমল ও নেক কাজসমূহ, আর সেদিন আল্লাহতালা নিজেই সরাসরি হিসাব নিকাশ গ্রহণ করবেন। অতপর তিনি এ মর্মে নির্দেশ দান করেন যে সে ভয়াবহ আগুন থেকে বেঁচে থাকো, তা খেজুরের একটি টুকরো দিয়েই হোক না কেন, আর এটাও সম্ভব না হলে অন্তত ভালো কথা বলো। বস্তুত সমস্ত দলিল প্রমাণ সামনে রেখে এবং সকল দিক বিচার বিবেচনার পর ওই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়েছেন এবং কেন দিয়েছেন আমরা সহজেই তা বুঝতে পারি। ভালোবাসার প্রকাশ সম্পর্কে তিনি বলেছেন,
ইযা আহাব্বার রাজুলু আখাহু ফালইখবিরহু আন্নাহু ইউহিব্বুহু।
পৃষ্ঠা ৭৮। যখন কোন ব্যক্তি তার ভাইয়ের প্রতি ভালোবাসা পোষণ করবে তখন সে যে তাকে ভালোবাসে এ খবরটি তাকে পৌঁছানো দরকার। তিরমিজি ও আবু দাউদ। এভাবে একদা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়ে একটি লোক যাচ্ছিল। তখন তার কাছে যারা ছিল তাদের ভেতর থেকে একজন বলে উঠল, আমি ওই লোকটিকে আল্লাহর জন্য ভালোবাসি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তুমি কি এ কথা তার গোচরীভূত করেছ? সে বলল, না। তিনি বললেন, যাও, তুমি যে তাকে আল্লাহর জন্য ভালোবাসো এ কথা তার গোচরীভূত করো। অতপর সে উঠে দাঁড়াল এবং তাকে গিয়ে বলল। লোকটি বলল, তুমি যার সন্তুষ্টির খাতিরে আমায় ভালোবাসো তিনি তোমাকে ভালোবাসুন। বাইহাকি, তিরমিজি, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি ঘটনা বর্ণনা করে বললেন যে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চুম্বন করছিলেন। তখন তার কাছে আফরা বিন জালিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বসেছিলেন। তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চুম্বন করতে দেখে বললেন, আমার দশটি পুত্র আছে, তাদের কাউকে কখনো আমি চুম্বন করিনি। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকিয়ে বললেন, যে ব্যক্তি রহমত থেকে শূন্য তার প্রতি রহমত করা হয় না। মাল্লা ইয়ারহাম লা ইউরহাম। অন্য এক হাদিসে কথাটিকে এভাবে বলা হয়েছে, আল্লাহ তোমার দিলকে রহমত থেকে বঞ্চিত করলে আমি কি করব। বুখারী ও মুসলিম। আবেগ প্রকাশের সর্বোত্তম সুযোগ হচ্ছে মুলাকাত। মুলাকাতের গুরুত্ব ও প্রয়োজনীয়তার কথা ইতিপূর্বে বলা হয়েছে। এখন আবেগ প্রকাশের জন্য মুলাকাতটি কি রকম হওয়া উচিত তাও দেখা যাক। পৃষ্ঠা ৭৯। ৭. প্রীতি ও খোশ মেজাজের সাথে মুলাকাত। পারস্পরিক সম্পর্কের উন্নয়নে সৎ ব্যবহারের পর মুলাকাতই হচ্ছে সবচেয়ে কার্যকরী উপায়। কিন্তু এর জন্য শর্ত হচ্ছে এই যে, মুলাকাতের সময় একদিকে যেমন অপ্রিয় ভাষণ, ঠাট্টা বিদ্রুপ, উপহাস ইত্যাদির মাধ্যমে কারো মনোকষ্ট দেয়া যাবে না, অন্যদিকে মুলাকাতের ধরন থেকেই যাতে প্রেমের আবেগটা প্রকাশ পায়, মুলাকাত তেমনইভাবে করতে হবে। এ সম্পর্কে হাদিস শরীফ থেকে আমরা বহু পথ নির্দেশ পাই। এর একটি ধরন হচ্ছে এই যে, মুলাকাতের সময় রূঢ়তা, কঠোরতা, তাচ্ছিল্য ও নির্লিপ্ততা ইত্যাদি পীড়াদায়ক ও হৃদয় বিদারক আচরণের পরিবর্তে নম্রতা, শিষ্টতা, সৌজন্য ও প্রিয় ভাষণের পরিচয় দিতে হবে। নম্র ব্যক্তি সম্পর্কে রাসূলে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
আলা উখবিরুকুম বিমান ইউহরামু আলান নার অবিমান তুহরামুন নারু আলাইহি আলা কুল্লি হাইয়িনিন লাইয়িনিন করিবিন সাহলিন।
আমি তোমাদেরকে এমন এক ব্যক্তির কথা বলে দিচ্ছি যার উপর জাহান্নামের আগুন হারাম এবং সেও জাহান্নামের উপর হারাম। এ লোকটি নম্র মেজাজ, নম্র প্রকৃতির ও নম্রভাষী। আহমদ তিরমিজি ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আর একটি পন্থা হচ্ছে হাস্যোজ্জ্বল মুখে সাক্ষাৎ করা এবং দেখা হওয়া মাত্রই মুচকি হাসি দেয়া। রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উভয় জিনিসেরই নসিহত করেছেন। একবার তিনি বলেন,
লা তুহফিরান্না মিনাল মারুফি শাইয়্যা ওয়ালাউ আন তালকা আখাকা বি ওয়াজহিন তালিক।
নেক কাজের ভেতর কোনোটাকে তুচ্ছ জ্ঞান করো না, যদি তা আপন ভাইয়ের সাথে তোমার হাস্যোজ্জ্বল সাক্ষাৎ করার তুল্য হয়। মুসলিম শরীফ আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। অন্যত্র বলা হয়েছে যে আপন ভাইকে দেখা মাত্র মুচকি হাসি দেওয়াও একটি সদকা। তাচ্ছিল্য ও নির্লিপ্ততার সঙ্গে নয়, বরং আগ্রহ ও মনোযোগ সহকারে সাক্ষাৎ করতে হবে এবং এ সাক্ষাৎকার যে আন্তরিক খুশির তাগিদেই করা হচ্ছে একথা অন্যের কাছে প্রকাশ করতে হবে। পৃষ্ঠা ৮০। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সাহাবীগণ বলেন যে, তিনি কারো প্রতি মনোযোগ প্রদান করলে সমগ্র দেহ মন দিয়েই করতেন। এমনই ধরনের একটি ঘটনা বাইহাকি উদ্ধৃত করেছেন। ঘটনাটি হচ্ছে এই, একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে এক মজলিসের ভেতর বসেছিলেন। এমনই সময়ে সেখানে একটি লোক এলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নড়ে চড়ে উঠলেন। লোকটি বলল, ইয়া রাসূলুল্লাহ, যথেষ্ট জায়গা আছে। তিনি বললেন,
ইন্নালিল মুসলিমি লাহাকান ইযা রাআহু আখুহু আইয়াতাযাহযাহালাহু।
মুসলমানের হক হচ্ছে এই যে, তার ভাই যখন তাকে দেখবে তখন তার জন্য সক্রিয় হয়ে উঠবে। বাইহাকি ওয়াইলাহু বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে, জায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনায় আসেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মোলাকাত করার জন্য বাহির থেকে দরজায় খটখট আওয়াজ দেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর না বেঁধে শুধু টানতে টানতেই বাইরে বেরিয়ে পড়েন। খোদার কসম, আমি না এর আগে আর না এর পরে তাকে এমনই অবস্থায় কখনো দেখেছি। তিনি প্রেমের আবেগে জায়েদের গলা জড়িয়ে ধরেন এবং তাকে চুম্বন করেন। অনুরূপভাবে হযরত জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আবিসিনিয়া থেকে ফিরে আসেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গলা জড়িয়ে ধরে চোখে চুম্বন করেন। হযরত ইকরামা বিন আবু জেহেল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেদমতে গিয়ে হাজির হলে তিনি বললেন, হিজরতকারী আরোহীকে স্বাগতম। ৮ সালাম। সালামের মাধ্যমে আবেগ প্রকাশকে একটি সুনির্দিষ্ট পন্থা বলে অভিহিত করা হয়েছে এবং একেও এক মুসলমানের প্রতি অপর মুসলমানের কর্তব্য ও অধিকারের সামিল করে দেওয়া হয়েছে। এতে করে একদিকে আবেগের প্রকাশ এবং অন্যদিকে আপন ভাইয়ের জন্য দোয়া তথা শুভাকাঙ্ক্ষার অভিব্যক্তি ঘটে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসবার পর প্রথম যে খুতবাটি প্রদান করেন তাতে তিনি চারটি বিষয়ের নির্দেশ দেন। তার একটি ছিল এই, আফশুস সালামা বাইনাকুম, নিজেদের মধ্যে সালামকে প্রসারিত করো। এর চেয়ে অধিকতর গুরুত্ব নিম্নোক্ত হাদিস থেকে প্রকাশ পায়। পৃষ্ঠা ৮১।
লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তু'মিনু ওয়ালা তু'মিনু হাত্তা তাহাব্বু ইলা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম আফশুস সালামা বাইনাকুম।
তোমরা কখনো জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ না মুমিন হবে, আর ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না যতক্ষণ না পরস্পরকে ভালোবাসবে। আমি কি তোমাদেরকে এমন কিছুর সন্ধান দেব না যা গ্রহণ করে তোমরা পরস্পরকে ভালোবাসবে? তা হচ্ছে এই যে, তোমরা নিজেদের মধ্যে সালামকে প্রসারিত করো। মুসলিম শরীফ আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আর একবার মুসলমানের প্রতি মুসলমানের ছয়টি কর্তব্য ও অধিকার নির্দেশিত করে তিনি বলেন,
ইউসাল্লিমু আলাইহি ইযা লাকিয়া,
তার সঙ্গে যখনই মিলিত হবে তাকে সালাম করবে। নাসাই আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এ প্রসঙ্গে বিশেষভাবে সালামের সূত্রপাতকারী ও অগ্রাধিকার লাভকারীকে উৎসাহ প্রদান করা হয়েছে। রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালামের সূচনাকারী অহংকার থেকে বেঁচে থাকে। তিনি আরো বলেন,
ইন্না আউলান নাসি বিল্লাহি মান বাদা বিসসালাম,
সালামের সূত্রপাতকারী হচ্ছে আল্লাহর রহমত থেকে অধিকতর নিকটবর্তী লোকদের অন্যতম। আহমাদ ও আবু দাউদ আবু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। স্পষ্টত প্রেমের দাবি হচ্ছে এই যে, মানুষ সামনে এগিয়ে তার ভাইয়ের জন্য দোয়া করবে এবং এভাবে তার হৃদয় আবেগ প্রকাশ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথ দিয়ে চলবার কালে সর্বদাই নিজে সালামের সূচনা করতেন। পথে যার সঙ্গেই দেখা হোক, নারী পুরুষ শিশু নির্বিশেষে সবাইকে তিনি সালাম করতেন, বরং শিশুকে সালাম করার ব্যাপারে তিনি বিশেষভাবে অগ্রসর থাকতেন। সালামের সম্পর্কে তিনি বলেন, যখন তোমাদের ভেতরকার কেউ তার ভাইয়ের সঙ্গে মিলিত হবে তখন তাকে সালাম করবে, অতঃপর এ দুজনের মধ্যে কোনো গাছ প্রাচীর পাথর বা অন্য কোনো জিনিস যদি আড়াল সৃষ্টি করে এবং তারপর আবার সাক্ষাৎ হয় তখনও সালাম করবে। আবু দাউদ শরীফ আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। বিশেষভাবে তিনি পরিবারের লোকদেরকে সালাম করার জন্য পরামর্শ দিয়েছেন এবং হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন,
ইয়া বুনাইয়া ইযা দাখালতা আলা আহলিকা ফাসাল্লিম ইয়াকুনু বারাকাতান আলাইকা ওয়া আলা আহলি বাইতিক,
হে বৎস, যখন তুমি নিজ ঘরে প্রবেশ করো সবাইকে সালাম করো, এটা তোমার এবং তোমার পরিবারের লোকদের জন্য কল্যাণকর হবে। তিরমিজি শরীফ আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। সালামের আদান প্রদান যখন সঠিক অনুভূতি নিয়ে করা হবে, এক ভাই অপর ভাইকে শান্তির জন্য দোয়া করবে এবং এর মাধ্যমে তার হৃদয়ের ভালোবাসা ও শুভাকাঙ্ক্ষার গভীরতা প্রকাশ পাবে, কেবল তখনই সালামের দ্বারা ভালোবাসা বৃদ্ধি পেতে পারে। নচেত প্রচলিত ইসলামের মতো অভ্যাসবশত মুখ থেকে গোটা দুয়েক শব্দ নিঃসৃত হলেই তা দিয়ে পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি পেতে পারে না, এতে সন্দেহ নেই। ৯. মুসাফাহা, মুলাকাতের সময় আপন ভালোবাসা ও হৃদয় আবেগ প্রকাশের জন্য রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের পর দ্বিতীয় যে জিনিসটি নির্দেশ করেছেন তা হচ্ছে মুসাফাহা বা করমর্দন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয় যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে কি মুসাফাহার প্রচলন ছিল? তিনি বললেন, হ্যাঁ, প্রকৃতপক্ষে মুসাফাহা হচ্ছে সালামের সমাপ্তি বা পূর্ণত্ব, অর্থাৎ সালামের গোটা ভাবধারাই এ দ্বারা পূর্ণতা প্রাপ্ত হয়। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই এ বর্ণনা করেছেন,
তামামু তাহিয়াতিকুম বাইনাকুমুল মুসাফাহা,
মুসাফাহার দ্বারা তোমাদের পারস্পরিক সালামের পূর্ণতা প্রাপ্তি ঘটে। আহমদ ও তিরমিজি আবু উমালাহু রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। পৃষ্ঠা ৮৩। মুসাফাহা সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, তোমরা মুসাফাহা করতে থাকো কারণ এর দ্বারা শত্রুতা দূরীভূত হয়।
তাসাফাহু ইয়াযহাবুল গিল্লা,
এছাড়া মুসাফাহার পুরস্কার সম্পর্কে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিম্নোক্ত সুসংবাদ দিয়েছেন, যখন দুজন মুসলমান মিলিত হয় এবং পরস্পর মুসাফাহা করে তখন তাদের পৃথক হবার পূর্বে তাদের যাবতীয় দোষ ত্রুটি মার্জনা করে দেয়া হয়। অন্য একটি বর্ণনায় আছে যে, যখন দুজন মুসলমান মুসাফাহা করে, আল্লাহর প্রশংসা করে এবং তার কাছে মার্জনা চায় তখন তাদেরকে ক্ষমা করে দেয়া হয়। আহমাদ তিরমিজি ও ইবনে মাজা বায়া বিন গরিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। ১০. উৎকৃষ্ট নামে ডাকা, মানব প্রকৃতি সম্পর্কে ওয়াকিফহাল ব্যক্তি মাত্রই চান যে নিজেকে উৎকৃষ্ট নামে সম্বোধন করুক, এটা মানুষের এক স্বাভাবিক আকাঙ্ক্ষা। আর যত প্রীতিপূর্ণ ভাষা ও আবেগময় ভঙ্গিতে তাকে সম্বোধন করা হবে, সম্বোধনকারীর আন্তরিকতা ও ভালোবাসায় তার দিল ততই প্রভাবিত হবে। কাজেই এ ব্যাপারে কখনো কার্পণ্য করা উচিত নয়, বরং আপন ভাইয়ের প্রতি নিজের প্রেমের আবেগ যাতে পুরোপুরি প্রকাশ পায় এমন ভাষা ও ভঙ্গিতেই তাকে ডাকবার চেষ্টা করা উচিত। সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইয়ের আন্দোলনে প্রত্যেক ব্যক্তি তার সমপর্যায়ের ও বয়োজ্যেষ্ঠ লোকদেরকে তাদের নামের সঙ্গে ভাই শব্দ যোগ করে সম্বোধন করতেন, আর ছোটদের শুধু নাম উচ্চারণ করতেন। মোট কথা, নিজের ভালোবাসা যাতে পূর্ণরূপে প্রকাশ পায় এবং অপরের দিলও খুশি হয়, সম্বোধনটা এমনইতর হতে হবে। এক ব্যক্তি তার ভাইকে তার অপছন্দনীয় ভাষায় সম্বোধন করবে, একটা প্রীতি ও আন্তরিকতাপূর্ণ সম্পর্কের ভেতর এর কোনোই অবকাশ নেই। এ ব্যাপারে প্রিয় ভাষণ সম্পর্কিত সম্পূর্ণ হাদিসই প্রযোজ্য। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্ধুত্ব কিসের দ্বারা দৃঢ়তর হয় এ মর্মে প্রশ্ন করা হলে তিনি তার কত চমৎকার জবাবই না দিয়েছেন। বলেছেন, বন্ধুকে উৎকৃষ্ট নামে সম্বোধন করো। পৃষ্ঠা ৮৪। ১১ ব্যক্তিগত ব্যাপারে উৎসুক্য। আন্তরিক ভালোবাসার একটি অন্যতম তাকিদ হচ্ছে নিজের ব্যক্তিগত ব্যাপারের ন্যায় আপন ভাইয়ের ব্যক্তিগত ব্যাপারেও উৎসুক্য পোষণ করা। ভাইয়ের সঙ্গে যখন মিলিত হবে তার ব্যক্তিগত অবস্থাদি জিজ্ঞেস করবে এবং সে সম্পর্কে পুরোপুরি উৎসুক্য প্রকাশ করবে। এভাবে এক ভাইয়ের মনে অপরের আন্তরিকতা ও শুভাকাঙ্ক্ষা সম্পর্কে প্রত্যয়ের সৃষ্টি হবে। এক ভাইয়ের হৃদয়াবেগ অন্যের কাছে প্রকাশ পাবে, ফলে এ জিনিসগুলো তাদের সম্পর্ককে অধিকতর স্থিতিশীল করে তুলবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গী সাথীদেরকে ব্যক্তিগতভাবে পারস্পরিক পরিচয় লাভের নির্দেশ দান প্রসঙ্গে এ জিনিসটির প্রতিও আলোকপাত করেছেন। তিনি বলেছেন,
ইজা আখর রজুলুর রজুলা ফালিয়াস আলহু আন ইসমিহি ওয়া ইসমি আবিহি অমিম্মান হুয়া ফাইন্নাহু আওসালু লিল মুআদ্দা।
এক ব্যক্তি যখন অন্য ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব করবে তখন তার কাছ থেকে তার নাম, তার পিতার নাম এবং তার গোত্র পরিচয় জিজ্ঞেস করে নেবে, কারণ এর দ্বারা পারস্পরিক ভালোবাসার শিকড় অধিকতর মজবুত হয়। তিরমিজি শরীফ ইয়াজিদ বিন নাআমা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। নিজের নাম ইত্যাদি মানুষের ব্যক্তিগত ব্যাপারেরই একটা অংশ। এভাবে আলোচ্য হাদিস আমার পেশকৃত নীতির দিকেই ইঙ্গিত করছে। তাছাড়া এ দ্বারা প্রেমের শিকড় মজবুত হয় এ কথাটি এর প্রকৃত তাৎপর্যের ওপরও আলোকপাত করছে। ১২ হাদিয়া। আপন ভাইয়ের প্রতি ভালোবাসা ও আন্তরিকতা প্রকাশার্থে হাদিয়া দেয়া সম্পর্কের স্থিতিশীলতার জন্য অতীব ফলপ্রসূ জিনিস। প্রকৃতপক্ষে ভালো কথা বলা, উৎকৃষ্ট নামে ডাকা, ভালোবাসা প্রকাশ করা ইত্যাদি হচ্ছে জবানের হাদিয়া। এগুলোর মাধ্যমে এক ভাই অন্য ভাইয়ের প্রতি নিজের ভালোবাসা ও হৃদয় আবেগ প্রকাশ করে তাকে নিজের দিকে আকৃষ্ট করার প্রয়াস পায়। জবানের এই হাদিয়াগুলো যেমন দিলকে খুশি করে, বিভিন্ন দিলের মধ্যে যোগসূত্র রচনা করে এবং একে অপরকে নিজের দিকে আকৃষ্ট করতে সহায়তা করে, তেমনি বস্তুগত হাদিয়াও একের দিলকে অন্যের দিলের সঙ্গে সম্পৃক্ত করে দেয় এবং এভাবে পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি পায়। পৃষ্ঠা ৮৫। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিয়ার উপদেশ দান প্রসঙ্গে তার এ ফায়দাও বাতলে দিয়েছেন যে এর দ্বারা দিলের মলিনতা ধুয়ে সাফ হয়ে যায়। তিনি বলেছেন,
তাহা দু তাহাব্বু ওয়া তাযহাবু শাহনাউকুম আও কামা কল।
একে অপরকে হাদিয়া পাঠাও, এর দ্বারা পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি পাবে এবং হৃদয়ের দূরত্ব ও শত্রুতা বিলীন হয়ে যাবে। মুআত্তা মালিক আত্তা। খোদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গী সাথীদেরকে পুনঃ পুনঃ হাদিয়া দিতেন এবং তার সাহাবিগণ তার খেদমতে ও পরস্পর পরস্পরের কাছে হাদিয়া পাঠাতেন। এ ব্যাপারে আমাদের যে কথাগুলো মনে রাখা দরকার এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে যে পথ নির্দেশ পাই তা হচ্ছে এই: ১. হাদিয়া সর্বদা আপন সামর্থ্য অনুযায়ী দেয়া উচিত এবং কোনো মূল্যবান বা বিশিষ্ট জিনিস দিতে পারি না বলে এ থেকে বিরত থাকা উচিত নয়। আসলে যে জিনিসটি হৃদয়ে যোগসূত্র রচনা করে তা হাদিয়ার মূল্য বা মর্যাদা নয়, তা হচ্ছে দাতার আন্তরিকতা ও ভালোবাসা। ২. হাদিয়া যা কিছুই হোক না কেন তা সর্বদা কৃতজ্ঞতার সাথে গ্রহণ করা উচিত। ৩. হাদিয়ার বিনিময়ে সর্বদা হাদিয়া দেওয়ার চেষ্টা করা উচিত। এজন্যে সমপরিমাণের হাদিয়া হতে হবে এমন কোনো কথা নেই, বরং প্রত্যেকেই নিজ নিজ সঙ্গতি অনুযায়ী দেবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি ছিল যে তিনি সর্বদা হাদিয়ার বিনিময় দেবার চেষ্টা করতেন। একবার এক ব্যক্তি বিনিময় নিতে অস্বীকৃতি জানালে তিনি অত্যন্ত অসন্তোষ প্রকাশ করেন। ৪. হাদিয়ার মধ্যে রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবচেয়ে পছন্দনীয় জিনিস ছিল খুশবু। আজকের দিনে এ পর্যায়ে বইপত্রকেও রাখা যেতে পারে। ১৩. শুকরগুজারি, নিজের প্রেমের আবেগের অভিব্যক্তি এবং অপরের ভালোবাসা উপলব্ধিকে প্রকাশ করার জন্য শুকরগুজারি হচ্ছে একটি উত্তম পন্থা। এক ব্যক্তি যখন উপলব্ধি করেন যে তার ভাই তার প্রেমের আবেগ ও প্রেমের তাগিদে কৃত কার্যাবলীর গুরুত্ব ও তার মূল্য যথাযথ উপলব্ধি করছে, তখন ভাইয়ের প্রতি তার আন্তরিক ভালোবাসা বেড়ে যাবে। পক্ষান্তরে ভালোবাসা পোষণকারী ব্যক্তি যদি উপলব্ধি করে যে তার আন্তরিকতা ও ভালোবাসার কোনো মূল্য নেই, তবে তার হৃদয় আবেগ স্বভাবতই নিষ্প্রভ হতে থাকবে। ৮৬. এজন্যই এক মুসলমান যখন অন্য মুসলমান ভাইয়ের সাহায্য করতে তার সঙ্গে সদাচরণ করবে, তাকে কোনো ভালো কথা বলবে অথবা তাকে কোনো হাদিয়া দান করবে, তখন তার প্রতি সানন্দ চিত্তে কৃতজ্ঞতা প্রকাশ করা সে মুসলমান ভাইয়ের অবশ্য কর্তব্য। এভাবে সে যে তার আন্তরিকতা ও ভালোবাসার মূল্য পুরোপুরি উপলব্ধি করছে এ কথা তাকে জানিয়ে দেবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সাহাবাগণ বলেন যে কেউ যখন তার খেদমতে কিছু পেশ করত, তিনি শুক্রিয়ার সাথে তা গ্রহণ করতেন এবং কেউ তার কোনো কাজ করে দিলে সেজন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করতেন। ১৪. একত্রে বসে আহার, আহারাদিতে একে অপরের সঙ্গে অংশগ্রহণ এবং অপরকে নিজ গৃহে খাবারের দাওয়াত দেওয়াও আন্তরিকতা ও ভালোবাসা প্রকাশের একটি চমৎকার পন্থা। এর মাধ্যমে শুধু নিঃসংকোচে আলাপ আলোচনার সুযোগ পাওয়া যায় তাই নয়, বরং এক মুসলমান তার ভাইকে নিজ গৃহে খাওয়ার নিমন্ত্রণ জানালে নিমন্ত্রিত ব্যক্তির মনে এই অনুভূতির সৃষ্টি হয় যে তার ভাই তার প্রতি গভীর ভালোবাসা পোষণ করে, আর এমনই অনুভূতির সৃষ্টি হলে পারস্পরিক সম্পর্ক নিশ্চিতরূপে দৃঢ়তর হবে। সাহাবগণ পরস্পর পরস্পরকে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রায়ই দাওয়াত করতেন। খোদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো খাবার জিনিস থাকলে অথবা কোথাও থেকে কিছু আসলে তিনি গোটা মজলিসকে তাতে শরিক করাতেন। ইতিপূর্বে হাদিয়া প্রসঙ্গে যে জিনিসগুলো বর্ণিত হয়েছে, দাওয়াত ও একত্রে বসে আহার করার ব্যাপারে সেগুলোর প্রতি লক্ষ্য রাখা দরকার। বিশেষ করে দাওয়াতের ব্যাপারে কোনরূপ সংকোচের প্রশ্রয় দেয়া উচিত নয়, বরং প্রত্যেকেই আপন সামর্থ্য অনুযায়ী খাওয়াবেন, তা প্রাত্যহিক খাবারই হোক না কেন। তবে এ ব্যাপারে কিছু ব্যবস্থা করা সম্ভব হলে নিমন্ত্রিতের মনে তা শুভ প্রভাব বিস্তার করে বই কি। তবে সামনে যাই পেশ করা হোক না কেন, নিমন্ত্রিতের কর্তব্য হচ্ছে তাকে সন্তুষ্টি ও কৃতজ্ঞতার সাথে কবুল করা। এ ব্যাপারে শেষ কথা হচ্ছে এই যে, হাদিয়ার ন্যায় দাওয়াতেরও বিনিময় করার চেষ্টা করা উচিত। এ প্রসঙ্গে এ কথাও জেনে রাখা দরকার যে শুরুর দিকে আপন প্রিয়জন ও আত্মীয় স্বজনের গৃহে আহার করার ব্যাপারে মুসলমানদের মধ্যে দ্বিধা সংকোচ দেখা যেত। এ ব্যাপারে খোদ কোরআনের সুরা আন-নূরে আয়াত নাজিল করে আল্লাহ তাআলা এই দ্বিধা সংকোচের নিরসন করে দিয়েছেন। ৮৭. ১৫. দোয়া, দোয়া এমন একটা জিনিস যা এক বিশেষ দিক থেকে আমাদের আলোচিত বহুতর কর্তব্য ও অধিকারকে নিজের ভেতরে আত্মস্থ করে নেয় এবং অন্য দিক দিয়ে পারস্পরিক বন্ধুত্ব ও ভালোবাসা বৃদ্ধি করে। দোয়ার মাধ্যমে এক মুসলমান তার ভাইয়ের জন্য আপন প্রভুর কাছে রহমত ও মাগফিরাত কামনা করে, তার ভালাই ও কল্যাণের জন্য প্রার্থনা করে এবং তার অবস্থার উন্নতির জন্য আবেদন জানায়। স্পষ্টত মুসলমানই এ প্রত্যয় পোষণ করে যে কার্যকারণের আসল চাবিকাঠি আল্লাহর হাতে নিবদ্ধ। এমতাবস্থায় যখন সে দেখে যে তার ভাই তার জন্য আপন প্রভুর সামনে প্রার্থনার হাত তুলে ধরেছে, তখন সে যার পর্নায় মুগ্ধ ও প্রভাবিত হয়। দোয়া আড়ালে বসে বা সামনাসামনি উভয় প্রকারই হতে পারে। এর একটি পন্থা হচ্ছে সালাম, যার পূর্ণাঙ্গ রূপের মাধ্যমে মুসলমান তার ভাইয়ের জন্য শান্তি, রহমত ও বরকত কামনা করে। এক মুসলমানের প্রতি অন্য মুসলমানের আরেকটি কর্তব্য হচ্ছে এই যে, সে যখন হাঁচি দেবে আলহামদুলিল্লাহ বলবে, তার জন্য রহমতের দোয়া করবে। আপন মুসলমান ভাইয়ের জানাজার নামাজ পড়াও একটা বিশেষ কর্তব্য এবং এও দোয়ার একটি পন্থা। রুগ্ন ভাইয়ের পরিচর্যার মধ্যেও দোয়া রয়েছে। দোয়া সামনাসামনি হলে কিংবা সংশ্লিষ্ট ব্যক্তির জ্ঞাতসারে হলে তার প্রথম সুফল এই হয় যে সে তার ভাইয়ের আন্তরিক শুভাকাঙ্ক্ষা ও ভালোবাসার প্রতি মনে প্রাণে বিশ্বাসী হয়। যেহেতু উভয়েরই অভীষ্ট লক্ষ্য হচ্ছে আল্লাহর রহমত, তাই সে দেখতে পায় যে তার ভাই তার মঙ্গলের জন্য শুধু বাস্তব প্রচেষ্টাই চালায় না, বরং নিজের আশা আকাঙ্ক্ষার মতো তার আশা আকাঙ্ক্ষাকেও আল্লাহর দরবারে পেশ করে। নিজের দুঃখ ক্লেশে অস্থির হয়েও আপন মালিকের সামনে হাত বাড়িয়ে দেয়। নিজের দোষ ত্রুটির মতো তার দোষ ত্রুটি ও গুনাহখাতার জন্যও মাগফিরাত কামনা করে এবং নিজের ন্যায় তার জন্যও খোদার সন্তুষ্টি ও রহমতের প্রত্যাশা করে। সে আরও দেখতে পায় যে তার ভাই তার প্রতি এতটা লক্ষ্য রাখে যে যখন নির্জনে শুধু ভাই এবং তার আল্লাহই বর্তমান থাকে, তখনও ভাই তার কথা স্মরণ রাখেন। এমতাবস্থায় তার অন্তরে তার জন্য দোয়া প্রার্থনাকারী ভাইয়ের প্রতি স্বাভাবিকভাবেই ভালোবাসার সৃষ্টি হয়। এভাবে হৃদয় আবেগ প্রকাশের সমস্ত ফায়দাই দোয়ার মাধ্যমে লাভ করা যায়। পৃষ্ঠা ৮৮। দ্বিতীয়ত, দোয়া প্রার্থনাকারী যখন চেষ্টা করে অন্যকে নিজের দোয়ার মধ্যে সামিল রাখে, তখন উভয়ের আন্তরিক সম্পর্ক অধিকতর বৃদ্ধি পায় এবং সে সঙ্গে সম্পর্কের ভেতর পবিত্রতারও সঞ্চার হয়। উপরন্তু রহমত মাগফিরাত প্রয়োজন পূরণ ও অসুবিধা দূরীকরণের দোয়ার সঙ্গে সঙ্গে আপন ভাইয়ের জন্য সত্যপথে অবিচল থাকা এবং পারস্পরিক বন্ধুত্বের জন্যও দোয়া করতে উপদেশ দেওয়া হয়েছে।
আল্লাহুম্মা আল্লিফ বাইনা কুলুবিনা ওয়া আসলিহ যাতি বাইনিনা।
হে আল্লাহ, আমাদের অন্তরসমূহকে সংযুক্ত করে দাও, আমাদের পারস্পরিক মনোমালিন্য দূর করো। এভাবে অন্তর থেকে মলিনতা, বিদ্বেষ ইত্যাদি দূরীভূত হবার জন্যও দোয়া করার উপদেশ দেওয়া হয়েছে। কারণ হৃদয়ে পরস্পরের প্রতি তিক্ততা, মনোমালিন্য বা অভিযোগ লালন করা এক মারাত্মক রকমের ব্যাধি। এ নিরাময়ের জন্য তাই বিনীতভাবে দোয়া করা উচিত।
يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم.
هي আমাদের প্রভু, আমাদেরকে এবং আমাদের সেই সব ভাইকে ক্ষমা দান করো যারা আমাদের পূর্বে ইমান এনেছে এবং আমাদের দিলে ইমানদার লোকদের জন্য কোনো হিংসা ও শত্রুতা ভাব রেখো না। হে আমাদের প্রভু, তুমি বড়ই অনুগ্রহ সম্পন্ন এবং করুণাময়। সূরা হাশর আয়াত ১০। দোয়ার ভেতরে আপন ভাইয়ের নামোচ্চারণ বা তার স্মরণ করলে তা দ্বারা অধিকতর সম্পর্ক বৃদ্ধি পায়। নিজে শতপ্রবৃত্ত হয়ে আপন ভাইয়ের জন্য রহমতের দোয়া করা, আল্লাহর কাছে তার বন্ধুত্ব ও ভালোবাসা কামনা করা এবং সম্পর্ককে বিকৃতি ও অনিষ্টকারিতা থেকে রক্ষা করার জন্য আবেদন জানানো তো এক মুসলমানের প্রতি অন্য মুসলমানের কর্তব্যই। কিন্তু পরস্পর পরস্পরকে নিজের জন্য দোয়ার অনুরোধ করা এবং দোয়ার ভেতর শরিক থাকার আকাঙ্ক্ষা প্রকাশ করাও পারস্পরিক সম্পর্ক উন্নয়নে সহায়ক হতে পারে। দৃষ্টান্তস্বরূপ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আপন রুগ্ন ভাইয়ের পরিচর্যার জন্য যাও, তখন তার দ্বারাও নিজের জন্য দোয়া করিয়ে নাও, কারণ তার দোয়া বেশি কবুল হয়ে থাকে। পৃষ্ঠা ৮৯। একবার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হজে রওনা করলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কয়েকটি কথা বলেন। কথা কয়েকটি সম্পর্কে খোদ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বক্তব্য হচ্ছে এই যে, এটা আমার গোটা জীবনের মধ্যে সবচেয়ে প্রিয় জিনিস। সে কথা কয়েকটি হচ্ছে এই, হে আমাদের ভাই, নিজের দোয়ার মধ্যে আমাদেরকে স্মরণ করো। ১৬, সুন্দরভাবে জবাব দেয়া। আপন মুসলমান ভাইয়ের আন্তরিকতা ও ভালোবাসার জবাব তার চেয়েও অধিকতর আন্তরিকতা ও ভালোবাসার সঙ্গে দেওয়ার জন্য প্রত্যেক মুসলমানেরই চেষ্টা করা উচিত। এজন্য যে কোন সম্পর্কই একতরফা ভালোবাসার দ্বারা বিকাশ লাভ করতে পারে না, পরন্তু এর দ্বারা অন্য ভাইয়ের মনও এই ভেবে নিশ্চিত থাকে যে তার ভালোবাসার না অপচয় হচ্ছে আর না তাকে অসমাদর করা হচ্ছে। সালামের জবাবে সালাম দেয়া, হাদিয়ার বিনিময়ে হাদিয়া দেয়া, ভালো কথার জবাবে ভালো কথা বলা এবং এসব কিছুই সুন্দরভাবে সম্পন্ন করার নির্দেশ উল্লেখিত নীতির ওপরই আলোকপাত করে। এ প্রসঙ্গে রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিম্নোক্ত বাণীও স্মরণ রাখা উচিত। দুইজন প্রেমিকের মধ্যে সেই হচ্ছে শ্রেষ্ঠ যে তার ভাইয়ের প্রতি অধিক ভালোবাসা পোষণ করে। যদি আপন ভাইয়ের ভালোবাসার জবাবে অধিকতর উত্তম জবাব দেয়া সম্ভবপর না হয়, তাহলে অন্তত সমপর্যায়ের জবাব দেওয়া উচিত এবং সেই সঙ্গে নিজের অক্ষমতা জ্ঞাপন করলে তা অন্যের হৃদয়কে প্রভাবিত করবেই। ১৭. আপোষ রফা এবং অভিযোগ খণ্ডন। সম্পর্কের ভিত্তিকে মনে রাখার পর তাতে বন্ধুত্ব ভালোবাসার আবেগ সৃষ্টি এবং বিকৃতি ও অনিষ্টের হাত থেকে রক্ষা করার উপযোগী উপায় অবলম্বনের ব্যাপারে স্বভাবতই নানারূপ দোষ ত্রুটি ও অক্ষমতা প্রকাশ পেয়ে থাকে। কখনো কোনো কাজে ভুল ত্রুটি হবে না, এটা কোনো মানুষের পক্ষে বলা সম্ভবপর নয়। বিশেষত এ সম্পর্ক যেহেতু ইসলামী বিপ্লবের জন্য গড়ে ওঠে, তাই শয়তানও এ ব্যাপারে অত্যন্ত তৎপর থাকে এবং পারস্পরিক সম্পর্ককে বিকৃত করা ও তাতে ফাটল সৃষ্টির জন্য সর্বদা ছিদ্র পথ খুঁজতে থাকে। পৃষ্ঠা ৯০। পারস্পরিক সম্পর্ক সম্বন্ধে ইতিপূর্বে যা কিছু আলোচিত হয়েছে তা সঠিকভাবে সামনে রাখা হলে এবং নিজের জবান ও আমল দ্বারা আপন ভাইকে কোনরূপ দৈহিক বা মানসিক কষ্ট না দেয়া, ভাইয়ের দিনী ও দুনিয়াবী সাহায্যের জন্য সম্ভাব্য সর্বতোভাবে চেষ্টা করা, নিজের আন্তরিকতা ও ভালোবাসাকে পুরোপুরি প্রকাশ করা, অন্যের আন্তরিকতা ও ভালোবাসার মূল্য উপলব্ধি স্বরূপ অধিকতর আন্তরিকতা ও ভালোবাসা কিংবা অন্তত সমপর্যায়ের আন্তরিকতা ও ভালোবাসা প্রকাশ করা ইত্যাকার নীতি অনুসরণ করলে এবং এরই মানদণ্ডে নিজের আচরণকে যাচাই করতে থাকলে এর ভেতর শয়তানের অনুপ্রবেশ খুবই কঠিন হয়ে পড়বে। তারপরেও যদি সম্পর্কের ভেতর বিকৃতি ও খারাপই পরিলক্ষিত হয়, তবে প্রত্যেক মুসলমান ভাইয়ের সামনে কয়েকটি জিনিস অবশ্যই রাখতে হবে। এ জিনিসগুলো সামনে রাখা হলে বিকৃতি দেখা দিলেও তা সহজেই দূর করা যাবে। সম্পর্কের বিকৃতির সাধারণ ভিত্তি হচ্ছে এক মুসলমান ভাইয়ের প্রতি অপর ভাইয়ের মনে অভিযোগ সৃষ্টি। অভিযোগ সৃষ্টির বহু কারণ থাকতে পারে, তবে এ অধ্যায়ে যে জিনিসগুলো আলোচিত হচ্ছে তা সবগুলো কারণকেই দূরীভূত করে দেয়। প্রতিটি অভিযোগের ভেতরেই একটি সাদৃশ্য লক্ষ্য করা যায় যে কোন মুসলমান তার ভাইয়ের কোন কথা বা কাজের দ্বারা মনোকষ্ট পেলে তা থেকেই অভিযোগের সৃষ্টি হয়। বিষয়টি যদি গুরুতর হয় তাহলে এ অভিযোগই সম্পর্কের বিকৃতির জন্য যথেষ্ট, আর যদি ছোটখাটো ব্যাপার হয় তবে অনুরূপ আরও কয়েকটি বিষয় মিলে এক প্রচণ্ড অনুভূতির সৃষ্টি করে। এ প্রসঙ্গে আলোচিত বিষয়গুলো সবার সামনে রাখা জরুরি। প্রথমত, এক মুসলমান অন্য মুসলমানকে কোনো অভিযোগের সুযোগই দেবেন না। তার দ্বারা অন্য ভাইয়ের মনে যাতে কোনো কষ্ট না লাগে এজন্য তার সর্বদা চেষ্টা করা উচিত। দ্বিতীয়ত, আপন ভাইয়ের ব্যাপারে প্রত্যেক মুসলমানেরই দরাজ দিল হওয়া উচিত। রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উন্নত নৈতিক শিক্ষার প্রতি তার লক্ষ্য রাখা উচিত এবং কারো বিরুদ্ধে যাতে অভিযোগ সৃষ্টি না হয় আর হলেও তা অবিলম্বে অন্তর থেকে দূর করার জন্য তার যথাসাধ্য চেষ্টা করা উচিত। তৃতীয়ত, উক্ত প্রচেষ্টার পরও যদি অভিযোগ সৃষ্টি হয় এবং তাকে বিস্মৃত হওয়া সম্ভবপর না হয়, তবে তাকে মনের ভেতর লালন করা উচিত নয়। বিষয়টি ছোট হোক বা বড়, অবিলম্বে তা আপন ভাইয়ের কাছে প্রকাশ করা উচিত। আপন ভাই সম্পর্কে মনের ভেতর অনুমান ও মালিন্য রাখা এবং সে মালিন্যের সাথে তার সঙ্গে মিলিত হওয়া নিকৃষ্টতম চরিত্রের পরিচায়ক। কাজেই এ ব্যাপারে কোনরূপ বিলম্ব না করে অন্তরের এ মলিনতা দূর করার জন্য অনতিবিলম্বে চেষ্টা করা উচিত। পৃষ্ঠা ৯১। চতুর্থত, যার বিরুদ্ধে অভিযোগ করা হবে তিনি অসন্তুষ্ট হবেন না এবং এজন্য নাসিকাও কুঞ্চিত করবেন না, বরং যে দরদি ভাই পেছনে বলাবলি করে খেয়ানত করার পরিবর্তে সামনে এসে অভিযোগ পেশ করল এবং সম্পর্ককে অতীব মূল্যবান জিনিস মনে করে সামান্য অভিযোগেরও নিরসন করতে এগিয়ে এল এবং সংশোধনের সুযোগ দান করল তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। পঞ্চমত, আপন ভাইয়ের মনে কোনো অভিযোগ রয়েছে এ কথা জানবার সঙ্গে সঙ্গেই আত্মসংশোধনের চেষ্টা করবে, কারণ সময় যত অতিক্রান্ত হয় বিকৃতিও ততই দৃঢ়মূল হয়। তাছাড়া যত তাড়াতাড়ি ফেতনার মূলোৎপাটন করা যায় ততই মঙ্গল। যদি সত্যি সত্যি তার দ্বারা ত্রুটি হয়ে থাকে তাহলে খোলা মনে তার স্বীকৃতি জানাবে এবং সেজন্য অনুশোচনা প্রকাশ করবে। সে ত্রুটির জন্য কোনো ওজর থাকলে তাও পেশ করবে, আর কোন ত্রুটি না হলে বরং কোন ভুল বুঝাবুঝির সৃষ্টি হলে অথবা কোনো যুক্তিসঙ্গত ওজোর থাকলে সে ভুল বুঝাবুঝি দূর করবার প্রয়াস পাবে। এ ব্যাপারে ইঞ্জিলে হজরত ঈসা আলাইহিসসালামের নিম্নোক্ত উক্তি একজন মুসলমানের এ কর্তব্য পালনের প্রতি সুন্দরভাবে আলোকপাত করে। তুমি যদি কুরবান গাহে আপন নজর পেশ করতে যাও এবং সেখানে গিয়ে তোমার মনে আসে যে আমার বিরুদ্ধে আমার ভাইয়ের অভিযোগ রয়েছে, তাহলে কুরবান গাহের সামনে তোমার নজর রেখে দাও এবং ফিরে গিয়ে ভাইয়ের সঙ্গে আপোষ রফা করো, কেবল এরপরই আপন নজর পেশ করতে পারো। এখানে অত্যন্ত চমৎকার কথা বলা হয়েছে। তোমার ভাই যদি তোমার প্রতি বিরূপ হয় তাহলে তোমার পক্ষে একজন ভালো লোক হওয়া এবং ভাইয়ের সঙ্গে তোমার সম্পর্ককে সম্প্রীতির উপর প্রতিষ্ঠিত করা কঠিন ব্যাপার। বস্তুত ইবাদতের আসল উদ্দেশ্য কেবল তখনই পূর্ণ হবে যখন আমরা আল্লাহকে খুশি করতে পারব। তাই নজর পেশ করার আগে ভাইয়ের অভিযোগ দূর করে আত্মশুদ্ধির চেষ্টা করা এবং এ ব্যাপারে আদৌ বিলম্ব না করার উপদেশ দেওয়া হয়েছে। ষষ্ঠত, এক মুসলমান ভাই ত্রুটি স্বীকার করলে তাকে ক্ষমা করে দেয়াই কর্তব্য। এ ব্যাপারে কোনরূপ কার্পণ্য করা উচিত নয়। সে কোনো অক্ষমতা পেশ করলে তাকে অক্ষম বলে বিবেচনা করা এবং তার অক্ষমতাটি কবুল করাও কর্তব্য। পৃষ্ঠা ৯২। পরন্তু সে যদি ভুল বুঝাবুঝি দূরীকরণের উদ্দেশ্যে কোনো বক্তব্য পেশ করে তাহলে তার কথা সত্য বলে বিশ্বাস করাও কর্তব্য। এ প্রসঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিম্নোক্ত বাণীটি স্মরণ রাখা উচিত। যে ব্যক্তি তার কোনো মুসলমান ভাইয়ের কাছে নিজের ত্রুটির জন্য অক্ষমতা তথা ওজর পেশ করল অথচ সে তাকে অক্ষম মনে করল না এবং তার অক্ষমতাও কবুল করল না, তার এতটা গুনাহ হল যতটা অবৈধ শুল্ক গ্রহণজনিত জুলুমের ফলে একজন শুল্ক গ্রহণকারীর হয়ে থাকে। এ নির্দেশগুলো যথাযথ অনুসরণ করতে হলে লোকদের পারস্পরিক সম্পর্কের মূল্যটা খুব ভালোমতো উপলব্ধি করতে হবে। নিজের অন্তরে ভাই এবং ভাইয়ের প্রেমের আবেগের প্রতি পূর্ণ শ্রদ্ধা থাকতে হবে এবং সেই সঙ্গে সম্পর্কের বিকৃতি কত বড় গুনাহের ব্যাপার সে সম্পর্কেও পুরোপুরি উপলব্ধি থাকতে হবে। এর প্রথম জিনিসটি প্রথম অধ্যায়ের আলোচনা এবং বর্তমান অধ্যায়ের দ্বিতীয় অংশের আলোচনা থেকে খুব ভালোভাবে অনুধাবন করা যায়। দ্বিতীয় জিনিসটি সম্পর্কে বলা হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সম্পর্কের বিকৃতির ব্যাখ্যা দান করতে গিয়ে বলেছেন, এ হচ্ছে একটা মুন্ডনকারী খুর যা গোটা দিন ইসলামকেই পরিষ্কার করে দেয়। কাজেই যে ব্যক্তি আখিরাতের কামিয়াবিকেই আসল কামিয়াবি বলে বিশ্বাস করে সে অবশ্যই নিজের দিনকে যে কোনো মূল্যে সংরক্ষিত রাখবে, আর যে নিজের দিনকে সুরক্ষিত রাখতে ইচ্ছুক হবে সে আপন সাধ্যানুযায়ী ওই সম্পর্ককে কখনোই বিকৃত হতে দেবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারস্পরিক অসন্তুষ্টি ও সম্পর্কচ্ছেদ সম্পর্কে যে সতর্কবাণী উচ্চারণ করেছেন তা যেমন মনোরম তেমনি কঠোর। তিনি বলেছেন, লা ইয়াহিল্লু লিরজুলি আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাসা লায়ালিন يلتقياني فيعرض هذا ويعرض هذا وخيرهما الذي يبدأ بالسلام।
আপন ভাইকে অসন্তুষ্টি বশত তিন দিনের বেশি ত্যাগ করা এবং উভয়ের সাক্ষাৎ হলে পরস্পর বিপরীত দিকে মুখ ফিরিয়ে নেওয়া কোন মুসলমানের পক্ষে জায়েজ নয়। এই দুজনের মধ্যে যে ব্যক্তি সালামের সূচনা করবে অর্থাৎ অসন্তোষ বর্জন করে আপোষের সূত্রপাত করবে সেই হচ্ছে শ্রেষ্ঠ। বুখারি ও মুসলিম আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। পৃষ্ঠা ৯৩। এ থেকে আপোষ রফার সূত্রপাতকারীর শ্রেষ্ঠত্ব প্রতিপন্ন হয়। এ ধরনের দুজন মুসলমানের সাথে আল্লাহর দরবারে কিরূপ আচরণ করা হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাও বলেছেন,
তুরদু আমালুন নাস ফি কুল্লি জুমআ মাররাতাইনি ইয়াউমুল ইসনাইনি ওয়া ইয়াউমুল খামীস ফায়ুগফারু লিকুল্লি আবদিন মুমিনিন ইল্লা আবদান বাইনাহু ওয়া বাইনা আখীহি শাহনা ফায়ুকালু উতরুকু আও উরকু হাযাইনি হাত্তা ইয়াফিআ।
সপ্তাহের দুদিন সোম ও বৃহস্পতিবার লোকদের কীর্তিকলাপ আল্লাহর দরবারে পেশ হয়ে থাকে এবং প্রত্যেক মুমিন বান্দাকে ক্ষমা করে দেয়া হয় কেবল আপন মুসলমান ভাইয়ের প্রতি বিদ্বেষ পোষণকারী ছাড়া। বলা হয় তাকে কিছু দিনের জন্য ছেড়ে দাও যেন পরস্পর আপোষ করে নিতে পারে। মুসলিম শরীফ আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। যে ব্যক্তি তিন দিন পর্যন্ত আপন ভাইকে পরিত্যাগ করে তার সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন,
লা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাসিন ফামান হাজারা ফাওকা সালাসিন ফামাতা দাখালান নার।
আপন ভাইকে তিন দিনের বেশি পরিত্যাগ করা কোন মুসলমানের জন্য জায়েজ নয়। যে ব্যক্তি তিন দিনের বেশি বিচ্ছিন্ন থাকল এবং এই সময়ের মধ্যে মারা গেল সে জাহান্নামী হবে। আহমাদ ও আবু দাউদ আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি আরো বলেছেন,
মান হাজারা আখাহু সানাতান ফাহুয়া কা সাফাকি দামি।
যে ব্যক্তি তার মুসলমান ভাইকে এক বছরের জন্য ত্যাগ করল সে যেন তার রক্তপাত করল, অর্থাৎ সে এতটা গুনাহ করল। আবু দাউদ আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। পৃষ্ঠা ৯৪। অবশ্য এ ব্যাপারে এমনই অবস্থান দাঁড়াতে পারে যে এক পক্ষ আপোষ মীমাংসার চেষ্টা করার পর সম্পর্ক ছেদ করছে কিংবা বিরোধের ক্ষেত্রে সে সত্যের উপর দাঁড়িয়ে রয়েছে। এমত অবস্থায় বিচার বুদ্ধি ও শরিয়াতের দৃষ্টিতে তার কোনই গুনাহ হবে না। তবে এমনই পরিস্থিতিতেও দারাজ দিল হয়ে কাজ করা, নিজের ভাইকে ক্ষমা করে দেয়া এবং সত্যের উপর থেকেও বিরোধ মিটিয়ে ফেলার সদ উপদেশিতাকে দেয়া হয়েছে। একটি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিরোধ প্রত্যাহারের উপদেশ দান প্রসঙ্গে বলেছেন,
মান তারাকাল মুরাআ ওয়া হুয়া আলা হাক্কিন বুনিয়া লাহু বাইতুন ফি ওয়াসাতিল জান্নাহ ওয়া মান হাসুনা খুলুকুহু বুনিয়া লাহু ফি আলাহা।
যে ব্যক্তি বিরোধ প্রত্যাহার করল তার জন্য জান্নাতের মাঝখানে একটি ভবন নির্মাণ করা হয়, আর যে ব্যক্তি তার চরিত্রকে উন্নত করে নিল তার জন্য জান্নাতের উচ্চতর স্থানে প্রাসাদ নির্মাণ করা হয়। তিরমিজি শরীফ হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। স্পষ্টত সুন্দরতম চরিত্রের উচ্চতম স্তরই হচ্ছে ক্ষমা বা মার্জনা। এর বিনিময়ে মানুষ জান্নাতের উচ্চতম স্তরে স্থান পাবার যোগ্য হয়। আপোষ রফার সঙ্গে সঙ্গে দু ভাইয়ের মধ্যকার সম্পর্কের প্রতি দৃষ্টি রাখা এবং কোথাও বিকৃতির চিহ্ন দেখলে তাকে সংশোধন করা অন্যান্য মুসলিম ভাই ও সাধারণভাবে মুসলিম সমাজের কর্তব্য, কারণ এ সংশোধনের উপরই পারস্পরিক সম্পর্কের স্থিতিশীলতা নির্ভর করে, আর এ সম্পর্কই হচ্ছে সমাজের প্রাণ ও আত্মা।
إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون।
মুমিনরা তো পরস্পর ভাই ভাই, অতএব তোমরা তোমাদের দু ভাইয়ের মধ্যে ঝগড়া বিবাদ মীমাংসা করে ফেলো। সূরা হুজরাত আয়াত ১০। এমনকি এ ব্যাপারে সীমাতিক্রমকারীর বিরুদ্ধে লড়াই করারও নির্দেশ দেওয়া হয়েছে। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবীদের কাছে জিজ্ঞেস করলেন, আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো মাহাত্ম্যের দিক দিয়ে যার সওয়াব নামাজ রোজা সাদগার সওয়াবের চাইতেও বেশি? সাহাবীগণ বললেন, হ্যাঁ ইয়া রাসূলাল্লাহ, অবশ্যই বলুন। তিনি বললেন,
ইসলাহু যাতিল বাইনি ওয়া ফাসাদু যাতিল বাইনিল হালিক।
লোকদের মধ্যকার সম্পর্কের সংশোধন করা আর লোকদের মধ্যকার সম্পর্কের বিপর্যয় সৃষ্টি করা হচ্ছে দিনকেই মুন্ডিয়ে ফেলা। আবু দাউদ ও তিরমিজি পৃষ্ঠা ৯৫। এ সম্পর্কে তিনি আরো বলেছেন, যদিও মিথ্যার ব্যাপারে ইসলামের ভূমিকা অত্যন্ত কঠোর।
ليس الكذاب الذي يصلح بين الناس فيقول خيرا فيمني خيرا أو يقول خيرا
যে ব্যক্তি লোকদের মধ্যে আপোষ মীমাংসা করায়, ভালো কথা বলে এবং ভালো কথা পৌঁছিয়ে দেয়, সে মিথ্যাবাদী নয়। বুখারি ও মুসলিম উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। অর্থাৎ এক পক্ষ থেকে অন্য পক্ষের কাছে এমনই সৎ প্রবণতা পৌঁছিয়ে দেয় যা প্রকৃতপক্ষে প্রকাশ করা হয়নি। অবশ্য এমন মধ্যস্থতা যেখানে সংশোধনের জন্য প্রয়োজন হবে সেখানে মিথ্যা কথা বলা এবং এক পক্ষ অন্য পক্ষের ভালোবাসা ও শুভাকাঙ্ক্ষার প্রতি আস্থাবান হতে পারে এমন ভঙ্গিতে কথা বলাই উচিত। এ নির্দেশগুলোর আলোকে মুসলমান যদি নিজেও অভিযোগের সুযোগ না দেয় এবং সেই সঙ্গে সংশোধনের প্রচেষ্টা চালাতে থাকে আর সমাজও সচেতন থাকে, তাহলে শয়তানের পক্ষে নাক গলানো খুবই কঠিন হয়ে পড়ে। পৃষ্ঠা ৯৬ ১৮ প্রভুর কাছে তৌফিক কামনা। বন্ধুত্ব, ভ্রাতৃত্ব ও ভালোবাসার সম্পর্ক হচ্ছে ইমানের একটি বুনিয়াদী শর্ত এবং তার অনিবার্য দাবি। নিজের লক্ষ্য যতটা প্রিয় হবে, এক ভাইয়ের সঙ্গে অন্য ভাইয়ের ভ্রাতৃত্বের সম্পর্ক ততটাই গভীর হবে। যখন একজনের দুঃখ ক্লেশ অপরের দুঃখ ক্লেশে, একজনের পেরেশানি অপরের পেরেশানিতে এবং একজনের আনন্দ অপরের আনন্দে পরিণত হয়, তখন সম্পর্ক একদিক দিয়ে তার অভীষ্ট মানে উন্নীত হয়ে যায়। আর সেই সঙ্গে যখন রহমত ও শুভাকাঙ্ক্ষার সমন্বয় ঘটে, তখন সব দিক থেকেই সম্পর্ক উচ্চতম স্থান লাভ করে। বস্তুত এমনই সম্পর্কই একটি জামাত ও আন্দোলনের ভেতর সাফল্যের নিশ্চয়তা দানকারী জীবন ও কর্মচেতনার সঞ্চার করতে পারে। এ বিরাট নিয়ামত যেখানে আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত সকল শর্ত ও প্রক্রিয়া অবলম্বনে অর্জিত হয়, সেখানে আল্লাহর তৌফিকও এর জন্য প্রয়োজন হয়ে পড়ে, কারণ এই হচ্ছে আল্লাহর বিশেষ অনুগ্রহ। কাজেই রাব্বুল আলামিন যাতে এই পবিত্র সম্পর্ককে বিকৃতি ও বিপর্যয় থেকে রক্ষা করেন এবং এর ভেতর বন্ধুত্ব ও ভালোবাসা উত্তরোত্তর বাড়িয়ে দেন, তার জন্য বিনীতভাবে তাঁর কাছে মোনাজাত করা উচিত।
رَبَّنَا اغْفِرْ لَنَا وَلِإِخْوَانِنَا الَّذِينَ سَبَقُونَا بِالْإِيمَانِ يَقُولُونَ رَبَّنَا اغْفِرْ لَنَا وَلِإِخْوَانِنَا الَّذِينَ سَبَقُونَا بِالْإِيمَانِ وَلَا تَجْعَلْ فِي قُلُوبِنَا غِلًّا لِّلَّذِينَ آمَنُوا رَبَّنَا إِنَّكَ رَؤُوفٌ رَّحِيمٌ
হে আমাদের প্রভু, আমাদেরকে এবং আমাদের সেই সব ভাইকে ক্ষমা দান করো যারা আমাদের পূর্বে ঈমান এনেছে এবং আমাদের দিলে ঈমানদার লোকদের জন্য কোনো হিংসা ও শত্রুতা ভাব রেখো না। হে আমাদের প্রভু, তুমি বড়ই অনুগ্রহ সম্পন্ন এবং করুণাময়। সূরা হাশর আয়াত ১০। সমাপ্ত।